This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920-তে। বুধবারের রাত মানেই হচ্ছে জীবনের গল্প, এবং জীবনের গল্প বলতে আসেন লাখো শ্রোতাদের মধ্য থেকে শোনা একজন কিংবা দুজন বন্ধু। আজকে আমরা এমন একজন বন্ধুকে পেয়েছি যার জীবনের গল্পে আরো একজন বন্ধুর প্রয়োজন হবে, এবং সেই দুজন বন্ধুকেই আজকে আমরা হ্যালো 8920-তে একসাথে পেয়েছি। তাদের পরিচয় আমরা জানবো, তবে তার আগে বলে নেই, জীবনের গল্পে আপনিও আসতে পারেন এবং আপনার জীবনের গল্প বলার জন্য একটি ডেডিকেটেড ফোন নাম্বার আপনাদেরকে দেয়া আছে, ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন। তারপর আরো একবার বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি, 9115668। আপনি যদি মুঠোফোন থেকে ফোন করেন তাহলে অবশ্যই 02 যোগ করে নেবেন। এবং প্রিয় শ্রোতা, আপনাদের সবসময় উৎসাহিত করে থাকি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাওয়ার জন্য, এবং একই সাথে যারা হ্যালো 8920 শোনেন এবং হ্যালো 8920-র যাবতীয় তথ্যাবলী, বিশেষ করে অতিথিকে দেখতে যাওয়া থেকে শুরু করে, অতিথির সম্পর্কে ইনফরমেশন যাওয়া থেকে শুরু করে, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে, হ্যালো 8920-তে যাবতীয় চেঞ্জেস, হ্যালো 8920 ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি আমাদের ফেসবুক থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদেরকে আরজি কিপ্রিয়া নামেও খোঁজ করে পেজটি পেতে পারেন। সেটির জন্য যেটা করতে হবে, সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন আরজে স্পেস KEBRIA, KIB না কিন্তু KEB, আরজে স্পেস KEBRIA, ওটা দিয়ে খোঁজ করলে আপনি অসংখ্য পেজ পাবেন। কিন্তু যে পেজটিতে আপনি দেখবেন যে 4.5 লাখের কাছাকাছি মেম্বার, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920-র পেজ, যেটি আছে আরজে কিপ্রিয়া নামে। এ পর্যায়ে আমি আমার অতিথিদের সাথে একটু পরিচিত হতে চাই। চলুন, আমি প্রথমেই একটু জানতে চাইবো যে আমার সামনাসামনে বসে আছে, আপনার নামটা একটু বলবেন?
আমি সুফিয়া ইসলাম।
সুফিয়া ইসলাম, আচ্ছা। এবং আপনার সঙ্গে আমরা আরো একজনকে পেয়েছি, এবং তার পরিচয়টা কি, সম্পর্কে কি হন, সেটা আমরা একটু পরে জানবো, তবে তার কাছ থেকে আমরা আগে তার নামটা জেনে নিই। আপনার নামটা একটু বলুন।
রাকিবুল হাসান।
রাকিবুল হাসান, রাকিবুল হাসান এবং সুফিয়া ইসলাম দুজনকে আমরা পেয়েছি, আমরা রাকিব এবং সুফিয়া নামেই সম্বোধন করব। মূলত জীবনের গল্পের সেন্টারে, মানে কেন্দ্রবিন্দুতে থাকবে হচ্ছে সুফিয়া, এবং সেখানে প্রাসঙ্গিক ভাবেই চলে আসবে হচ্ছে রাকিব। সুফিয়া, হ্যালো 8920-তে বেসিক কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বয়স, কোথায় থাকেন, এই বেসিক জিনিসগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে আপনি একটু বলবেন যে আপনার বয়সটা, আনুমানিক বললেই হবে?
আমার 26 চলতেছে।
26 চলছে। আর আপনি থাকছেন কোথায়?
সাভারে।
সাভারে। রাকিব, আপনি?
29
এবং থাকছেন সাভারে। ওকে, আমি সুফিয়ার কাছেই বলতে চাই যে কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে বলতে চাই।
জি বলুন প্লিজ।
আমি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম।
যেভাবে
হোক ওটা আমার মানে করতেই হইব,
যত বড় গাছই হোক,
যত বড় গাছই হোক ওই গাছে চড়া ওইটা নিয়ে আসতাম, যত বড় ঠাকুর বাড়িতেই হোক।
আচ্ছা আচ্ছা।
তো আস্তে আস্তে যখন একটু বড় হই, স্কুলে গেলাম, যাওয়ার পর স্কুলে তো দুষ্টুমি করতাম, ক্লাসের ভিতরে হাত মুখ দিতাম, পানি ফেলাইতাম, পাশের মেয়েরা আবার স্যার থেকে বিচারিত যে স্যার এন সুপিয়া পানি ফেলাইছে, তখন আমি বলতাম কি স্যার আমি পানি ফেলাই নিয়ে ওরা প্রস্তাব করে দিচ্ছে। ওরা অনেক দুষ্টুমি করতো যে স্যার দেখেন ও কেমন কথা বলতেছে, অনেক দুষ্ট। আর
হ্যাঁ,
তখন আমি ক্লাস 3-তে পড়ি, কিন্তু বড় হয়ে ওঠার পর ওই দুষ্টুমিটা যায় না। আমি যখন ক্লাস 6-এ উঠি তখন আমি একটা বন্ধুর বাসায় যাই, ওইখানে যে পেয়ারা চুরি করবো,
পেয়ারা চুরি করবো, মানে চুরি গল্প আমরা আসবো। একটু বলবেন যে আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমরা 3 ভাই 1 বোন।
মানে আপনি একা ছিলেন?
হ্যাঁ।
সবার ছোট?
না, আমি সবার বড়।
সবার বড় ছিলেন?
হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ। তারপর পেয়ারা চুরির ঘটনা?
তারপর গেলাম পেয়ারা চুরি করতে, আমরা 7 বান্ধবী, তো বান্ধবীর মধ্যে আমি এই মেন ছিলাম। ওরা বলতেছে যে আগে তুই ডুববি তারপর আমরা যাব। তো এইভাবে যাইলাম, যাওয়ার পরে পেয়ারাও পারছি, অনেকগুলো পেয়ারা পারছি, পারার পর ওরা বলতেছে যে লবণ নিয়ে আসতে হবে। তখন লবণ নিতে যখন রুমে ঢুকলাম, যে রুমে কে যাবে এমন করতে করতে রুমে ঢুকছি আমি, যে দেখি যে একটা ছেলে আমাকে প্রেমের অফার দিছিল, যে ওই ছেলের বাসায় আমি পেয়ারা চুরি করতে গেছি।
আচ্ছা, সেই ছেলেটা কি আজকে এই ছেলে?
ছোটবেলা
বলতে আমি তেমন বেশি দূরন্ত ছিলাম না, ম্যাক্সিমাম সময় খেলাধুলা করতে বেশি পছন্দ করতাম।
কোথায় ছিল আপনার ছোটবেলায়, কোন জায়গায়?
আমার একই একই
জায়গা, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ।
আচ্ছা,
তো আমি ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করতাম, ম্যাক্সিমাম সময় আমি ক্রিকেট খেলতাম, মাঝে মধ্যে স্কুল ফাঁকি দিয়েও মাঠে পড়ে থাকতাম। এমন সময় যেতে সকালবেলা বাড়ি থেকে বের হতাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম, খাওয়ার নাম নেই কিন্তু খেলাধুলা রানিং চলতো,
এবং ক্রিকেটটাই বেশি চলতো।
ক্রিকেটটাই বেশি চলতো।
আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা?
দুই ভাই।
দুই ভাই ছিলেন, আপনি কি বড় না ছোট?
আমি বড়।
আপনি বড় ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তারপর সুফিয়া কি হলো?
রুমে যে দেখি ওই ছেলেটা, তখন ওই ছেলে আমাকে ডাকতেছিল যে সুফিয়া দাঁড়াও দাঁড়াও, তুমি কেন চুরি করতে আসছো আমাদের বাসায়, দাঁড়াও দাঁড়াও।
আমাকে বললেই তো আমি সব দিয়ে দিব।
হ্যাঁ, এসে বলতেছে, আর আমরা দৌড়াইতেছি যে চল চল এ বাসায় চুরি করা যাবে না, যা করছি করছি চল। তারপর দৌড়াতে দৌড়াতে আমরা স্কুলের বাসায় এসে দাঁড়াইয়া বান্ধবীদের বলতেছি যে তোরা জানাস না কার বাসায় চুরি করতে গেছি। যে ছেলে আমার সাথে প্রেম করতেছি যে আকাশ, ওদের বাসায় আমি চুরি করতে গেছি। তো ওই বাসায় যদি কোনোদিন বউ হয়ে যায় সবাই বলবে যে আমাদের বউ ছোট ছিল আগে,
ছোটবেলায় চুরি করতো।
হ্যাঁ, ছোটবেলায় চুরি করতো, আমাদের বাসায় এসে চুরি করছে। যখন আমি ক্লাস সেভেনে উঠলাম, তখন এক লোক দেখা বলতেছি যে এই লোকটাকে আজকে বোকা বানাবো। এটা বললে আমার বান্ধবী বলছি যে তুই গাছে থাক, আমি নিচে আসছি। একটা বিস্কিটের প্যাকেটে বিস্কিট খেয়ে মাটি বেড়ে ওটা রেখে সেলাই করে সুতা দিয়ে, সাতটা সুতা দিয়ে বেঁধে রাইখা আবার আমি গাছে চড়ি। দুজনের গাছে বসে থাকি, লোকটা যেতে, ওই লোকটা বিস্কিটের প্যাকেট মনে করে এটা বারবার ধরতে চায়, আর আস্তে আস্তে উপরে তুলি, ধরতে চায় আস্তে আস্তে উপরে তুলি। তো এইভাবে তুলতে তুলতে ওই লোকটা অবাক হয়ে তাকালে যে বিস্কিটের প্যাকেট কিভাবে উপরে চলে যায়। তারপর আমরা হাসাহাসি করতেছি হাসাহাসি করতেছি, পরে লোকটা বুঝতে পারছে যে আমরা লোকটাকে বোকা বানাতেছি। তারপর আমার আম্মুর কাছে বিচার দিয়ে যায়, তো আমার আসার পরে অনেক বকা জোকা করে, তারপর ওই লোকটাকে আবার আমরা বোকা বানাই।
আচ্ছা,
কেন বিচার দিল?
মানে চমৎকার দুষ্টুমি ভরা একটা শৈশব ছিল। জি।
তারপর হঠাৎ আমি যখন ক্লাস 8 উঠলাম, 2002 পহেলা বৈশাখে রাকিবকে অফার দিই।
আপনি অফার দেন?
হ্যাঁ।
হঠাৎ করে কিভাবে অফার দেবেন? মানে রাকিবকে নিশ্চয়ই আগে থেকে দেখা
ছিল। হ্যাঁ, রাকিব আমার খালাতো ভাই।
আপন খালাতো ভাই?
হ্যাঁ।
আচ্ছা, মানে দেখতেন বা চিনতেন একটু জানি, কারণ একটা মানুষের আসলে হঠাৎ করে অফার দেওয়া যায় না, মনের ভিতরে নিশ্চয়ই আগে কোনো না কোনো ভাবে জায়গা কেটেছিল।
আগে এমনিতে ওর বন্ধু আমাকে পছন্দ করতো, তো ওটা ওকে বলছে যে তোর খালাতো বোনটাকে আমাকে বাও করে দিস। তো ও পাঠাইছে ওর বন্ধুর সাথে কথা বলার জন্য এক রুমে। পাঠানোর পর ওর বন্ধুকে আমি বলতেছি যে দেখেন আপনার কাছে তো রাকিব পাঠাইছে, কিন্তু রাকিবের সাথে তো আমার বিয়ে ঠিক আছে, আমি রাকিবকে পছন্দ করি, রাকিবের সাথে আমার বিয়ে হইব, এটা সম্ভব না আপনার সাথে কোনো ই করা। তো ওই লোকটা ওর কাছে এসে বলে, মানে ওর বন্ধুটা, যে কি ব্যাপার, কাকে পাঠাইলে তোমার সাথে ই করা? তো আমাকে এটা নিয়ে অনেক কি করে যে কেন মিথ্যা নানান ধরনের কথা বলে, রাগ হয়। তো ওখান থেকে আমি আমাদের বাসায় চলে আসি। আসার পর পয়লা বৈশাখের দিন আমাদের বাসায় আসে, তো আমার রাস্তায় দেখা হয়, দেখা হওয়ার পর কথা বললে ওইখান থেকে ওদের তাড়াই দিই।
রাকিব, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ও তো বয়স আপনার চেয়ে 3 বছরের ছোট ছিল, ক্লাস 8-এ পড়ে, তার মানে বয়স 13 থেকে 14 বছরের সময়টাতে অফার দেওয়ার ব্যাপারে ও বলছিল যে ওই আপনাকে আগে অফার দিয়েছে, আসলে ব্যাপারটা কি ছিল? যেহেতু পারিবারিক ভাবে কি আগে থেকে মেনে নেওয়ার কোনো ব্যাপার স্যাপার ছিল
না? আসলে এমন কোনো কিছু ছিল না, আমার মনের ভিতরে ওর সাথে সম্পর্ক করা বা ওরও যে আমার সাথে সম্পর্ক করা এমন কোনো কিছু আমাদের মধ্যে ছিল না। কিন্তু ও খুব জেদি ছিল
ছোটবেলা থেকে, জেদি ছিল।
জেদি ছিল
কিরকম একটু বলবেন?
জেদি ছিল বলতো, ও যা চেতু সেটা আদায় করার জন্য সে যে কোনো পথ অবলম্বন করতো। তো যে কোনো কারণবশত ও যখন আমার ফ্রেন্ড যখন ওকে অফার দেয়, আপনাকে এর আগে বলছিল, সে অফারটার ক্ষেত্রে যখন ও উল্টা একটা কথা ওদের বলে আসে, এটা ইচ্ছে করে বলছে, জাস্ট মজা করে বলছে যাতে বন্ধুটা আর ওর দিকে না গায়। কিন্তু সেই কথাটা আমি রিয়েক্ট করছি, কেন তুই এই কথা কেন?
আমি যতটুকু বুঝলাম যে আপনার কোন এক বন্ধু ওকে অফার করেছে,
অফার করেছিল,
কিন্তু ও উল্টো বলেছে যে না আমি তো রাকিবকে লাভ করি বা রাকিবকে এরকম
কিছু একটা। যখন আমি রিয়েক্ট করি, রিয়েক্ট করার সাথে সাথে ও ওইটা নিয়ে ওর মাথায় ঢুকে যায় যে ও রিয়েক্ট করেছে কেন,
তখন একটু জেদ চলে আসে।
জেদ চলে আসে, আমি ওর সাথে যদি মানে অভিনয় করতে হয় তাও আমি ওর সাথে ভালোবাসা অভিনয় করতে হলে করবো,
এরকম একটা সিচুয়েশন। আমি এইখান থেকে সুফিয়ার কাছ থেকে ফিরতে চাই যে সুফিয়া, জেদের ব্যাপারটা কি ছোটবেলা থেকেই ছিল? যে
হ্যাঁ, আমি ছোটবেলা থেকে খুব জেদি ছিলাম।
জেদি বলতে একটু ডাইরেক্ট এক্সাম্পল দিতে পারবেন, মানে মনে আছে যে জেদ করে আপনি ছোটবেলাতে কি করেছেন এরকম কোনো কিছু?
হ্যাঁ, ছোটবেলাতে জেদ করে আমি অনেক কিছু করছি। দেখতে একদিন আমার ভাইয়াকে নিয়ে মা বলছে যে তুমি যেও না, নদীতে ঘুরতে যাবো। তারপরও আমি গেছি, আমার ভাইয়া 7 মাসের ছোট, যে ছোট ভাইয়াটা, ওকে কোলে করে নিয়ে গেছি। যাওয়ার পর নৌকা কোনোদিন চড়তে পারি না, নৌকা উঠছি, ওঠার পর তো আর নৌকা চালাতে পারি না, মাঝখানে গিয়ে ডুবে যায়, ডুবে যায় এমন অবস্থা। তো পানি খাইতেছি, বাসতেছি, বাসতেছি, তো আম্মু বলতেছে যে এত জিদ দেখা যাওয়ার নিয়ে গেলা, যদি তুমি ডিগ্বে মরে যেত বা তোমার ভাইয়া মরে যেত, তখন তুমি কই থেকে পাইতা?
মানে জেদ করে হলেও আপনি যে কোনো ধরনের কাজ,
ওই কাজটা মানে নৌকাতে চড়ছিও তারপর যা চাইছি আমি তাই মানে করার চেষ্টা করছি।
এই জন্য কি পরিবার থেকে বকা দিত না?
বকা দিত কেন, আমি এত জেদ দেখাতাম,
বাবা কিছু বলতো না?
হ্যাঁ, আমার আব্বু সবসময় আমার আম্মুকে বলতো যে এটা মেয়ে কি করে, এটা তো ঠিক না, এত জেদ মেয়েদের থাকা ভালো না।
প্রিয় শ্রোতা, আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে ছোটবেলা থেকে সুফিয়া অনেক জেদি ছিল এবং এটা বাই ন্যাচারালি ছিল, হয়তো বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদের কাছে এটার একটা ব্যাখ্যা আছে। কিন্তু সুফিয়ার মতো সমাজে অনেক মানুষই আছেন যারা অনেক বেশি জেদি, ছোটবেলা থেকে অনেক জেদি হয়ে ওঠেন, কিন্তু জেদটা আসলে সবসময় যে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে ঠিক তা কিন্তু না। আচ্ছা, তো আমি যতটুকু বুঝলাম যে রাকিবের কোন এক বন্ধু আপনাকে অফার করেছিল, কিন্তু আপনি তখন বললেন যে না, রাকিবকে তুমি বিয়ে করবো, এটা কি আসলে ওই বন্ধুকে তাড়িয়ে দেওয়ার জন্যই মূলত কথাটা বলেছিলেন? আসলে লাভ ছিল না?
না, লাভ ছিল না। তারপর ও যখন আমার সাথে এমন রাগ করলো, তারপর আমার বান্ধবীর সাথে শেয়ার করলাম যে আমার খালতো ভাই এগুলো এগুলো বলছে আমারে যে চল ওর সাথে প্রেম করি।
রাকিবের এই রাগটা আপনার উপর এক ধরনের জেদ হিসেবে কাজ করলো?
জেদ হিসেবে কাজ করলো। করার পর আসলে ওকে আবার দুষ্টুমি করে আবার পহেলা বৈশাখের সময় বললাম যে এমন এমন তোমাদের বাড়িতে একটা ছেলে আমার পছন্দ আছে অনেক বছর ধরে, প্রায় 12 বছর, তো আমার 12 বছর, সেই হিসাবে আমি বলছি যে আমার
12 বছর ধরে পছন্দ, বয়স 12 বছর, 12 বছর ধরে পছন্দ,
12 বছর ধরে পছন্দ, তো আমাকে অনেক ভালো লাগে এমন করে ওকে বুঝেছি। কিন্তু ও আস্তে আস্তে 1 মাস পর বুঝতে পারছে যে আমি ওকে বলছি কথাটা। ও
1 মাস পরে বুঝতে পেরেছে
রাকিব?
আপনি 1 মাস পরে বুঝতে পারলেন? মানে কিভাবে বুঝলেন?
মানে ঘটনাটা সে আমাকে এনে বলতো যে আমার একটা ছেলে, তোমাদের এলাকার একটা ছেলেকে আমার চয়েস হয়, তাকে আমার খুব ভালো লাগে, আমি এখন 8-এ পড়ি, কিন্তু আমি তাকে চয়েস করি যখন আমি 2 কি 3-তে পড়ি, তখন থেকে প্রথম থেকেই, কিন্তু সে আমাকে ভালোবাসে না, সে আমাকে পাত্তাই দেয় না। তো আমি বলতাম যে আসলে সে কে, যদি তুই আমার কাছে বলতে পারিস বল, আমি চেষ্টা করবো।
তুই সম্পর্ক ছিল?
হ্যাঁ, তুই সম্পর্ক ছিল, আমি চেষ্টা করবো তোর সাথে ওর অ্যাডজাস্ট করানোর জন্য। তো সে বলতো না আমি ওইভাবে বলতে পারবো না, তবে তুমি খুঁজে নিও।
আচ্ছা আচ্ছা,
একটা সময় আমি বুঝতে পারলাম 1 থেকে 1.5 মাস পর ওর কথাগুলো বিভিন্ন আরো সিচুয়েশন মিলে বুঝতে পারলাম যে সেই লোকটা আমি।
বুঝলেন কিভাবে? মানে ও কি ধরনের কথা বলতো যেটা বোঝা যায়?
সে এই ধরনের কথা বলতো এবং যখনই দেখা হইতো তাই সে চোখে চোখে তাকায় থাকতো, যেটা একটা ছেলে বা মেয়ে প্রেম করলে ভালোবাসলে তাকায় থাকে, যেখানেই আমি থাকতাম সেখানেই সে আশেপাশে ঘুরে ঘুরে করতো এবং চোখের দিকে, সবসময় চোখের দিকে এমন ভাবে তাকাতো মনে হতো যে আসলে কিছু একটা সে বুঝাতে চাচ্ছে ভালোবাসা,
মানে চোখ দেখে বোঝা যেত আর কি। এটা কি আসলে ওই আপনার ভালোবাসা থেকেই আসতো নাকি ওই বন্ধুর সাথে বললেন যে প্ল্যান করলো?
প্রথম যে বন্ধুর সাথে বলছি তখন জিত ছিল, যে পয়লা বৈশাখের দিন বলছি তখন জিত ছিল, কিন্তু এরপর থেকে যে কেন বললাম মিথ্যে কথাটা না বললেও পারতাম, শুধু শুধু আল্লাহ দৃষ্টি করলাম থাক ওকে আমার ভালো লাগতেছে,
ভালো লাগা তৈরি হয়েছে।
হ্যাঁ, ভালো লাগা তৈরি হয়ে গেল।
আচ্ছা,
ভালো লাগা তৈরি হতে ওকে আমি ভালোবেসে ফেললাম। সে থেকে তো ও আমাকে বুঝতে পারার পর একটা চিঠি দিল, চিঠিতে বললো যে আমি সেই ছেলে, আমি বুঝতে পারছি তুমি আমাকেই ভালোবাসো, কিন্তু এটা সম্ভব না।
মানে আপনাকেই সেই চিঠিটা দিল, প্রথম চিঠিটা আপনাকে দিয়েছিল নাকি? তাহলে আপনার কাছে আসি, কি ব্যাপার ছিল আসলে এটা?
আর যখন তার ওই কথাগুলো থেকে আমি বুঝতে পারলাম, একটা সময় আমি ওকে একটা চিরকুট লিখলাম, যা চিঠি না চিরকুট লিখলাম যে আসলে আমি বুঝতে পারছি সেই ছেলেটা আমি, তবে এটা আমার পক্ষে সম্ভব না, কারণ তোমার এবং আমার পরিবার কেউ এটা মেনে নেবে না।
কেন মেনে নেবে না?
মেনে নেবে না, আমাদের দুই পরিবারের মধ্যে একটা বিশাল গ্যাপ ছিল, বিশেষ করে আমার খালা বা আমার আম্মু এই দুজন কেউ কাউকে পছন্দ করতো না।
মানে পছন্দটা কেন করতো না?
পছন্দ ওদের সাথে কেন যেন প্রথম থেকে মিশতো না। অ্যাকচুয়ালি এখানে আর একটু গ্যাপ আছে, ওর পরিবারটা একটু বেশি সচ্ছল ছিল, আমরা
ইকোনমিক ভাবে বেশি সচ্ছল ছিল, আপনারা একটু পিছনের দিকে
ছিলাম, এটা ছিল সবচেয়ে বড় কারণ। আর তাছাড়াও ওদের দুজনের মধ্যে কখনই মিলতো না,
মানে দুই বোনের মধ্যে কখনো মিলত না। সুতরাং আপনারা মনে করে নিলেন যে আপনাদের এই সম্পর্কটা হওয়া সম্ভব না,
অসম্ভব না,
পুরোপুরি সিনেমাটিক, এবং আমরা ঠিক জানি না যেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার বলছি, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2 জীবনের গল্পে। আজকে আছে দুজন, যে দুজনের সম্পর্ক আমরা এখন পর্যন্ত আবিষ্কার করেছি যে খালাতো ভাই বোন এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হতে যাচ্ছে, এ পর্যায়ে রয়েছি আমরা। তাদের একজন হচ্ছে সুফিয়া এবং আরেকজন হচ্ছে রাকিব। আপনারা চলে আসতে পারেন ওদেরকে দেখতে চাইলে, কিংবা ওদেরকে কোনো প্রশ্ন করতে চাইলে, ওদেরকে নিয়ে রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন অবশ্যই, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। সুফিয়া, তারপর চিঠিতে কি লেখা ছিল এবং আপনার কেমন লাগলো?
দেখছো যে আমি বুঝতে পারছি তুমি আমাকে বলছো আমাকে ভালোবাসো, কিন্তু এটা সম্ভব না, কোনোদিন পরিবার মেনে নেবেন না, তেমন কিছু কথা লেখেছিল। এরপর থেকে আমি আরো বুঝলাম যে এটা সম্ভব করতে চাইলেই সম্ভব হয়, আমি তোমার ভালোবাসি, তোমার ছাড়া বাঁচবো না, তো আমার ধরনের কথা অনেকেই ওকে বললাম। তো বলার পর আস্তে আস্তে ও আমার প্রতি দুর্বল হয়ে গেল, তা আমিও পুরো ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। এইভাবে আমাদের প্রেমটা শুরু করলাম। তারপর ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতাম, ঘুরতে যাইবো কিভাবে যাবো, বান্ধবীকে বাউ করলাম যে চল আমরা কোথা থেকে ঘুরে আসি
আচ্ছা, ভাও করার
ওর
মানে
সাথে।
ম্যানেজ করা, রাইট?
হ্যাঁ ম্যানেজ
আপনাদের
করলাম।
নারায়ণগঞ্জের ভাষা।
হ্যাঁ
ওকে,
আমার বান্ধবীকে ম্যানেজ করার পর তো বান্ধবীদের বাসায় আগে আমি চলে গেলাম।
হুম হুম
চলে যাওয়ার পর ও গেল, ও ওখানে বললাম যে আমার খালাতো ভাই এদিকে আসছিল ঘুরতে, তো এইভাবে আমার সাথে আমার দেখা হয়ে গেল, ওকে নিয়ে একটু ঘুরে আসি।
মানে বান্ধবীকেও জানতো না যে আপনারা আসতেছেন?
হ্যাঁ বান্ধবী জানতো, বান্ধবীর বাবা মা জানতো না।
আচ্ছা আচ্ছা,
আমগাঁও এলাকাতে ঘুরতে গেলাম, তো এমন করে
আমগাঁওটা কোথায়?
নারায়ণগঞ্জের ভিতরেই
নারায়ণগঞ্জের
শুটিং
ভিতরে
স্পট।
কোথায়? একটা
হ্যাঁ
শুটিং স্পট।
হ্যাঁ শুটিং
ও
স্পট।
আচ্ছা আচ্ছা,
সারাদিন ঘুরে গেলে ও ওদের বাসায় চলে গেলো, আমি আমাদের বাসায় চলে গেলাম। তো এইভাবে বান্ধবী হেল্প এর সাহায্যে মানে ওর লোকের যোগাযোগ হইতো, কথা হইতো, দেখা হইতো। তো মোবাইলের যুগ তেমন একটা ছিল না, মোবাইল আমার আব্বুর কাছে ছিল, মাঝে মধ্যে আব্বুর মোবাইল দিয়ে কথা বলতাম।
জি।
ওদের বাসায় যাওয়া হইতো না, দেখা হইতো না, তো স্কুল আসতো।
ওদের বাসায় যেতেন না কারণ আপনাদের দুই পরিবারের
হ্যাঁ
মধ্যে সম্পর্ক
পরিবারের
ভালো ছিল
তেমন
না।
একটা সম্পর্ক ছিল না। ও স্কুল আসতো, আসার পর স্কুল গেটের ওদিকে হাঁটতে যেতাম, হাঁটতে যেয়ে ওর সাথে একটু কথা টথা
দুইজনের কি
বলতাম।
দুটো স্কুল ছিল, রাকিব?
হ্যাঁ হ্যাঁ, আমরা
হ্যাঁ
আলাদা আলাদা, আমাদের
আপনার
থানা
আলাদা
আলাদা
হ্যাঁ
থানা আলাদা ছিল। আচ্ছা,
ঘুরতে যেয়ে দেখা টাকা হইতো 10 মিনিট 15 মিনিট এইভাবে দেখা করতাম। তো আমাকে মাঝে মধ্যে এটা সেটা গিফট করতো, যেমন আমি উপন্যাস পড়তে খুবই পছন্দ করতাম, উপন্যাসের বই দিত, ফুল
আচ্ছা
দিত।
আচ্ছা, কিসের উপন্যাস, মানে কোন লেখকের উপন্যাস পড়তে পছন্দ
চঞ্চল
করতেন?
চৌধুরী বেশি পছন্দ করতাম।
আচ্ছা আচ্ছা, ওকে।
আর একটা বই দিছিল সবচেয়ে ভালো লাগছিল, আলাম ইন্দ্রনাথ, তুমি আমার প্রেম তুমি আমার ভালোবাসা।
তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। আচ্ছা ঠিক
হ্যাঁ
আছে।
তো এইভাবে আমাদের 1.5 বছর কাটে।
হুম হুম
1.5 বছর পর ও যখন ইন্টার ফাইনাল দিব, তখন আমি ওকে যে বলি যে এটা সম্ভব না, আমার বাবা মা কোনদিন মেনে নেবে না, আমরা আলাদা হয়ে যাই দুজন,
জি
তো এটাই আমাদের জন্য ভালো হইব।
আর মাঝখানে একটু আমি বলি, আর মাঝখানে কিছু মজার ঘটনা আমার ছেড়ে
জি
গেছে।
জি
সেটা হলো আমাদের
হুম
এক আন্টি ছিল
হুম
যার বিয়ে হয় নাই, তো
জি
তখন তার বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমাদের সবচেয়ে মজার ঘটনাগুলো গেছে যা
শুনি
সে
একটু।
বাদ
হ্যাঁ
দিয়ে গেছে। সেখানে ছিল যখন আমরা ওর বিয়েতেও আসলো, যেহেতু ওর বিয়েতে আসলে আমরা যাবো সবাই তো একসাথে, যেহেতু
জি
রিলেটিভ, তো আসার পর ওর সাথে আমার তখন প্রথম প্রথম প্রেম,
হুম হুম
নতুন প্রেম। তো ও অনেক কিছু বুঝতো না, আমি অনেক কিছু বুঝতাম না, বাচ্চার মতো ছিল সে, তো
জি
আমিও একটু বোকা টাইপের ছিলাম, অনেক কিছু কমই বুঝতাম। তো ও আমাকে প্রথম বলল যে আসলে আমরা তো প্রেম করি ঠিক আছে, কিন্তু আমার বান্ধবী তো একজন প্রেম করে, সে তো তার লাভারকে কিস করেছে,
আচ্ছা,
আমি তো কিস করিনি, তুমিও করো নি।
মানে প্রেম করলে মানে কিস করতে হয়, ওটা ধারণা হয়ে গেছে এরকম।
ধারণা
ওকে,
বলল আমি তোমাকে একটা কিস করবো,
হুম 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 সেই বলছে,
সেই বলছে।
ব্যাপক ডিসপারেট। হ্যাঁ
তো আমি বললাম ঠিক আছে নো প্রবলেম। তো
হুম হুম
সে একটা কিস করার পর আমি ওকে একটাই কিস করছি।
হুম 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 ঠিক আছে। আপনারা কেউই আসলে বুঝতেন না, জানতেন না আসলে ব্যাপারগুলো কিভাবে হয়, কিন্তু এমন একটা ব্যাপার যে লোকজনে নাকি এরকম করে, ও তাহলে তো আমাদেরও করতে হবে,
হ্যাঁ
ব্যাপারটা এরকমই ছিল।
এরকমই ছিল।
ওকে, আসলে প্রেমের মধ্যে এই ছোটবেলার যে ব্যাপারগুলো, এগুলো আসলেই অনেক বেশি পরিমাণে মনে দাগ কেটে থাকে, যে কারণে এদেরও মনে দাগ কেটে আছে। হ্যাঁ, তারপরে?
পরের দিন বললো এটাই আমার প্রথম কিস,
হুম হুম
কেউ আমাকে কোনোদিন টাচ করে নাই। আমি বলছি কি আমাকেও কেউ টাচ করে নাই। সো সেম সেম
হুম হুম
ওই দিন যে কোনো কারণবশত সে বাসায় চলে গেল
জি
একদিনের জন্য,
হুম হুম হুম
আবার পরের দিন আসবে। ঠিক পরের দিন আসার পর ও বললো, এরপরের দিন আমি আবার ওকে কিস করলাম,
হুম 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 ওরা বলা লাগবে না।
বলা লাগবে না, আমি কিস করলাম। এবং করার পর ও বললো তুমি আমাকে একটা কিস করছিলা, কেন একটা করছো, এই জন্য তোমাকে আমি সবসময় বেজোরি কিস করবো, জোর করবো না,
আচ্ছা, বেজোর করবো।
বেজোর
ওকে,
করবো। এভাবে চলতেছে, হালকা কিস করা, হাত ধরা, এগুলা শুরু হলো আর কি,
আচ্ছা,
প্রেমের মিষ্টি মোমেন্ট গুলা
মিষ্টি মোমেন্ট। ওকে
যাকে বলে।
ওকে,
তো এইভাবে আস্তে আস্তে চলার পর বিয়ের মধ্যে,
হুম হুম
যেদিন বিয়ের মধ্যে সবসময় গায়ে হলুদ যেতে হয়, সবাই বলতেছিল গায়ে হলুদের প্রয়োজন নাই, কি দরকার এত ঝামেলা করা। তো আমি বললাম না, গায়ে হলুদ লাগবেই,
হুম হুম
যেহেতু আমরা তখন প্রেম করি, মজা করবো গায়ে হলুদে, পিটাপিটিতে গায়ে হলুদে অ্যারেঞ্জ করা হলো এবং খুব ভালোভাবে।
জি
এক সময় গায়ে হলুদে সবাই গেল, কিন্তু মাঝখান থেকে আমি যাইনি,
আচ্ছা,
সবাই গেল। সুফিয়া অনেক সুন্দর করে সাজছে, মানে ওরে
হাই
খুব
হাই,
খুব বেশি সুন্দর লাগতেছিল এবং মারাত্মক সুন্দর। যে কোনো কারণবশত তার এবং আমার মাঝে একটা কথা কাটাকাটি হয়েছিল,
হুম হুম হুম
সেই কথাতে আমি আর যাইনি।
হাই হাই,
অনেক কান্নাকাটি করছে, অনেক রিকোয়েস্ট করছে, অনেক কিছু বলছে, কিন্তু আমি বলছি না, যেহেতু আমি বলছি যাবো না, যাবো নাই।
হুম
এবং
হুম
সে কি যেন একটা বলছিল আমার, অ্যাকচুয়ালি মনে নাই, সেই কথার কারণে আমি আর যাইনি। তো সেই সময় আমার একটা মিষ্টি ঘটনা আছে, না একটা মেয়ে আমাকে আবার চয়েস করতো,
আহা,
তো
ওটা জানতো সোফিয়া?
সেটা ওইভাবে জানতো না,
আচ্ছা,
তো ওই মেয়েটা আবার ওই দিন গায়ে হলুদে যায়নি। তো সে মজা করে বলতেছে তুমি যাও নাই তো তাই আমিও যাইনি,
হাই
বল।
হাই, হ্যাঁ,
তো আমি বলতেছি ঠিক আছে তুমি যেহেতু যাও নাই আমিও যাই, চলো আমরা গল্প করি।
হুম হুম হুম
তো একটা পর্যায়ে, তখন তো আর ফোনের যোগ ছিল না, অ্যাভেলেবেল ছিল না ফোন,
জি
তো আমার অনেক ইচ্ছে হয়েছিল যে ওর সাথে আমি কথা বলবো, কিন্তু আমি বলতে পারছি না ওই বাড়িতে, সুবের সাথে ওই বাড়িতে চলে গেছে গাহিলুদে। তো সে সন্ধ্যাবেলা আসলো, সে বুঝতে পারলাম অনেক রাগ করছি। সে আসার পর আমাদের আন্টির যেই ঘরে বসেছিল ওই ঘর সবাই বের হয়ে বাইরে চলে গেল তার গায়ে হলুদ দেবে এই জন্য, তো ওই ঘরটা খালি হয়ে গেল। সে এই ঘরে ঢুকলো, ঢুকে আমাকে একজন দিয়ে খবর পাঠালো যে ওরে আসতে বলো। তো আমি গেলাম, ও আমার জন্য দুইটা ফুল নিয়ে আসছিল, ওই বাড়িতে ফুল যে দেওয়া হয় না
হুম
সেই ফুলগুলো নিয়ে আসে, রজনীগন্ধা আর গোলাপ ফুল। যাই হোক, ওইটা আমার গালের মধ্যে সে টাচ করলো, টাচ করে বললো ঠিক আমরা ঝগড়া করবো না, প্লিজ আমার করে না, অনেক কথাবার্তা বললো, ছোট ছোট কিস করলো।
হুম হুম
তারপর আমি আস্তে আস্তে আমার রাগটা একটু কমলো। কমার পর ওইখানে আবার কে যেন বললো যে তোমরা দুজন কি করতেছো, লোকজন আর আসবে এখানে, জায়গা নেই, বসে দাও। তারপর আমরা
আলাদা হয়ে গেলাম
আলাদা হয়ে গেলাম।
সেই সময়টাতে। আমি একটু জানি যে সুফিয়া কোন ক্লাসে পড়তো,
সে 80 পড়তো,
ক্লাস 8 পড়তো, মানে 14 বছর, আপনি তখন তো
আমি তো
16-17।
হ্যাঁ শুনে শুনতে
তার মানে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছেন আর
না, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে।
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছেন? এক্স্যাক্টলি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে রাকিব, এবং ওই সময়টাতে আমাদের সুফিয়া হচ্ছে একেবারে ক্লাস 8-এ পড়া। আচ্ছা, এই রাগ তো ভাঙলো, তারপরে কি হলো সুফিয়া?
তারপর আমরা ভালোই আনন্দে দুদিন কাটাই। দুদিন কাটানোর পর বিয়ের পর যখন বউ নিতে আসে,
হুম হুম
ওদিন আমরা দুজনে অনেকক্ষণ কথা বলি একসাথে, বসে কথা বলার জন্য ওর মা দেখে ফেলে যে আমরা কথা বলতেছি।
হুম হুম
ওখান থেকে ডাইকেন না আমাকে অনেক অপমান করে যে কেন কথা বলি আমার ছেলের সাথে, আমার ছেলে খারাপ
শুরু
হয়ে
হয়ে
যাবে
গেল
তোর সাথে।
পারিবারিক দ্বন্দ্ব। হ্যাঁ
হ্যাঁ, তোর সাথে খারাপ হয়ে যাবে কথা বলে, ভালো হবে না, আমার ছেলেরা ভালো করতে চাই, তুই চলে যা, বিভিন্ন ধরনের কথা বলে। তো আমি বাসায় চলে যেতেছি, ও আবার অনেক ই করে
হুম
যে
হুম
তুমি যেও না, আজকে থাকো কালকে যেও, সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার দরকার নেই।
জি,
ও অনেক জোর করে আমাকে রেখে দিল
রাকিব,
রাকিব। হ্যাঁ,
আচ্ছা
ওদের
ওদের
বাসায়।
বাসাতে,
হ্যাঁ,
ওকে,
ওই বিয়ে বাসাতে থেকে গেলাম। তো বিয়ের পর দিন আমি আবার আবার আমাদের বাসায় চলে এলাম। তো এবার আস্তে আস্তে আমাদের অনেক দিন চলে গেল,
হুম হুম হুম
আমি বুঝতে পারলাম যে আমার আব্বু আম্মু কোনোদিনও রাজি হইব না।
আচ্ছা, পারিবারিক ভাবে কি জানাজানি হয়ে গেল
না
শেষ
না,
পর্যন্ত?
জানাজানি হয় নাই।
আচ্ছা,
তো আমার আম্মু নাকি কার কাছ থেকে শুনছে যে এই বিয়ে বাড়িতে আমার নিয়ে ঝগড়া হয়েছে
আচ্ছা,
ওর আম্মুর সাথে, কিছু একটা বলছে। তো জিজ্ঞেস করছে, তো বলার পর আমি বলছি না আমি একটু দুষ্টুমি করছিলাম, এর লেগে এমন করছে। হ্যাঁ, তুই তো সবসময় দুষ্টুমি করস, তোর দুষ্টুমিটা কমাই দিলে কারো কথা আমার শুনতে হইব না,
হুম হুম হুম
আর ওই বাসায় যাওয়ার দরকার নেই। তোর আব্বু পছন্দ করে না, আমি পছন্দ করি না, ওই বাসায় যাওয়ার দরকার নেই।
জি,
এইভাবে ও মানে না করে দিল। তো আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার আব্বু আম্মু কোনোদিনও রাজি হইব না, রাজি হইব না, ওকে আমি না করে দিই।
প্রেমের কতদিন পর?
প্রেমের 1.5 বছর পর।
1.5 বছর পরে?
হ্যাঁ,
ওকে,
এ ফিরিলের 5 তারিখ ছিল,
কিভাবে না করলেন?
যে ওদের বাসায় আসি আমার আম্মুর সাথে।
হুম হুম হুম
আমি অসুস্থ ছিলাম, তো এই এলাকাতে ডাক্তার দেখাইতাম,
জি,
ডাক্তার দেখাইতাম, ডাক্তারের ফাঁকে ওর সাথে আবার দেখা করে যেতাম
আচ্ছা,
যে আম্মু আসো, তোমার বাপের বাড়িতে গেলে সবার সাথে দেখা হইব, কথা হইব, ভাল লাগবে না, আমার একটু ঘুরে হইব। তো এইভাবে আসলাম। আসার পর আমার আম্মু পাশের রুমে খাবার খেতেছে, তো আমি ওকে এসে বললাম যে এটা সম্ভব না। আস্তে আস্তে ওকে বুঝলাম, ওই জন্য ও ই করতেছে মানে ওর চোখ দিয়ে পানি পড়তেছে, ও দেখে না আমার চোখ দিয়ে যে পানি পড়ছে, আমার চোখ দিয়ে 3 ফুটা পানি পড়ছে।
আপনি
ও
ঘুরে ঘুরে রেখেছিলেন 3 ফোঁটা পানি?
হ্যাঁ, 3 ফুটা পানি
রাকিব
পড়ছে।
একটু জানি যে আসলে সিচুয়েশনটা কি ছিল, ও কিভাবে
আসলে
বলছিল?
আমি যখন প্রথম প্রথম ওর সাথে প্রথম থেকে বলতাম যে আমাদের সম্পর্কটা আসলে সম্ভব না,
হুম হুম
তো যখন সম্ভব না আমার কথা ছিল যে যখন আমি অনেক তোমাকে বুঝেছি সম্ভব না, তখন তুমি আমাকে জোর করে আমার সাথে সম্পর্কটা গড়ছো।
জি,
কিন্তু এই মুহূর্তে আমি তোমার প্রতি এতটা উইক হয়েছি যে আমি বুঝতে পারতেছি না যে আমাকে আদৌ তোমাকে ছাড়া বাঁচা সম্ভব কিনা। ঠিক সেই মুহূর্তে তুমি বলতেছো তুমি এখন আমাকে ছেড়ে যাবা, এটা আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না, তুমি আমাকে প্লিজ মানে আমার দিকটা তুমি দেখো। এবার অনেক অনুরোধ করলাম কিন্তু সে শুনতেছে না, তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, অনেক পানি পড়ছে। তখন আমার মানে আমি বুঝতে পারি না, এটা ভিতরের কান্না ছিল
জি,
যে আমার আমি অনেক
কোনোভাবেই ওকে তাকে বোঝানো গেল না,
বুঝানো
মানানো গেল না।
মানানো গেল না। সে বললো না আসলে সম্ভব না, সে কিন্তু ভালোবাসতো কিন্তু
জি,
সে ভয়ে যে আসলে পারিবারিক ভাবে মানতেছে না, আর আদৌ এটা যেহেতু সম্ভব না তার সাথে কন্টিনিউ না করে এখান থেকে যদি ক্লোজ করতে পারি হয়তো আর ঝামেলাটা কম হবে, মানে ও বেশি কষ্ট পাবে না, কিন্তু অলরেডি আমি অনেক বেশি কষ্ট পেয়ে ফেলেছি।
ওকে সুফিয়া, তারপর?
তারপর আমি বাসায় গেলাম। আমি তো যাওয়ার পথে কান্না করতেছি যে ভালো লাগতেছেন, তা আম্মু বুঝতে পারছি যে আমাকে ইঞ্জেকশন দেওয়ানো হয়েছিল ডাক্তারে, যে এই কারণে হয়তো কান্না
ব্যথাতে
করতেছি।
কান্নাকাটি
হ্যাঁ,
করছেন?
ব্যথাতে, তো ইঞ্জেকশনটা আমার বাচ্চারা দেওয়া হইতো, তো ব্যথা করতো অনেক, যে এই কারণে আমি কান্না করতেছি।
হুম হুম
তো
হুম
বুঝতে পারে নাই, সারা রাত কান্না করছি, এমন করতে করতে প্রায় 1.5 মাস চলে গেল। তো আমি নিজের মানে মানাতে পারতেছি না, ওকে ছাড়া আমি বাঁচবো না, যেভাবে হোক ওর সাথে আবার আমার যোগাযোগ করতে হইব। জুনে মাঝখান দিয়ে আবার ওর সাথে আমি আবার
যোগাযোগ করেন?
নিজেই যোগাযোগ করলাম।
আচ্ছা আচ্ছা,
তখন ওর ইন্টার পরীক্ষা চলতেছে, তখন আয়েশা আবার ফিরে যোগাযোগ করলাম। ও বলল যে আবার তো তুমি মাঝপথে এসে নাও ডুবাই দিবে না, আবার তো চলে যাবে না আমার
এই
ছেলে।
সময়টাতে
তখন
ও আর যোগাযোগ করেনি আপনার সঙ্গে, মাঝখানের এই সময়টাতে 2 মাস
অ্যাকচুয়ালি আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ওই সময় পরীক্ষা শুরু হয়েছিল,
পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো
পড়াশোনায়
তো?
ব্যস্ত ছিলাম, কিন্তু পড়াশোনার ব্যস্ত ফাঁকেও আমি অনেক কষ্টে ছিলাম, সেটা সবাই বুঝতো। আমার আব্বু আম্মু সবাই বুঝতো যে আমি যে কোনো কারণবশত অনেক কষ্টে আছি, কিসে সেটা না বুঝলে বুঝতো যে আমি অনেক কষ্টে আছি।
কষ্টে আছেন?
তো আমার ফ্রেন্ডরা সবাই আসতো যে তুমি ভালো মতো পরীক্ষা দিচ্ছ না, তুমি তো এইভাবে পড়ালেখা করো না, অ্যাকচুয়ালি এখন তুমি এমন কেন করতেছো, রেজাল্ট তো ভালো হবে না।
জি
আমার টিচার ছিল সেই সময়, আমার একটা টিচার আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, ইংলিশ টিচার ছিল,
আচ্ছা
তো সে বলতেছিল তোমার কাছ থেকে আমরা এ ধরনের রেজাল্ট আশা করি না। তো সে আমাকে বাসায় নিয়ে গেছিল
হুম
পরীক্ষার
হুম
মাঝখানে, নিয়ে অনেক বুঝাইছে, বুঝানোর পরে দেখো লাইফ এখানেই শুরু মাত্র, তুমি এখানে শেষ করতে যাচ্ছ। মানে আমি তখন একটা মোটামুটি বলা চলে যে ফার্স্ট টাইম
তখন
সিগারেট খাওয়া,
মানে সিগারেট খেতো,
গাঁজা খাওয়া এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা মাথায় ঢুকতো এবং মোটামুটি খাইতামই।
খাইতেন আপনি
ও
তখন?
তখন সিগারেট খেয়েছে, তারপর সিগারেট খাওয়ার পর সিগারেট দিয়ে আমার নামের একটা অক্ষর ওর
হ্যাঁ
হাতে
হ্যাঁ,
লিখছে,
এটা
হাতে
কোথায় ছিল? আচ্ছা
হ্যাঁ
এখনো আছে?
হাতে লিখছে এখন
আচ্ছা
আর
আচ্ছা,
নাই।
ছবিটা আমরা তুলে রাখছি প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটাও দিয়ে দিবো। এগুলো এক ধরনের খামখেয়ালোপনা, এখন মনে হয় না খামখেয়ালিপনা।
অবশ্যই হ্যাঁ,
যারা করতে যাচ্ছে এরকম তাদেরকে বলি, যারা করেছে তারা কিন্তু বলছে এটা খামখেয়ালিপনা, সুতরাং ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এগুলো করো না, এগুলো কষ্ট দেয়। এবং এগুলো আসলে ওই যে পড়ালেন, পড়ানোর পরে ভালো লেগেছে, মানে পেয়েছেন কিছু, মানে আলটিমেটলি এগুলো পুড়ালে কিংবা এগুলো খেলে পাওয়া যায় একটু কিছু?
আসলে তা না, এটা মানুষের অবশ্যই সবচেয়ে বড় ভুল, জীবনে কোনো কিছু এগুলো করা উচিত না। তবে সেই সময় আমার যে কষ্টটা ছিল সেটা আমি বুঝাতে না পারার কারণে নিজের শরীরে
এগুলো
কষ্ট
করেছেন
দিয়ে
কিন্তু এগুলো করা উচিত না,
ইমোশনালি মানে ডিজাস্টার ছিলাম, আসলে এটা করা উচিত না।
উচিত না। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে হবে অবশ্যই, লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে Hello8920-র মেম্বার হয়ে যাবেন। আচ্ছা, তো চেষ্টা করলেন, আপনি পারলেন না ওর সাথে যোগাযোগ করতে সুফিয়ার সাথে? সুফিয়া, তারপর?
হ্যাঁ, আমি নিজেই আসছি ওর পরীক্ষার সময় যে আমি কি করলাম, এটা একটা ছেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য।
হুম হুম
আমি
হুম
ওর বন্ধুর কাছ থেকে শুনি ও নাকি সিগারেট খায়, যে সিগারেট খেতে, সিগারেট আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সিগারেট খায়, গাঁজা খায়, তারপর আবার ওর পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিতেছে না, ফেল করলে কেমন হইব।
জি
আমি চাচ্ছি ও ভালো করে মতন পড়ালেখা করুক, ভালো মতো চলুক, ভালো একটা পজিশনে যাক, কিন্তু এভাবে নষ্ট হয়ে যাক আমার জন্য এটা আমি চাই না। আবার ওর সাথে যোগাযোগ করব,
হুম হুম
তারপর আবার এসে আমি নিজেই ওর সাথে যোগাযোগ করলাম, তো বললাম যে আমি আর এমন করবো না, যে সারা জীবনের জন্য তোমারই থাকবো,
জি
বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো, তো এইভাবে তুমি ভালো করে পরীক্ষা দাও, বাকি পরীক্ষাগুলো তুমি চেষ্টা করো ভালো করার।
তখন আমার প্রায় 3টা পরীক্ষা বাকি ছিল
হুম
সেই
হুম
সময়, সে আসছে
বাকি 3টা দিয়ে মোটামুটি বাকিগুলোর আপনি উতরে গিয়েছেন আর কি,
না
কারণ বাকি 3টা বেশি ভালো হয়েছে কম্পারেটিভলি।
হ্যাঁ,
ওকে, হ্যাঁ, তারপর?
তারপর থেকে আস্তে আস্তে আমাদের প্রেম শুরু হলো, তো আস্তে আস্তে ওর মা বুঝতে পারলো যে ওর সাথে আমার কোন একটা রিলেশন আছে। তো বুঝতে পারার পরে
মানে
ওর
আপনার
মা,
খালা বুঝতে পারলো?
হ্যাঁ ওর মা আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি ওকে আশ্রয় ভালোবাসাস নাকি কোনো একটা অভিনয় করতেছিস, চলে যাবি?
কিভাবে বুঝলো আপনার আম্মু?
ও যখনই নানুর বাসায় আসতো বা আমাদের বাসায় আসতো, আলাদা করে আমার সাথে বেশিক্ষণ সময় কাটাতো, কথা বলতো,
আচ্ছা আচ্ছা,
তো একটা খালতো ভাই বোন কথা বলতে পারে, কিন্তু মানে এই না, সে শুধু আমার উদ্দেশ্যেই আসতো, সেখানে সময় বেশি আমাকে দিত। তো ওরা সব সময় সারাদিনই কথা বলে, কিসের কথা বলে, এত কথা কি, এগুলো নিয়ে আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, মনে হয় ওদের মধ্যে কিছু একটা আছে এই আর কি।
সন্দেহ করে এক ধরনের প্রশ্ন করছে
হ্যাঁ,
আপনাকে? হ্যাঁ,
এই বিষয়টা আমার আব্বু আম্মু কোনোদিনও জানতে পারেনি, কারণ আমার নানুর বাসার কেউ বলে নাই যে ওর সাথে আমি এতক্ষণ কথা বলি, সময় কাটাই, ঘুরতে যাই। তবে ওরা পছন্দ করতো না যে আমি আমার নানুর বাসায় আসি, ওরা কোনোদিন পছন্দ করে নাই। তোমার আসতে দেনা অনেক কান্না করতাম, অনেক কি করতাম যে আমি যাবই, ভালো লাগে না নানুর বাসায় যাবো, হুবুদের বাসায় যাবো না, গেলে ওখানে ভালো লাগে, খালারা আছে, তোমার 2টা খালা ছিল, তো এইভাবে ওদের সাথে সময় কাটাই, আসলে আসতাম শুধু ওর লাগে দেখা করার জন্য,
জি
কথা বলার জন্য। ঘুরা হয় পালিয়ে পালিয়ে, বাসা কেউ জানে না যে আমরা ঘুরতে যাচ্ছি, তো অনেকদিন ঘুরা ফেরা হয়। তারপর আস্তে আস্তে আবার আমাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে ওঠে,
হুম হুম হুম
এমন করতে করতে অনেক দিন চলে যায় যে আবার বুঝতে পারি যে আমার বাবা মতো রাজি হব না, তখন আমি ক্লাসে ট্রেনে উঠে যাই আস্তে
আচ্ছা,
আস্তে।
এই যে খালা আপনাকে জিজ্ঞেস করলো যে
হ্যাঁ
সত্যি সত্যি ভালোবাসিস কিনা, তো তখন আপনি কি বলেছিলেন?
হ্যাঁ, আমি বলছি যে আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, যেভাবে হোক আমিও বিয়ে করব, ওকে আমি বিয়ে
খালা তখন
করবো,
কি
ওকে
বললো?
ছাড়বো। তখন খালা বললো যে তোকে তো আমাকে পছন্দ না, আর কোনো দিন পছন্দ হইব না, আমরা রাজি না, তোরা যা করার তোরা নিজেরা করবি।
আচ্ছা আচ্ছা, তারপর? হ্যাঁ, ক্লাস 10-এ উঠলেন, তারপর?
ট্রেনে ওঠার পর আমি ভালো রেজাল্ট করলাম, রেজাল্ট করার পর বাড়িতে তো সবাই খুশি, তো আমি বললাম বান্ধবীদের সাথে ঘুরতে যাবো, তো বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া মানে ওর সাথে ঘুরতে যাওয়া।
আচ্ছা,
তারপর আবার আমরা ঘুরতে গেলাম, ঘুরে টুরে আসলাম, এবার তোকে আবার আমি একটা গিফট করি, ওই সময় একটা শার্ট গিফট করি,
হুম হুম হুম
একটা শার্ট বানায় না, ওকে খবর দেই যে তুমি আসো, তোমার সাথে আমার দেখা।
ঘুরতে কোথায় যেতেন আপনারা? পানাম নগরী?
আমরা ম্যাক্সিমাম সময় পানাম নগরী বা স্কুলের পিছনে ওর বান্ধবীর
বাসা। পানাম নগরী বললাম এই কারণে, পানাম নগরীতে আমি একবার গিয়েছিলাম, অসম্ভব সুন্দর একটা জায়গা
আমরা এখানে ঘুরতে গেছি।
তবে পানাম নগরী তো
প্রেমকর অবস্থা, তিনবার গেছি
পানাম নগরীর।
আচ্ছা ঠিক আছে।
পানাম নগরীর ভিতরে যত না ঘুরতাম, ভিতরে তো ঘুরতামই, কিন্তু বাইরে অনেক জায়গা আমাদের পরিচিত ছিল। ব্যাঙ্গা নদীর পাড়ে,
ব্যাঙ্গা নদীর পাড়ে
নৌকা দিয়ে পাড়ে ওইদিকে অনেক সুন্দর এরিয়া আছে, ওইদিকে ঘুরতে যেতাম।
আচ্ছা আচ্ছা,
এইভাবে ঘোরাফেরা হচ্ছে, ভালোই চলতেছি। তো কেউ জানতেছে না আমাদের বাড়িতে, তো কেউ বুঝতে পারে না। তো একবার ও আমার স্কুলে গেছে ঝাড়াতে, ও আমি যেই রাস্তা দিয়ে প্রতিদিন যা আশা করি ওইটা দিয়ে পাশের এলাকার রাস্তা দিয়ে আসতেছি। তো আসার পর ও আর ওর বন্ধু ঈশানের দিকে যাচ্ছে, বাসায় চলে আসবো। তো আমার আব্বু আবার ঈশা নিয়ে যায় হচ্ছে, তো আমাকে দেখছে যে আমি ওই পাশ দিয়ে আসতেছি। তারপর আবার ওকে দেখছে ঈশানে যে এই ছেলে কেন আসলো। আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে তোমার বন্ধু ছেলেকে আমাদের বাসায় আসবে, বলতেছে না আসে নাই। তো কিন্তু মেয়ে ওই রাস্তা দিয়ে কেন আসলো, ওর সাথে দেখা হয়েছে? তো আমার জিজ্ঞেস করতেছে, আমি বলছি হ্যাঁ দেখা হয়েছে, এলো এদিকে আসলো। কয়তো আমার বোনের ছেলে আমাদের এলাকায় আসছে, আমার কাছে না এসে তোর কাছে কেন আসলো? এটা নিয়ে আমার আম্মু অনেক কি করে রাগ করে, কেন আসে, কথা বলে কেন, কি সম্পর্ক ওর? কোনোদিনও আমরা কিন্তু মেনে নিব না কোনো কথাটা, তো বললে প্রেম ভালোবাসা এইসব আমরা পছন্দ করি না। তাও আবার বোনের ছেলে, কিন্তু ও যে আর কোনোদিন এখানে আসে না। তো এটা নিয়ে অনেক রাগ হয়, তারা বুঝতে পারে না যে আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। ভাবছে হয়তো বা ইয়াং বয়সের ছেলে আসতেছে, কথা টথা বলছে, ঘুরে গেছে। এটা নিয়ে মানে অনেক কি করে। এইভাবে চলতে চলতে আমি ক্লাস টেনে টেস্ট পরীক্ষা দিই। টেস্ট পরীক্ষা দেওয়ার পর বলতেছে যে মেয়েকে বিয়ে দিয়ে দিবো হঠাৎ করে। আসলো ঈদের দিন এক মহিলা আসছে যে আপনার মেয়ে তো দেখতে ভালোই, আপনার মেয়েটাকে বড় হয়েছে বিয়ে দিয়ে দেন, ভালো একটা ঘর আছে। তো আমার আব্বু আম্মু রাজি হলো যে ছেলেদের আসতে বললেন। তো ঈদের 3 দিন পর ছেলে আসলো, ছেলের মা আসলো, বোন এইভাবে আমাকে দেখে গেল। দেখা যাওয়ার পর আবার আসবে, আবার আসতে পরে সেদিন আমাকে সাজেছিল, মানে এত সুন্দর লাগছে, আমি জীবনে কোনোদিন এত সুন্দর মানে
নিজেকে কখনো দেখা হয়নি,
দেখি নাই। ওকে পাশে নিয়ে যায়, তখন তো আমার ভালো লাগতেছে না। ওরা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার আব্বুর নাম কি, আমি বলতেছি যে আমার আব্বুর নাম তো জানি না। ওরা বলতেছে যে কেমন মেয়ে দেখতে আসলি, মেয়ের বাপের নাম জানে না? দেখো বলতেছে যে তুমি আলহামদুলিল্লাহ সুরা পারো, আমি পারি না আলহামদুলিল্লাহ সুরা পারি না। তো আসলে আমি ভুলে গেছি। হ্যাঁ
আপনি জানতেন যে আপনাকে দেখানো হচ্ছে এরকম জানতেন?
হ্যাঁ সাজানার ইয়েতে বুঝতে পারছি।
আমার ধারণা,
হ্যাঁ আমার ধারণা হচ্ছে যে আমি ওকে পাশে না আইসা যদি এখন ওর পাশে যেতে পারতাম, আমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো হইতো,
একটা
ছবি উঠে রাখতে পারতাম এমন বলতেছি। ওরা বলতেছে যে মেয়ের মুখটা একটু ধোয়া দেন, মেয়েকে আমরা দেখি,
মেয়ের মুখ একটু ধুয়ে দেন, মানে মেকআপটা তুলে দেন,
মেকআপটা তুলে দেন। তুলতে চাচ্ছি না, তুলতে না, যাই হোক তোলা হইলো। তো আর আমার ওর পাশে আর আসল না ওইদিন, যেমনি হোক ওর পাশে আসার ইচ্ছা ছিল। আর আমার আব্বু আম্মু তো ছেলে দেখে পাগল যে এই ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দিব, ছেলেদের অবস্থান খুব ভালো।
ছেলে কি করত?
ব্যবসা করত।
ব্যবসা করত? আচ্ছা।
হ্যাঁ টাকা পয়সা সব দিক দিয়ে অনেক অনেক ভালো। এই জন্য আমার আব্বু আম্মু রাজি হয়ে গেল যে আমরা যাব, আমাদের বাড়ি থেকে 26 জন দেখে আসবো, একেবারে আংটি পরাই দিয়ে আসবো।
আচ্ছা আচ্ছা, মানে ছেলেকে আংটি পরাই দিয়ে আসবো?
ছেলেকে আংটি পরাই দিয়ে আসবো। তখন আমার আম্মুকে বুঝতেছি যে আমার তো বিয়ে হয়ে যাবো, তো আমি নানি বাসা থেকে একটু ঘুরে আসি, তখন তো আর বিয়ে হলে তার বেড়াতে পারবো না।
আচ্ছা তখন বেড়াইছি, ফ্যামিলিকে বুঝতে দেননি?
না বুঝতে দিনি। তো এটা বললে ওরা রাজি হয় না। তো বলতেছি যে আমি পড়ালেখাটা শেষ করি, ভালো চোখে বিয়ে দিতেছি, বিয়ের পর পড়ালেখা করবো না, আমরা পড়ালেখা করাবো, বুঝে দিতে চেষ্টা করতেছি, পারতাছি না। তারপরে একবার রাজি করে এলাম যে বিয়ে তো হয়ে যাচ্ছে, সত্যি আমি রাজি, নানু বাসা নিয়ে যাও, আমি কদিন বেড়ায় আসি। ওদের রাজি করলাম, 8 দিন ওদের বাসায় থাকবো।
আচ্ছা
তারপর আমি আমার আম্মুর সাথে নানির বাসায় গেলাম December 6, 2004 সালে। আমার আম্মু রাইখা চলে আসলো যে তুমি 8 দিন পরে, 8 দিন পরে এসে নিয়ে যাবো। দিন বিকেল বেলা ওর সাথে ঘুরতে যাই যে আমার আব্বু আম্মু তো বিয়ে দিতে চাচ্ছে এমন এমন, তো তুমি কি বলো, এখন আমি কি করবো, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, মরে যাবো, তো তোমাকে পালিয়েও বিয়ে করবো না। আমরা প্রেম করছি কিন্তু পালিয়ে বিয়ে করবো না, আমার বাবা মাকে বলতে পারবো না, এর চেয়ে ভালো হইব আমি মারা যাবো। ও আমাকে অনেক বুঝাইতেছে যে এটা চেয়ে ভালো হইব আমরা বিয়ে করে নিই, কালকেই বিয়ে করবো।
মানে রাকিব আপনাকে এটা বলল? আচ্ছা রাকিবের কাছেই যাই, কি আসলে সিচুয়েশন ছিল বলো।
অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা দীর্ঘদিন প্রেম করবো, আরো যেহেতু আমরা বয়স অল্প, ও পড়ালেখা কন্টিনিউ করবো, হয়তো ইন্টারমিডিয়েটটা ক্লোজ করবি, আমি এদিকে আমার ডিগ্রিটা ক্লোজ করবো, হয়তো চাকরি বাকরি নিবো, তারপর ওকে বিয়ে করবো। কিন্তু মাঝখানে যখন ওর বাপ মা ওকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, যেদিন আসলো যে আমার হাতে সময় নেই, 8 দিন সময় আছে, এর মধ্যে যা করার করতে হবে, তো ও বিয়ে করতে চাচ্ছে না, ও বলতেছে আমরা দুজন মারা যাব। তো আমি বলছি একে
বলে কি
অবকা
আমরা দুজন মারা
মারা
যাব?
যাবো,
আচ্ছা,
পৃথিবীতে একটা রেকর্ড করে যাব। তো আমি বলতেছি যে এই ধরনের রেকর্ড করার চেয়ে, মানে এটা পাগলামি, বোকামি, এটা কি ধরনের রেকর্ড কথা বলো? আসলে এটা তো তুমি মানসিক ভাবে ডিজাস্টারের জন্য বলতেছো, এটা ঠিক না। তো আমরা যদি একসাথে বাঁচতেই না পারি, তাহলে তো আমাদের ভালোবাসার কোনো সার্থকতা হলো না।
জি
তা ও বলতেছে যে তুমি কি বলো, আমাদের তো কেউ মানবে না। আমি বলছি এতদিন বলছো তুমি যে আমি বলছি তোমাকে কেউ মানবে না, আমি মান জানি, তুমিও জানি, কিন্তু আমরা দুজন তো বিয়ে করতে পারি,
জি
তারপর দেখা যাবে কি করা যায়। যাই হোক, আমি কালকে তোমাকে বিয়ে করবো। সে বলতেছে না, আমি বিয়ে করবো না, আমরা মারাই যাবো।
আচ্ছা,
তা আমি বলছি যে না, এটা তোমার মানে এক ভালো ডিসিশন না, তুমি আমার ডিসিশনটা মানো, আমার মনে হয় ভালো হবে। তাই অনেক বুঝালাম সুঝালাম, অনেক কিছু করলাম, এর মাঝখানে কিছু ঘটনা সে ছেড়ে গেছে। এর আগেও আমি একবার তাকে বিয়ে করতে
হ্যাঁ, ও
চাইছিলাম,
আমাকে বলছিল
এর আগেও একবার
এর আগেও আমি বিয়ে করতে
হ্যাঁ
চাইছিলাম,
এটা
এর
ছিল।
পিছনে কারণ ছিল।
হুম হুম
কারণটা ছিল আমাদের সম্পর্ক গুলো এতই মানে ভালো ছিল, কিন্তু পরিবার যখন মানতেছে না, আমি বলছিলাম যে আমরা বিয়ে করে রাখি,
আচ্ছা,
যদি আমরা বিয়ে করে রাখি, একটা সময় যখন বেশি প্রেশার আসবে দুই পরিবার থেকে বিয়ের জন্য, হয়তো ওর বিয়ে দিতে যাবে, তখন আমি বলবো, আমরা শো করবো যে আমরা বিয়ে করে ফেলছি, আমি বলবো আমার ওয়াইফকে কেন বিয়ে দিবা, এটা আমাদের পরিকল্পনা একদিন ছিল, এবং এই জন্য আমরা এই পরিকল্পনা অনুযায়ী আমার এক ফ্রেন্ডের বাসায় বিয়ে করতে যাইও, কিন্তু ও রাজি ছিল না। এখন যে সিচুয়েশন, এখন আমার বিয়ে করতেই হবে, এই জন্য আমরা বললাম। তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আশা করি, ফ্রেন্ড সার্কেল সবসময় অনেক বড় ছিল,
হুম হুম
ইন্টারমিডিয়েট সেকশনে আমার ফ্রেন্ড সার্কেল ছিল প্রায় 30 থেকে 35 জন, যা আমার একদম সবসময় একলগে চলাফেরা করতাম
জি
ফ্যামিলির মতো।
হুম হুম
তো আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলে আসলাম, আমি নারায়ণগঞ্জ পড়ালেখা করতাম ইন্টারমিডিয়েট, কিন্তু
জি
আমি ডিগ্রি লেভেলে চলে আসলাম ঢাকায়। তো ওই জায়গায় যে আমি পুরান ঢাকায় কবিরাজুল্লে ভর্তি হই, সেখানে আমার একটা বিশাল ফ্রেন্ড সার্কেল হয়। তখন তো আমরা সবাই মিলে, তখন আমি ওদের কাছে পরামর্শ চাই কি করা যায় দোস্ত।
জি
তো ওরা বললো চল বিয়ে করে ফেলি, যে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করতে পারবো,
ওকে
প্রবলেম নেই, তোর জব থেকে শুরু করে এনিওয়ান যে কোনো কিছু তোর আমি আমরা ব্যবস্থা করতে পারবো, চল আমরা সবাই মিলে যদি একটা ইয়ে করি সমস্যা হবে না। তো এই
আপনিও সিদ্ধান্ত নিয়ে
আমি
ফেললেন যে যা করার।
বিয়ে করবই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। সিদ্ধান্ত হয়েছে বিয়ে করবে, কিন্তু সেই বিয়েটা করা হলো কি হলো না, আসলে পরিস্থিতি কি দাঁড়িয়েছিল সেটা আমরা জানবো সংবাদের পর। খুব ছোট্ট একটা বিরতি, অনেক সুইট একটা মোমেন্টের মধ্য দিয়ে আমরা গেলাম, অদ্ভুত সুন্দর একটা প্রেমের গল্প। কিন্তু আজকে যে দুজন এখানে দাঁড়িয়ে আছে, বা যে দুজন আজকে জীবনের গল্প বলতে এসেছে, তাদের সম্পর্কটা এখন কি, সেটা কিন্তু আমাদের গল্পের, আমাদের জীবনের গল্পের শেষে গিয়ে উদ্ধার করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2, আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে আরজি কিবরিয়ার টিম, আরজে শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। এবং প্রিয় শ্রোতা, আমরা সংবাদের মাত্র কয়েক মিনিটের বিরতি, বিরতির পরে ফিরে আসছি। এই মুহূর্তে আপনি যদি ওদেরকে দেখতে চান, কিংবা ওদেরকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি Hello 8920-র মেম্বার হয়ে যাবেন। আর নারায়ণগঞ্জের অনেক বন্ধুরাই আমাদেরকে শুনে থাকেন আমরা জানি, বিশেষ করে নারায়ণগঞ্জে এবিসি নেটওয়ার্ক ভালো। তো নারায়ণগঞ্জের যে দুজন বন্ধুকে আজকে আমরা এখানে পেয়েছি, নারায়ণগঞ্জের বন্ধুরা আসলে একটু হলেও ভালো ফিল করবেন, তাদেরকে আমরা আরো একবার ওয়েলকাম করতে চাই। আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি প্রিয় শ্রোতা, আশা করছি এবিসি রেডিওর সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে, অনুষ্ঠান Hello 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম, অর্থাৎ Hello 8920 টিম, আরজে শাকিল, খালিদ, লোবান এবং সফরিন। প্রিয় শ্রোতা, আপনাদের যেটা বলতে চাই, যে আজকে রাকিব এবং সুফিয়া এখানে এসেছে জীবনের গল্প বলার জন্য, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি খুবই সুইট একটা লাভ স্টোরি, কিন্তু আমরা সেখানে দেখলাম যে পারিবারিক একটা দ্বন্দ্ব রয়েছে, পারিবারিক একটা বৈষম্যগত দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা তাদের মধ্যে কিভাবে চলে আসতে পারে এরকম একটা রিস্কি পজিশনে আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। ঠিক সেই জায়গাটা থেকে আমরা ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই, যারা ফেসবুকে প্রশ্ন করছেন, কমেন্টস করছেন ছবি দেখে কিংবা করতে যাচ্ছেন, তাদের সবাইকে বলি আমরা নাম নিয়ে হয়তো তাদেরকে প্রশ্নগুলো করি না আমাদের গেস্টদেরকে, কিন্তু আপনাদের প্রশ্ন থেকেই আমরা মূলত যে প্রশ্নগুলোর দিকে বেশি বেশি লিসনাররা ঝুঁকে যাচ্ছেন, কিংবা যে প্রশ্নগুলোতে বেশি লাইক দেন, সেই প্রশ্নগুলি আমরা অতিথিদেরকে করে থাকি। সুতরাং আপনি যদি কোনো প্রশ্ন করতে চান বা কমেন্টস করতে চান, তাহলে ফেসবুকের রেডিও যে স্ট্যাটাসটা দেওয়া আছে সেখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। এছাড়া আমরা তাদের পারিবারিক ছবি থেকে শুরু করে, তাদের স্টুডিও পিকচার থেকে শুরু করে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি Hello 8920-র মেম্বার হয়ে যাবেন। আরেকটি উপায়ও আপনি আমাদের পেজটি খুঁজে পেতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে দেখবেন যে অসংখ্য পেজ আছে আর জি কিবরিয়া নামে, কিন্তু যে পেজটিতে কেবলমাত্র 4.5 লাখের কাছাকাছি মেম্বার সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। এই পেজটিতে লাইক দিলে আপনি আমাদের অফিসিয়াল পেজে আছেন, আর বাকি পেজগুলো সবগুলোই ফেক পেজ। যারা এই ফেক পেজগুলো করেন তাদের প্রতি আমাদের কোনো রাগ নেই, বিরাগ নেই, অনুরাগ নেই, কিন্তু আপনারা প্লিজ অনেক সময় এই পেজগুলোতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রকমের স্ট্যাটাস দেন, কমেন্টস করেন, যেগুলো একেবারেই করবেন না। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি, URL দিয়ে খোঁজ করাটা ভালো, www.facebook.com/hello8920 HELLO 8920। আর আপনি যদি এখানে জীবনের গল্প বলার জন্য আসতে চান সেক্ষেত্রে যেটা করবেন, আপনি আমাদের নাম্বারে ফোন করবেন, ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন, সামারিটা বলবেন, আপনার জীবনের গল্পের সামারি 2 মিনিটে বলবেন, বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে অবশ্যই 02 যোগ করে নেবেন। রাকিব এবং সুফিয়া, যেখানে আমরা ছিলাম যে আপনারা দুজনেই সিদ্ধান্ত নিচ্ছেন, বা সুফিয়া বলছে যে চলো দুজনে মিলে মরে যাই, একটা ইতিহাস হয়ে থাকুক, আর আপনি বলছেন যে না আমরা বিয়ে করব, তো ফ্রেন্ডরা মোটামুটি সাজেশন দিল যে হ্যাঁ বিয়ে করে ফেলেন। তারপর
তারপর আমরা বিয়ে করার জন্য ওইভাবে ঠিক প্রস্তুতি নিয়েছিলাম না, জাস্ট চিন্তা করছি বিয়ে করব বিয়ে করব। ওই সময় আমার হাতে টাকা পয়সা ছিল না, যেটা মানে রিয়েল ঘটনা, স্টুডেন্ট যেহেতু তখন আমার কাছে ছোট্ট একটা জিনিস ছিল, মানে একটা চেন ছিল,
গোল্ডের একটা চেন ছিল,
চেন ছিল, তো ওই দিন রাতে বিক্রি করে ফেললাম।
কত টাকাতে বিক্রি করলেন?
3500 টাকা।
3500 টাকা,
যদিও ওটার মূল্য অনেক বেশি ছিল।
কত ছিল?
6 থেকে 6500 টাকা,
কিন্তু আমার অর্ধেক দামে বিক্রি করে দিলাম,
বিক্রি করতে হয়েছে ইমার্জেন্সি।
কত সালে এটা মনে আছে?
2004 সাল,
2004 সালে,
ডিসেম্বর মাস,
ডিসেম্বরের 6 তারিখে।
ওকে,
তো আমি যেটা বিক্রি করছি সেটা সুফিয়া জানতো না, তার কাছে 75 টাকা ছিল, কিন্তু যেহেতু ও ফ্যামিলিগত দিক থেকে হয়
রিচ,
তো আমি এটা ওরে বুঝতে দেইনি যে আমি এটা বিক্রি করছি বা ওরে বলিও নাই। তো যাই হোক, আমি প্রস্তুত নিয়েছি যে আমি বিয়ে করবো এবং আমার টাকাতেই করবো, আমার টাকা দিয়ে করবো না। সেক্ষেত্রে ও কি করলো, ও তো রাজি ছিল না, ছিল না, ছিল না, শেষ পর্যন্ত ও রাজি হলো, ঠিক আছে বিয়ে করবো। যেদিন বিয়ে করবো রাজি হলো সেদিন রাতে এরা বিক্রি করা, বিক্রি করার পর আমি সকালে কিভাবে বের হবো ওকে নিয়ে, ওকে নিয়ে
ও মরে যেতে রাজি ছিল কিন্তু বিয়ে করতে রাজি না,
বিয়ে করতে রাজি না, কারণ
আচ্ছা আমি জায়গাটা একটু সুফিয়াকে একটু ফ্লোর দিতে চাই। সুফিয়া, কেন এরকম মনে হলো যে মরেই যাওয়া ভালো বিয়ে করার চাইতে?
কারণ আমার বাবা মা কোনোদিন মেনে নেবে না, যেহেতু এনে মেনে নিবে না, আসলে ওকে বিয়ে করে কি করব, যে কিভাবে থাকবো আমরা, একসাথে থাকতে পারবো না, আমার আব্বু যে অবস্থা ওকে ধরে নিয়ে মেরে ফেলবে,
সেজন্য চিন্তা করলেন যে মরে যাওয়াটাই বেটার,
মরে যাওয়াটাই বেটার, আর সমাজে ওকে জানবে না যে ওর বাসায় মরে যাবে, আমি আমার বাসায় মরে যাবো, এমন একটা সিচুয়েশন করবো যে দুজন এই দুনিয়াতে চলে যেতে পারি,
মানে দুজনে দুই জায়গা থেকে চলে যাবেন এবং কলঙ্ক পড়বে না পরিবারের,
না কোনো কলঙ্ক হবে না, কেউ জানবেও না আমাদের সম্পর্কটা, এইটুকুই শেষ হয়ে যাবে,
এভাবে প্ল্যান করেছিলেন।
তো ও তো বলতেছে না আমি বিয়ে না করলে আমি একা মারা যাবো, বিয়ে করতেই হইব, যাই হোক যেভাবে হোক আমি রাজি হলাম। তো ইয়ার পর দিন যে মঙ্গলবার ছিল ওটা আমি বুঝতে পারি নাই, তো আমি বললাম
মঙ্গলবারে কি সমস্যা,
মানে মঙ্গলবারে
কুসংস্কার আছে, ও এখনো বলে টিল নাও, সে বলে আমাকে যে মঙ্গলবারে বিয়ে করাতেই আমাদের সংসারে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়।
আমি যখন
একটু
বুঝতে পারলাম বিয়ের পর যে আমাদের সমস্যা যখন আছে, তখন এক লোকে বললো যে তারা তো মঙ্গলবারে বিয়ে করছে এই কারণে তাদের
এই ঝামেলাটা হয়েছে।
হ্যাঁ, ঝামেলাটা,
এগুলো নিয়ে আসলে কোনো আল্লাহর বার সব বাড়ি সমান, গ্রামে এই ধরনের একটা কুসংস্কার আছে শনি মঙ্গলবার নিয়ে,
আমি বিশেষ করে মানি না।
আচ্ছা, রাকিবের কাছে আসি, তারপর আপনার কাছে আবার যাচ্ছি।
যাই হোক, ওই দিন আমরা কিভাবে বের হবো প্ল্যান করলাম, তো ও প্ল্যান করলো আমি যেহেতু বিয়ে হয়ে যাবে আমাদের অনেক টাকা আছে, আমার কিছু মার্কেটিং করা লাগবে, নানুকে বুঝালো। তো নানু বললো ঠিক আছে ওর মামাকে নিয়ে ও চলে যাক। তো আমি বললাম না, আমি যেহেতু আজকে ভার্সিটিতে যাব, তো ওইখান থেকে কেনাকাটা করে ওরা গাড়িতে উঠাই দেবো, প্রবলেম নাই, তো মামা যাওয়ার দরকার কি, আমি উঠাই দিই। তো নানু বারবার বলতেছিল না তোমার মামার সাথে যাক, আমার তো এরাই যেতে হবে, আমি বলতেছি না মামার সাথে যাওয়ার দরকার কি, আমি তো যাবোই ভার্সিটিতে, ওরা তো গাড়িতে উঠাই দেবো, আমি আমি প্রয়োজন ট্যাক্সি এবার উঠাই দেবো, বাসায় এসে নামাই দিয়ে যাবে, প্রবলেম নেই। কোনোভাবে ম্যানেজ করলাম, বেরোলাম, বেরোনোর পর রাস্তায় আমার মামা জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাচ্ছ, আমরা বললাম যে ও তো কেনাকাটা করবে, আমি যাচ্ছি ভার্সিটিতে, ও যাচ্ছে কেনাকাটা করার জন্য, এর ফাঁকে ওরা কেনাকাটা করে দিয়ে আমি ট্যাক্সি কেবে করে পাঠাই দেবো। ওকে ঠিক আছে যাও, যাচ্ছি, আমরা দুজন যাই, আবার একটা ক্যাব নিলাম, সাথে আরো দুইটা ফ্রেন্ড ছিল, এলাকার লোকাল ফ্রেন্ড ছিল, তারা উঠলো, আমার এলাকার এক লোক দেখলো যে আমার দুইটা ফ্রেন্ড উঠছে, সবাই আমরা খালতো ভাই বোন যেতেই পারি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওদের কথা হলো ফ্রেন্ড কেন উঠলো,
আচ্ছা আচ্ছা,
একটু সন্দেহ মনে জাগলো,
মানে ট্যাক্সিতে কেন দুই স্ট্যান্ড উঠবে?
দুই
আরো
স্ট্যান্ড উঠলো। যাই হোক,
জি
আমরা এইভাবে চলে গেলাম। তো তখন কবি নজরুলের বলা করি সামনেই জজকোর্ট,
জি
তো ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর আমাদের ছবি তোলা ছিল না,
আচ্ছা,
সামনে একটা ইস্যুতে গেলাম, 400 টাকা দিয়ে দুজনে ছবি তুললাম বিয়ে করার জন্য,
400 টাকা লাগলো ছবি তুলতে?
কারণ সেই সময় আবার ডিজিটাল এত কিছু ছিল না,
আচ্ছা আচ্ছা,
ম্যানুয়াল
ছবিটা
ছিল। তো
খুব দূরত্ব ছিল,
আর্জেন্ট আর্জেন্ট, ওরা বলছি আমার
জি
30 মিনিটের মধ্যে দিতে হবে। সো ওরা বুঝছে আমাদের আর্জেন্সি আছে,
হুম
আমরা দ্রুত চাচ্ছি। তো
হুম
ওরা কাজটা মানে ইচ্ছে করে
মানে
করলো,
সুযোগে
সুযোগ
লাগিয়ে নিয়েছে আর
সদ্ব্যবহার
কি।
করলো।
হ্যাঁ
ছবি তোলার পর আমি আবার আমার ওইখানে ওই লয়ার একজন ফ্রেন্ড ছিল, তো সেক্ষেত্রে আমি ওরে বললাম সব খরচ কাজী সহ যত আছে স্ট্যাম্প টিস্ট্যাম্প লেখা টেখা যা আছে সব মিলে ওকে আমি 2,000 টাকা দেবো,
হুম
যেহেতু আমার কাছে 3,500 টাকা আছে।
জি
তো বলছে না এত হবে না দোস্ত, আমাকে 3,000 টাকা দিতে হবে। দেখ এক সময় আমি বললাম ঠিক আছে 3,000 টাকায় নে, তাও সবকিছু অ্যারেঞ্জ কর, কাজী খরচ কিন্তু আমি দেবো না,
হুম
সবকিছু তুই দিবি। তো আমরা ফ্রেন্ড ছিলাম সেখানে 25 থেকে 30 জন, সবাই গেলাম। এখন ওদেরকে মিষ্টি বানানোর জন্য অনেক টাকা প্রয়োজন, আমার হাতে টাকা নাই। তো একজনকে বললাম যে উকিল বাপ কে হবি তুই, মিষ্টি নিয়ে আসবি,
জি
ঠিক আছে? ও বললো ঠিক আছে। আর সবাই বললো আমরা আজকে চাইনিজ খাবো,
হুম
পার্টি
হুম
দেবো। আমি বললাম এখন পার্টি দেওয়ার সময় নেই, বাড়িতে ওকে তাড়াতাড়ি পাঠাতে হবে, আবার কেনাকাটা করতে হবে, না করলে সবাই বলবে কেন গেছে। সেক্ষেত্রে আমরা বিয়েটি আনুষ্ঠানিকতা পালন করলাম ওইখানে। ম্যাজিস্ট্রেট রাজি হচ্ছিল না, যেহেতু
হুম
এজটা তার তখনো 18 হয়নি,
হ্যাঁ
অ্যারেঞ্জ হয়েছে আর কি, অ্যারেঞ্জ হয়ে যায় যা আমাদের এদেশে হয় আর কি।
হ্যাঁ, অনেক বিয়েতে অ্যারেঞ্জ হয়ে যায়। আপনার বয়স, আপনি তখন কোন ক্লাসে পড়েন সুফিয়া?
প্লাস্টিনি,
ক্লাস 10-এ পড়েন, তার মানে আপনার বয়স তখন 16 বছর।
হ্যাঁ,
হ্যাঁ, তারপর
তখন তো বোর্ড ন্যাশনাল আইডি কার্ড ছিল না, যে কোনো ভাবে ম্যানেজ হয়েছে। ম্যানেজ হওয়ার পর কাজী অফিসে নিয়ে গেলো, এখান থেকে কাজ শেষ, কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে টিয়ে পড়াই, মিষ্টি শিখে আমরা বেরিয়ে গেলাম।
বিয়ে করে ফেললেন?
হ্যাঁ, বিয়ে করে ফেললাম।
আচ্ছা,
বিয়ে করার পর আমরা আইসা একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা 2 জন ঢুকলাম, আর
ওকে,
এলাকার 2 ফ্রেন্ড সহ 4 জন ঢুকলাম, ঢুকে চাইনিজ খেলাম, পার্সেল করলাম আবার আলাদা করে বাড়ির জন্য, এবং ওর জন্য কিছু কেনাকাটা করলাম। এই মানে যত দ্রুত কেনা যায় আর কি, অনেক সময় তো ওইখানে কিল হয়েছে,
হুম হুম হুম
মোটামুটি দেখে না দেখে কিনলাম আর কি। কিনা
হুম
ওর বাসায় ওরে পাঠিয়ে দিলাম,
ওর বাসায় পাঠিয়ে দিলেন?
না
ওকে,
না
না না,
ওর নানুর বাসায়
আমরা
পাঠিয়ে দিলাম,
নানু, আমি
নানুর
নানুর
বাসায় পাঠিয়ে
বাসায়
দিলেন।
পাঠিয়ে দিলাম, কিন্তু
ওকে, নানুর বাসা থেকে আমি ওর কাছ থেকে আসতে চাই। নানুর বাসায় আসার পর কি হলো?
হ্যাঁ, আমি নানুর বাসায় আসলাম, তো নানু বলতেছে এত দেরি হলো কেন? হ্যাঁ, মার জন্য 2টা শাড়ি কিনছি, একটা কাপড় কিনছি, জুতো কিনছি, অনেক কিছু কিনছি, দেরি হয়েছে, একটু ঘুরছি, বাহিরে গেছি, বিয়ে হলে তো পারবো না, একটু ঘুরে আগে আসতে সময় লাগে না, এই
আচ্ছা,
জন্য ঘুরছি।
ওকে,
আর ভাইয়ার কলেজে গেছি, এটা সেটা দেখলাম, এই তো বুঝলাম যে আমরা খাবার খেয়েছি। আসলে আমি জানি যে কিছু খেয়ে
হুম হুম
তোকে বুঝলাম যে অনেক খাবার টাবার খেয়েছি, পেট ভরা, আমি খাবার কোন না। নানু বলতেছে তোকে দেখে তো বোঝা যায় না তুই সারাদিন কোনো খাবার খেয়েছিস। তো এমন করে রাত্রে আমি আবার মায়ের জন্য যে শাড়ি কিনলাম ওই শাড়ি পরলাম, শাড়ি পরে ওদের বাসায় আবার গেলাম, যাওয়ার পরের সাথে একটু কথা টথা বললাম, বললে চলে আসলাম। আসার পর কারবার বললাম যে বিয়ে করলে নাকি নামাজ পড়তে হয়, তুমি নামাজ পড়ো, আমি নানুর বাসায় নামাজ পড়ো। তো নানুর বাসায় এভাবে মানে চলো থাকলাম, থাকার পর সকালবেলা আমাদের বাসায় আবার গেলাম।
ও এর মাঝখানে একটা কথা উড়াই
জি
গেছে, ও শাড়ি পরে আমাকে সালাম
ও
করছিল।
হ, এটা আমার
আচ্ছা
ভুলে গেছি।
আচ্ছা, ওই যে ভুলে গেলে আপনি ধরেন। হ্যাঁ, ওকে,
নানুর বাসায় এসে পড়লাম, এর পরদিন ওর সাথে আবার দেখা করতে কথাবার্তা বললাম। তো এর মধ্যে আমার মা চলে গেছে, ওকে নিয়ে যেতে আসছি, ওর থাকা লাগবে না, আমি স্বপ্নে খারাপ দেখছি, আমার ভাল লাগতেছে না, ওকে নিয়ে যাবো।
আপনার মা,
কথা কথা
হ্যাঁ,
ছিল 8 দিন থাকবে,
আর দিন থাকবো।
সেক্ষেত্রে আমি সময় পাবো, যেহেতু আমরা বিয়ে করছি আমরা কথাবার্তা বলবো, আমরা
হ্যাঁ
আরো
হ্যাঁ,
কিছু প্ল্যান প্রোগ্রাম
কয়
করবো।
দিনের মাথায় বিয়ে করলেন?
3 দিনের মাথায়,
দ্বিতীয় না দ্বিতীয় দিন
দ্বিতীয়
বিয়ে করি,
মাথায় বিয়ে
সোমবার
করলেন?
দিন আসলাম, মঙ্গলবার দিন বিয়ে করলাম, বুধবার দিন আমার নিয়ে চলে আসলো
মানে
আমাদের
আট
বাসায়।
দিনের জায়গায় সে 3 দিনের মাথায় নিয়ে
হ্যাঁ,
চলে
3 দিন
আসলো।
মাথায় সকাল 10টার দিকে আমার নিয়ে চলে আসলো,
আচ্ছা,
যে আমি আর কদিন থাকবো, তুমি আমার নিয়ে চলে যেতেছো, আমি কান্নাকাটি করতেছি,
হুম
মানে অনেক আমার খাপলা দিচ্ছে। তো এটা বুঝে দিয়েছি না যে আমি কদিন বেড়ায় যাবো, তুমি এমন করে নিয়ে আসলা কেন, কি স্বপ্ন দেখলে, এই সেই বুঝে না। বাসায় আসার পর তার কিছুই ভালো লাগতেছে না, কান্না করতেছি, তো আমি যে আমাদের এলাকার পাত্রে যা বৈশা কান্না করতেছি, বাচ্চারা খেলা করতেছে,
পাত্র
দেখতেছি
বলতে ওরা বোঝে মাঠ, খোলা
মাঠে।
মাঠ,
হ্যাঁ,
পাত্র মানে খেলা, খোলা
খোলা
মাঠ,
খোলা মাঠ
খোলা
যেটা
মাঠ,
আমরা চক বলি, কেউ
আপনারা চক বলেন
চক বলি আর
হ্যাঁ,
আর আপনারা বলেন পাত্র।
চক বলে পাত্র বলে।
আচ্ছা, পাত্রটা আমার জানা ছিল, পাত্র বলতে আমি বিয়ের পাত্রই বুঝি,
হ্যাঁ,
কিন্তু আমি
চক
আসলে
চক।
পাত্র মানে খোলা মাঠ আমি কখনো জানি না। আচ্ছা, যাই হোক, আমার
তারপর
শ্রোতাদের আছে তারা বুঝে যাবেন আজকে,
হ্যাঁ,
নারায়ণগঞ্জে পাত্র মানে খোলা মাঠ,
না
হ্যাঁ,
নারায়ণগঞ্জের ওর থানাটাই,
শুধু আপনার থানাটাই
হ্যাঁ,
নারায়ণগঞ্জের ভেতরে তো।
ভেতরে।
ওকে, তারপর
তারপর ওইখানে কান্না করতেছি, তো বাচ্চারা বলতেছে আপনি চোখে না পানি, আমি কে কি পানি, হয়তো কিছু একটা পোকা টোকা গেছে। তা না, পোকা টোকা না, আমাকে হ্যাঁ পোকাই, তা আমার তো ভালো লাগছে না, কিভাবে রাত হব। আর রাত্রে পর সকাল হলে আমি ওর সাথে কথা বলবো, আমার হলো এটা যে কথা না বললে থাকতে পারবো না। তো এইভাবে সারা রাত গেল, সারা রাত আমি জেগেছিলাম, ঘুম আসে না। সকালবেলা আমার এক বন্ধুকে বললাম যে আমার একটা ফোন করে দিছি,
আচ্ছা,
এই নাম্বারটা দিলাম, ওইখানে মামা বলতেইব, এই রাকিব মামাকে চাই, এইভাবে ওরা বুঝিয়ে বললাম। তো ওর বাসায় কিভাবে যাবো এটা মানে নিজে নিজে প্যানেল করলাম। তো আমার আম্মুকে বললাম যে তোমার জন্য যে শাড়ি আনছি, এই শাড়িতে ব্যালেন্স পিস আছে, কাইটা বানাইতে দিয়ে আসি। আমার বন্ধুটা আবার ট্রেলার ছিল, তো এই জন্য ওর বাসায় গেলাম। যাওয়ার পরে বললাম কি একবার ফোন যে করতে ভুলে আসলাম, তো ফোনে আবার কি ইটা আসবো, তো ওটা তো আর জানি না। তারপর আবার ওই বাসায় গেলাম, যাওয়ার পর ওইখান থেকে জানলাম যে 10:15 আসতেছে,
10:15
হ্যাঁ পাশের এলাকা আসতেছে, আমার সাথে দেখা করবো।
আচ্ছা,
তো আমি ওইখানে কিভাবে যাবো, গোসল টোসল করে রেডি হইলাম। রেডি হয়ে আমি বলতেছি যে আমি একটু পার্লারে যাই, বিয়ে টিয়ে হয়ে যাবো, আমি তো কখনো পার্লার যাই না, আমি আজকে পার্লারে যাই, কিছু কেনাকাটা করি, একটু সাজা আসি। তো আমার আম্মু তো রাজি না, রাজি না, যাই হোক যাই হোক রাজি করলাম যে একটা বুঝে দিব না, আমি কিছু কিনতে যেতেছি। 500 টাকা হাতে নিয়ে আমি আস্তে আস্তে যাই, দেখি ওর আর দুটো বন্ধু দূর থেকে আমি লক্ষ্য করছি ওরা আসতেছে। তো ওর হাতে একটা কাগজ, তো আমি ভাবছি না জানি বিয়ের কাগজ। এখন আমার বাবা মাকে জানাই দেয় যে আমি বিয়ে করছি, আমি এটা তো জানাবো না কখনো দিন। আমার ধারণা ছিল যে বিয়ে করছি করছি, ওকে আমি কথা দিছি কথা রাখছি, আর আমার বাবা মার কথা দিছি কথা রাখবো কথা রাখবো, এটা কি আমি নিজে নিজে মারা যাবো, ও জানবো না এই ব্যাপারটা, যে হয়তো অসুখ ছিল কোনো একটা কারণ ছিল মারা গেছে, কেউ বুঝতে পারবে না, বাবা মা বুঝতে পারবে না। তো ওর আশা পূরণ হলো, বাবা মার আশা পূরণ হলো, বাবা মা তো জানতো যে আমার মেয়ের বাচ্চা থাকে, তো বিয়ে হইতো, আমরা বিয়ে দিতে পারতাম, আনন্দ করতে
পারতাম। এটা রাকিব জানতো না?
না, রাকিব এটা জানতো না।
আজকে প্রথম জানলেন?
তারপর আমি এভাবে ওর পাশে যাই, যাওয়ার পর আমি বলতেছি যে এইভাবে সম্ভব না, বাবা মারে কিভাবে জানো, ও বলতেছে চলো এখনই জানাই দিব, এখন এগুলা নিয়ে দেখা দিব।
ওর
বন্ধুরা, হ্যাঁ তারপর ও যে কি বললো আমারে এখন আমার খেয়াল হয় না যে কি কথাটা বললো। ওর কথাটা শোনার পর আমি ওর পিছনে পিছনে নিয়ে যাওয়া বলতেছে যে চলো চলে যাই, এতটুকু আমার মনে আছে। তারপর আমি রাজি হয়ে গেলাম, 15 মিনিট সময় নিলাম, 15 মিনিটের মধ্যে কি হলো আমার কিছুই খেয়াল নেই। ও যাইতেছে, ওর বন্ধু যেতেছে, ওর পিছিয়ে পিছিয়ে আমি চলে গেলাম ওর সাথে। আমার বাবা মা জানে না আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি কিছু জানে
না। আপনিও জানেন না আপনি কোথায় যাচ্ছেন?
না, আমিও জানি না।
রাকিব, আপনি কি জানতেন যে আপনি কোথায় যাচ্ছেন?
অ্যাকচুয়ালি কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, আমি নিজে জানি না। তবে তখন আমার মাথায় এতটুকু কাজ করতেছিল, ও আমাকে যে মেসেজটা দিয়েছিল ফ্রেন্ড এর মাধ্যমে, এতে বোঝা যাচ্ছে আমাদের যে কোনো মূল্যে ওকে বিয়ে দিবেই। আমার কথা হচ্ছে যে কোনো মূল্যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমি সকল প্রস্তুতি নিয়ে আসছি, কাগজপত্র নিয়ে। যদি ওর আব্বু আম্মু বলে কোনো কথা, সেক্ষেত্রে আমি বলবো আমার স্ত্রীকে আপনার বিয়ে দেওয়ার কোনো অধিকার নাই, এ ধরনের কথা আমি বলবো। কিন্তু সে বলতেছে এতেও তোমার কাজ হবে না, আমার আব্বু আম্মু তোমাকে মেরে ফেলবে। তো আমি বললাম তাহলে তুমি আমাকে যদি জীবিত দেখতে চাও বা আমার সাথে তুমি কন্টিনিউ করতে চাও, হয় তোমার আব্বু আম্মুর কাছে চলে যাবা, আর না আমার পিছনে পিছনে আসবে, আমি তোমার দিকে মানে পিছনে আর কিছু বলবো না, এরপর তুমি আমাকে আর দেখবে না।
ও, এবং আপনিও জানেন আপনি কোথায় যাচ্ছেন, উদ্দেশ্যহীন ভাবে আপনারা একদিকে হাঁটা দিলেন। তারপর
তারপর আমরা ওর এক বন্ধুর বাসায় চলে গেলাম। তো বন্ধুর বাসায় সারাদিন রইলাম, বিকেল 5টার দিকে ওর যে গ্রামের দুই বন্ধু ছিল ওরা আমার জন্য একটা জামা নিয়ে, ওর বন্ধুর বোনের জামা চুরি করে নিয়ে আসে, একটা জামা একটা ওড়না পায়জামা নাই, আর ওর জন্য একটা লঙ্গি, বন্ধুর আব্বুর লঙ্গিটা ছিল, একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়ে আসে, আয়সা আমাদের দেয় আর কিছু টাকা।
আচ্ছা,
যার বাসা গেলাম, তার আমগো নসেন দিয়ে এক বাসা নিয়ে যায়। যাওয়ার পর তো আমি গাড়ি থেকে চিন্তা করতেছি যে কি করলাম, বাবা মা জানলো না আমি কার সাথে আসছি, কি লেনদেন, আর কিভাবে মুখ দেখো যে আসতে আসতে আর জীবনে কোনো দিন ওদের পাশে যাবো না,
ফিরে যাবো না,
না ফিরে যাবো না কোনো দিনও না, যদি ওরা মারা যায় তো সেদিনে দেখতে যাবো, এর আগে যাবো না, আমার নিয়ত হলো এটা।
জি,
ওর বন্ধুরা সবাই চলে এলো, তো আমরা দুজনের বাসায় রাতে থাকলাম।
মানে ওই বাসাটা ছিল আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের শ্বশুরবাড়ি, মানে তার নিজেরও না, তারও আরেক ফ্রেন্ডের শ্বশুরবাড়ি। যাই হোক, ও তখন উদ্দেশ্যহীনভাবে যেহেতু গেছি, আমরা কোনো কিছু টাকা পয়সা কারো ম্যানেজ করে নিয়ে যাইনি, আমরা তো কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি, তো ও টাকা নিয়ে আসে নাই, আমিও টাকা নিয়ে আসি নাই, শুনলেনি, ফ্রেন্ডরা কিছু টাকা দিছে, কিছু জামা কাপড় দিছে, সেক্ষেত্রে ওগুলো নিয়ে আমরা ওর বাসায় উঠলাম।
জি, তারপর
তারপর রাত্রে এমনিতে আমরা কথা সাথে বললাম, তো ওর আমরা কিছুই মানে এমন একটা যে কিছুই বুঝি না দুনিয়ার, তো ও আমার সাথে মিশতে চায়, তো আমি ওর কিছু বুঝি না, তো আমি ভয়ের বাহিরে আসি।
ইউ গাইজ আর টু অ্যামেচার, যেটাকে বলে যে দুজন দুজনের সম্পর্কে কিছু জানেন না, আপনি জানেন একটা মেয়ে কেমন হয়, ও জানেন একটা ছেলে আসলে কেমন হয়, কিন্তু হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওকে,
তারপর আমি ভয়ে বাহিরে আসতে চাচ্ছি যে আমি বাহিরে যাবো, পানি খাবো, আমার নিয়ে দাঁড়িয়ে থাকবো, আসবো না। তো এমন করে ও আমার সাথে যাই, মানে ওকে নিতে চায় না, তারপর ও যায়, তো এখন তো দাঁড়া থাকতে পারি না, ও বাইরে দাঁড়া। রাকিবের কাছে আসি, রাকিব কি ছিল আসলে রাতের ব্যাপারটা?
আসলে ঘটনা হয়েছে, আমার ফ্রেন্ড আমাকে ফোন দেয়, যে বলে যে তোরা যেহেতু বিয়ে করছিস, চলে গেছিস, মেয়ের বাপ মা নেওয়ার জন্য অনেক তোড়জোড় করতেছে, বাড়িতে প্রেশার দিচ্ছে এবং অনেক সমস্যা হচ্ছে, তো তোরা তোদের মিলন করে ফেলিস, প্লাস তোরা তোদের মতো করে কন্টিনিউ কর, যেন গ্যাপ না থাকে। সেক্ষেত্রে আমরা দুজনই পরিপক্ক ছিলাম না, মানে অপরিপক্ক কোনো কিছু
ইচ্ছতাম
না, সেক্ষেত্রে আমরা কিছুই বুঝতাম না। এখন আমরা আমার মতো করে আমি ট্রাই করতেছি।
মানে এটা যেটা হচ্ছে যে আসলে পরিবারটাকে ঠেকানোর জন্য, মানে বিয়েটা ঠেকানোর জন্য ওর যাতে না নিয়ে যায়, সেজন্য একটা ফিজিক্যাল রিলেশন করে ফেললেই হয়ে যাবে। তো ফিজিক্যাল রিলেশনটা আসলে নিজে থেকে আসেনি, এটা করে ফেলে যাতে বিপদটা থেকে বাঁচা যায়, এই জন্যই।
আর আমরা তো স্বামী স্ত্রী, যেহেতু স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন
হতেই পারে,
কোনো ঝামেলা নাই, কিন্তু আমরা ওইভাবে বুঝে না, ও বুঝে না, আমিও বুঝি না। তো ওদের কাছ থেকে শুনে শুনে যতটুকু শুনছি, ওরা বললো যে এটা না হলে পরবর্তীতে হয়তো ঝামেলা হতে পারে, মেয়েকে নিয়ে যেতে পারে।
আচ্ছা,
তো তুই তো এত কষ্ট করে যেহেতু বিয়ে করছিস, এত ঝামেলা আমরা পোহাইছি, সবাই ঝামেলার মধ্যে আসি, কিন্তু যেহেতু আসি আমরা ঝামেলা পোহাবো, সমস্যা নেই। কিন্তু তোদেরকে
একটা ঘটনা মনে নাই বলতে, যে এই সারাদিনের মধ্যে জানতে পারছি কিভাবে, ওর সাথে যে আমি আমাদের এলাকায় পাশের এলাকার কথা বলতেছি, একটা মহিলা আবার দেখছে যে আপনার বোনের ছেলের সাথে ও গেছে, এই জন্য আমার বাপ মা জানতে পারছে ওদের বাসায় আর এর আগে তো যদি ওই মহিলা না বলতো, তো আমি এক পাশে যদি ওর সাথে থেকে আমাদের বাসায় যেতাম, আমার আব্বু অন্য যেত যে আমি নির্দোষ কোথায় একটা গেছি, তো এলাকার সবাই বিশ্বাস করতো আমি বেড়াতে গেছি, আমার এত একটা বিশ্বাস করতো সবাই, আর সবাই আমার বিশ্বাস করতো যে আমি কারোর সাথে প্রেম করি না, কারোর সাথে কথা বলি না, আমি দুষ্টুমি করি, কিন্তু আমি কোন এইসব মধ্যে নাই, অনেক ভালো মেয়ে।
আচ্ছা,
তারপর ওইখানে মোটামুটি ওর সাথে কথাবার্তা বললে ওইগুলো মানতে চায় না, বুঝে না, আমি বুঝি না, এক পর্যায়ে রিলেশন ওদিন রাতে হয়।
আচ্ছা,
হওয়ার পর আমি ফ্রেন্ডের সাথে বলি রিলেশন হয়ে গেছে, এখন কি আমরা এখন কি করবো, এই বাড়িতে থাকতে পারতেছি না কেন, এই বাড়ির লোকজন প্রেশারে আছে, ওরা ভয় পাচ্ছে যে এখানে কোনো যদি পুলিশে ঝামেলা হয় অন্যান্য কিছু হয় আমরা এগুলো মানবো না, এটা হয় না। তো সেক্ষেত্রে আমি অনেক ভয়ে ভয়ে, আমার কাছে কিছু টাকা হাতে ছিল ওরা দিয়েছে, আমি যে একটা বাসা ভাড়া করার জন্য বেরিয়েছি, বেরোয়া বিভিন্ন বাসা খুঁজে বেরিয়ে বাসা পাই না, একটা বাসা পাইছি, কিন্তু সেখানে লোকটাকেও বলছে তোমরা বিয়ে করছো কিনা, এর প্রমাণ কি, তোমরা ছেলে মেয়ের সাথে থাকবা, আমি বলছি আমার কাছে ডকুমেন্টস আছে যে আমরা বিয়ে করছি, কোর্টে কোর্টে বিয়ে করলে তো বিয়ে হলো না, আমি না আমার কাছে কাজে যে রেজিস্ট্রি করছি সেই রিসিট আছে, রেজিস্ট্রি তো পরে দেওয়া হয়, রিসিটটা আগে দেওয়া হয়, সেই রিসিটটা আমার কাছে, যদি ও বলছে যদি তুমি রিসিট দেখাইতে পারো তাহলে আমরা তোমাকে ভাড়া দেবো।
আচ্ছা,
তখন আমি ওই রেজিস্ট্রি যে ফটোকপি নিয়ে আসছি, মেল কপি নিয়ে আসছি, সবগুলো দেখাইছি, ওরা বলছে ঠিক আছে তাহলে তোমার স্বামী স্ত্রী, আমরা তোমাকে ভাড়া দেবো,
ভাড়া দিল আপনাদেরকে। আচ্ছা, সংসার শুরু হলো। তারপর
তারপর ওই বাসা আবার আয়সা বললো যে আমি একটা বাসা নিয়েছি, আমরা চলে যাবো, চলো আজকে সারাদিন ঘুরবো। সারাদিন ঘুরলাম, ওরা আগের দিন দুপুরবেলা ওর ফ্রেন্ডের বাসায় হালকা কিছু খাবার খেয়েছিলাম, আর খাবার কোনো খাইনি দুদিনের, না খাওয়া, আমি আবার খাবার না খেয়ে থাকতে পারি না, খিদা সহ্য করতে পারলাম ওটা জানে। সারাদিন ঘুরলাম ওই এলাকায়, নৌসন্দি আশুলিয়া এলাকায়, আশিনগর, হ্যাঁ আশিনগর এলাকায় ঘুরলাম, ঘুরে টুরে অনেক জায়গা টাগা দেখলাম, দেখে ওই রেস্টুরেন্টে যে
খাবার সবচেয়ে নাম করা
নাম করা একটা
সেখানে
গিয়ে দেখলাম যে আলসালাদিয়া রেস্টুরেন্ট এবং খুব নাম করা রেস্টুরেন্ট, সেখানে উন্নত মানের বিরিয়ানি পাওয়া যায়।
আচ্ছা,
তো আমি বিরিয়ানি খুব পছন্দ করতাম,
মারামারি করেন কোনটা খেয়েছিলেন সেটা নিয়ে
তারপর খাইয়া ওইখান থেকে আবার যে বাসায় আমরা প্রথম গেলাম ওই বাসা থেকে, যে আমাদের কাপড় চোপড়
ছিল, এখানে একটা মজার ঘটনা আছে, আমরা বাসা খুঁজে পাচ্ছিলাম না।
আচ্ছা,
কারণ ওই এরিয়া আমরা একবারই নতুন, কেউ আমাদের পরিচিত বন্ধু বান্ধব কেউ নাই, যারা ছিল তারা চলে আসছে, এখন আমি যে বাসায় চলে যাবো যেখান থেকে উঠছি সেখানে ঠিকানাটা আমি জানি না, মানে আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি, তো খুঁজে পাই না খুঁজে পাই না, একটা সময় এক পর্যায়ে ওই এরিয়া দেখে 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 লোকেশন আশেপাশে গাছ ছিল এই ছিল সেই ছিল এমন করতে করতে বাসার সামনে যাই, অনেক কষ্টে।
আচ্ছা আচ্ছা, তারপর
এখান থেকে একটা মানে ভাবি ছিল, ওই ভাবির সাথে কথা টথা বললে যে ভাবি আমরা বাসা নিচ্ছি, আমরা এখান থেকে চলে যাবো, আপনাদের মধ্যে সমস্যা নাই। তো রাতে আমরা আমাদের বাসায় চলে গেলাম, যেখানে আমরা রুম নিলাম, ওইখানে যেয়ে তো আমাদের কিছুই নেই, মানে খালি শুইতে হইব, কিভাবে জানি ঝাড়ু ম্যানেজ করলো, ও রুম ঝাড়ে দিল, তখন রুম টুম ঝাড়ে দিয়া দুইটা বেডশিট নিয়ে আসলো, অরিজিনাল একটা আমার অরিজিনাল একটা মানে এমন একটা, তো একটা বেডশিট বিছাইলাম পাশের রুম থেকে আমাদের কাগজ দিল, চাইলে আনা হয় যে কাগজ গুলা, এই কাগজ গুলা দিল, কাগজ দিছে, তো আমরা শুইলাম, ওর একটা গ্লাস দিল, একটা মগ দিল পানি খাওয়ার জন্য, পানি টানি আনলাম, রাত্রে হালকা খাবার কিনে নিয়ে আসলো, খাইয়া রাত্রে শুয়ে রইলাম, যেমন করে আমরা ফুলরে শুইতেছি, ওরা বলতেছে যে ওরা দুইজন ছেলে মেয়ে এভাবে আসছে, দুই ফুলরে শোয়, তো ওরা আমাদের কিছু কাঁথা দিল, এটা সেটা দিল। তো
অনেক প্রচন্ড শীত ছিল ওই বছর, প্রচন্ড শীত পড়ছিল বাংলাদেশে,
এমন শীত মানে
ডিসেম্বরের দিকে,
শীতে 10টার আগে তো কাউকে দেখাই জানা, পাশেও কাউকে দেখা জানা, এমন একটা শীত। ঠাট্টাছি তো আমার ঠান্ডা লাগলে আমি অনেক কাশতাম, তো কাশ পুরো বাড়িটা মানে উঠায় নেয় রাত্রে, ঘরা বাড়ি নিয়ে বারে বারে ই করতেছি যে মেয়েটা কাশে, সবাই মানে মায়া করতেছে। আমি কোনো খাবার রান্না করতে পারি না, তারপর আবার কোনো পাতিলা টাতিলা নাই, কিভাবে রান্না করব, কি করব, খাবার কিনে আসে
মানে কোনোদিন কোনো কাজ করে নাই, তো সে জানেই না।
আমি জীবনে
আদরের দুলালি যেটাকে বলে,
আমি জীবনে কোনো কাজ করে রুম টুম ঝাড়ু দেওয়া পারিনি ভালো করে, কিভাবে কি করবো এটাও পারিনি। তো ওই বাবিরা বলতো যে তোমরা এইভাবে কি পারোটা বা কি খাইয়া রুটি খাইয়া কিভাবে থাকবা, কলা খেয়ে, তো তোমরা কিছু একটা করো, কিছু একটা করো। ওর কাছে তেমন একটা টাকা নেই, তো আমার একটা গলায় চেন ছিল, আটটা নেই তিন রাত্রির একটা চেন ছিল, 9 দিন পর ওটা দিলাম যে তুমি এইটা বিক্রি করো।
আর একটা মজার ঘটনা হলো, আমরা 9 দিন উইদাউট ভারী খাবার, কোন ভারী খাবার ছাড়াই আমরা ইনোদিন
কলা রুটি,
কলা রুটি, কেক, শুকনো খাবার, পরোটা। তবে নসুন্দির পরোটা খুবই ভালো, আমি যত মানে এবিসি তে যারা শুনতেছেন সবাইকে বলি, যদি কেউ নসুন্দি যান তাহলে ওইখানকার
পরোটা,
ওইখানে পরোটা ঘিয়ে ভাজা খুব ভালো।
ওই আলসালাদিয়া হোটেল আছে
না,
আমি আমি যেটা বুঝি ঠিক আছে, কষ্ট অনেক করেছেন, কিন্তু যে মানুষটাকে লাভ করেন দুজন দুজনই, সেই মানুষটাকে তো পেলেন, হয়তো একটা কাঁথা ছিল না, হয়তো একটা পাকা মেঝে ছিল, অনেক ঠান্ডা ছিল, তীব্র ঠান্ডা ছিল, কিন্তু দুজন দুজনের কাছে আছেন, এই ফিলটা কেমন ছিল? নাকি পাকার কাছ থেকে শুনি,
অ্যাকচুয়ালি আমি তখন বুঝতে পারি না যে আমি কষ্টে আছি। আমাকে একজন প্রশ্ন করেছিল, তোমরা এত কষ্ট কেন করতেছো? আমি বলছি আমি তো কোনো কষ্ট করতেছি না, বলছি মানে কি, আমি মানে আমার কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না, আমি মনে হচ্ছে আমি পৃথিবীতে যদি সবচেয়ে বেশি সুখে থাকি আমি আছি।
দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্সার, আমার মনে হয় এত ডেসক্রাইব করার কিছু নাই। দেখুন এত প্রতিকূলতার মধ্যে রয়েছে, কিন্তু মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখ এবং সবচাইতে বেস্ট টাইমটা তাদের দুজনের কাছে চলে গিয়েছে। সুফিয়া,
আপনার আরেকটা কথা বলা হয় না, আমি মানে শীতের দিনেও খুবই শীত করে, এত শীত আমি শীত কুলাতে পারি না। তো ওর বন্ধুরা যে জামা দিচ্ছে, পায়জামা তো দেয় নাই, একটা পায়জামা পরে আমি কিভাবে থাকি, গোসল করি কিভাবে? তো ওর একটা প্যান্ট, একটা শার্ট, তো ওরা যেই প্যান্টটা দিচ্ছে ওর প্যান্টটা লাগে না, ওর প্যান্টটা লাগে না, ওর উপরে মানে ওঠে না, তো এই প্যান্টটা কিভাবে পরবো, কোমর দেওয়া হয় না। তো ও কি করতো, ওই গোসল করতে যেত, প্যান্টটা ভিজে যেত, লুঙ্গিটা পরে থাকতো, তো আমি গোসল করে আসা ওর ওই প্যান্টটাই কোনো মতে একটু পরতাম, আমার লাগে না, কোনো মতে পরে থাকতাম, জামাটা পরে থাকতাম। তো এভাবে 9 দিন আমাদের চলে গেলো, আর কোথায় ভেবে থাকবো, তুমি আমার জন্য একটা পায়জামা নিয়ে আসো না, তো আমার চেনটা বিক্রি করে দাও, কিছু পাতিল টাতিল নিয়ে আসো, এইভাবে চলি, কিছু রান্না টান্না করি, এই খাবার খেয়ে কতদিন থাকবো, আমরা যেহেতু এখানে থাকবোই, তো আমরা তো ভালোই আছি, কিছু খাবার।
কত টাকা ভাড়া ছিল বাসাটার মনে আছে?
আবার বুঝলাম যে ওই যে বাসায় থাকতাম ওই বাসার মালিককে অনেক প্রভাবশালী ছিল, তো এখানে আমার মিল আছে,
নিজের
অনেক কিছু আছে,
জব করার জন্য আমাকে মানে উৎসাহিত করলো।
আমি আবার ভাব করছি কি যে যে ক্যারটেকারটা থাকে তারা দিয়া যে 5,000 টাকা ওটা স্যালারি দিব, জবাই লাগি দিত, তোমার পড়ালেখা হইব, আবার আমরা চলতে পারবো,
ভবিষ্যতের চিন্তাও হচ্ছে
টুকটাক, আর পাশাপাশি আমি একটা জব করবো, তো আমরা চলে যেতে পারবো, আমরা বাসায় যাবো না। তো এইভাবে আমরা ই করলাম, একটা আয়না নিয়ে আসলো, একটা কাহই, আর মানে চেন নিয়ে আসলো, আর একটা ব্রাশ, টুথপেস্ট, এগুলা, একটা সাবান, কিছু ডিম, মুসুরি ডাল, ওর মুসুরি ডাল পছন্দ, ওর মুসুরি ডাল নিয়ে আসছে, তো সবজি নিয়ে আসছে, মাছ টাছ তো কাটতে পারবো না, বটি নিয়ে আসছে, তো এগুলো কোনো মতে রান্না করি। প্রথম দিন ভাত রান্না করবো, ভাত তো কিভাবে রান্না করে আমি বুঝি না, তো ভাত যে সিটে ওটাও বুঝি না, মানে ভাতটা যে হয়ে আছে ওটা ফুটানো ওটা বুঝি না, তো ভাত একদিক দেখা যাচ্ছে সব তুলেছে, একদিক একটা মেরা হয়ে গেছে,
সেই
সময় আমরা যে খাবার গুলো খাইছি আমার মনে হয়েছে পৃথিবীর চেয়ে বেশি সুস্বাদু খাবার নাই। এখন পর্যন্ত ও একটা ডাউল রান্না করছিল, আমি এখনো তারে বলি তুমি আমাকে সেই ডাউলটা এখনো খাওয়াবা,
কিন্তু হয়তো বা ওই ডাল রান্না করে দিলে এখন তাহলে পেটে সহ্যই হবে না বা যাবে না ওই ফিলিংস, তবে ফিলিংসটাই আসলে ইম্পর্টেন্ট, এটাই বলছিলাম যে
এইভাবে আমরা মনে করেন 22 দিন থাকি তো মাঝখানে আমি একদিন অনেক কান্না করি যে আমি বাড়িতে যোগাযোগ করবো, আমার ছোট ভাইকে দেখতে ইচ্ছা করতেছে, অনেক খাপলা দেখতে ওর লোক অনেক কান্নাকাটি করি, তো আমাকে বাড়িতে ফোন করে, ফোন করার পরে আমার আব্বু অনেক বকাবকি করে, ওরা জানে না আমরা কই থাকি,
আমরা যদি বের হয়ে আসছি এত কষ্ট করছি আমরা আলাদা হবো না, কাউকে জানতে দেবো না। ইভেন আমার কাছে একটা ফোন আমার ফ্রেন্ড দিয়েছিল, ওই ফোনটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, ফেরত দিয়ে দেওয়ার কারণ ফ্রেন্ড যেন না জানে আমি কোথায় আছি,
এখানে
হয়েছে কি আমার এক ফ্রেন্ড ওই লোকাল যে ফ্রেন্ডটা বিয়ের সময় ছিল সে একটা বুদ্ধি করে কাজ করছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বাসায় এবং ওদের বাসায় ওই বিয়ের কপিটা পাঠিয়েছে,
হ্যাঁ হ্যাঁ
ইচ্ছু করে পাঠিয়েছে,
এখন তো ভালোই হয়েছে, এখন
সে বলছে যে
আপনাকে জানাইনি এটা,
না আমাকে জানাইছে,
আচ্ছা
জানাইছে যে এটা করলে কি হবে, ওরা হয়তো বলবে বিয়ে যেহেতু করছে আর কি করবো, কিন্তু এটা পাঠানোর পর রিয়েক্ট মানে আরো বেশি খারাপ হয়েছে, ওরা যদি বিয়ে করছে আমরা ওদেরকে মানবো না, আরো বেশি সবাই ঝামেলা করছে,
দুই পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হয়নি, এক পরিবার আরেক পরিবারকে সন্দেহ করছে এরকম কোনো কিছু,
এই ধরনের সন্দেহ বলতে কি ওর বাপ মা আমাদের বাসায় আসছে অনেক ঝামেলা টামেলা করবে এমন কিছু বলছে, এক পর্যায়ে আবার বলছে নিজের নিজেরা তো ঝামেলা করে লাভ কি, ওরা দুইজন যেহেতু চলে গেছে ওরাই থাক ওদের মতো, আমাদের ওদেরকে দরকার নেই, যা যার মতো তারা ওরা যা খুশি তাই করুক,
তারপরে আমার আব্বু একটা ধারণা ছিল যে একবার পাইলে আমার নিয়ে যাবো, যেইভাবে হোক আমার ওর কাছ থেকে আলাদা করে দিব, তো ওইভাবে আমরা অনেকদিনই থাকি, থাকার পর ওইখানে কিছু মেয়ে আসে আমাকে দেখতে, তো দেখা যায় দেখে কথা টথা বলে ওই মেয়ের, আবার ও যখন রুমে না থাকে আমি বাহিরে যে একটু দাঁড়ায় থাকি, পরে ওই মেয়েরা দুটো ছেলেরা দেখায় বাড়িতে একটা মেয়ে আছে, তো দেখায় দেখানোর পরে তো আমি বুঝতে পারি যে ছেলে দুটো আমার দিকে তাকায় রয়েছে, তো আমি আবার রুমে এসে বসে থাকি, তো বসে থাকি পর কিছুদিন পর ওর বাড়িতে ফোন করে যে আমরা অমুক জায়গায় আছি, ঠিকানা দিছি, আমরা 22 তারিখ আপনারা নিতে আসবেন, আমরা আসবো বাড়িতে,
আচ্ছা
তো এমন কথা হয়, তো আমরা ওইখানে 22 দিন থাকি,
থাকার পর হ্যাঁ
টোটাল 22 দিন থাকি, তো 22 দিন 23 দিন 4 দিন ওয়েদিন আমাদের ওইখান থেকে আনবে, আমার নানু গিয়ে আমাকে নিয়ে আসবে, তো আমরা নানু চাইবে মুরগি টুরগি আনবো রান্না করবো, না পারলে বাবিদের বলবো পাশের, ওটা মানে আমরা ই করতেছি, ওদের পরিবার তো আগে থেকে জানতো, ওদের কিছু কিছু ই আছে মানে ওরা রাজি আছে,
তারপর
সন্ধ্যায় আমি তরকারি টুকরি গরম করতে গেছি, ডাল রান্না করছি, ডিম রান্না করছি, এটা গরম করতেছি, তো এমনিতেই কটা ছেলে আসছে আমি পিছনে পিছনে আবার গেটের ওদিকটা তাকায় থাকায় দেখি ওর সাথে ওরা কি বলতেছে, তো ওগুলা তো আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না কথা শুনে যে কোনো একটা তো গ্যাঞ্জাম হইব, তখন মামার নাম্বারটা আমার হালকা হালকা মনে আছে যে আমার আব্বুর নাম্বারটা তো আপনাদের মোবাইলটা আমাকে একটু দিবেন আমি 1 মিনিট কথা বলবো, পরজন্য টাকা দিও, তো ওরা রাজি হয় না, ওরা বলে এই ছেলের সাথে যান দোকানে পাঠাই আপনাকে, তো আমি
যাইতেছি পাশের রুমের, ওই আমাকে অনেক হেল্প করছে মানে ও কাঁথা কাঁথা দিয়ে যে হেল্প করছিল সেই ছেলেটা শিবপুর নসুন্দির ছেলে, ছেলেটা খুবই ভালো, আজও আমার ওর কথা মনে আছে, খুবই ভালো ছিল, সে অনেক হেল্প করছে আমাকে। সে তখন ওকে নিয়ে যায় ফোন করার জন্য, আমি জানি না, আমাকে আবার ছেলে ধরে নিয়ে গেছে পাশে টাকা খাওয়ার জন্য। তো আমি তো
ওইখানে কথা বলতেছে ছেলেদের সাথে, ও জানো না
তার মানে ওই এলাকার কিছু লোকাল উৎসন্নে যাওয়া ছেলে পেলে, যারা আলটিমেটলি আপনাদেরকে বুঝে গেছে যে আপনারা এরকম কাজ করে এসছেন ঢাকা থেকে এবং আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা খাওয়া যায় কিনা। ওকে,
তারপর ওই ছেলের সাথে আমি যাইতেছি, মানে একটা রাস্তায় হাঁটতেছি, আমার ভয় হইতেছে যে আমি কোথায় যাচ্ছি কই। তারপর থানা সামনে, ওইখানে আমরা যেখানে এলাকা থাকতাম, থানা বিদ্যুৎ অফিস মানে পাশাপাশি, তো আমি থানা দেখে বলতেছি যে ওই ছেলে আমার কিছু করে, আমি পুলিশের কাছে যা সব বললাম, পুলিশে সব বলবো, বলার পর ওরা আমার আর কিছু করতে পারবো না। এই ব্যাপারে দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর দেখি দোকান পড়া ছেলে, যে আমি একা মেয়ে এখানে, তো নাম্বারটা ট্রাই করি, তিনবার ট্রাই করার পর নাম্বারটা ঢুকে ঢুকে পরে মামারা যে বলি যে মামা এখানকার যে এমপি আছে, পর আমি বলতেছি যে ওগো কাছ থেকে একটু ভয় দেখা দিচ্ছে, ওগো যে ওর কাছ থেকে
This track was downloaded from fusionbd.com.
কাউকে পাঠান, তো আমার মামা সত্যি সত্যি ওই শামসুর ছেলেকে পাঠালো।
শামসুর যে ছোট ছেলে, সবচেয়ে ছোট ছেলে, আমার মামার যে ফ্রেন্ড, ওর আবার ফ্রেন্ড হলো সে।
আচ্ছা,
তো ওইভাবে যে ওরা বললো তো ওরা ভয় পেয়ে গেছে গা, যে
বয়সার রাজনৈতিক আশ্রয় নিলেন আপনারা সম্পর্কে।
তখন আমারে বসায় রাখলো, ভালো মতো বসায় রাখছে যে আপনি বসেন, ভাইয়া আসতেছে তো কোনো সমস্যা হবে না, আপনি ভয় পেন না। হ্যাঁ, ভয় পেন না, ওর কথা বলতেছে যে আপনার হাজবেন্ড খুব ভালো আছে, তো এইভাবে বুঝে বসায় রাখলো। এক ঘন্টা জল বসে রেখেছি, তো ওই গেলো, যাওয়ার পর ওরা আসলো, আইসা আমাদের ওইখান থেকে আমাদের বাসার লোক গেলো।
তখন এমপি ছেলে আসে নাই, এখানে একটা ছোট ঘর নয়, সেখানে আসছে এসপির ছেলে।
হ্যাঁ,
ওই নরসিংদীর জেলার যে এসপি ওর ছেলে আছে, এসপির ছেলে আবার এসপির যে মেয়ে ওটা বিয়ে দিছে আমার মামার ফ্রেন্ডের কাছে।
আচ্ছা আচ্ছা,
সেক্ষেত্রে এসপির ছেলে আসে, প্রশাসনিক পাওয়ার আমাদের হাতে। এমপির ছেলে আবার ফোন করে দিছে তোমরা যাই নিয়ে আসো।
তারপর আমরা রুম আসলাম, আমগো বাসা থেকে আবার দুজন লোক গেল, আর আব্বু গেল, আর জাহাতে ভাই গেল, আর আমার মামা গেল। তো যাওয়ার পর ওরা আবার আমাকে কার নিয়ে গেল, কারে উঠে দিল, তো আমরা রাত্রে 12টার দিকে বাসায় চলে এলাম। তারপর রাকিব ওর ভাইয়ের সাথে যেলো ঘুমাতে, আমি ওর আব্বু আম্মুর সাথে ঘুমাইলাম। তো ওইখান থেকে ওদের দুটো রুম ছিল, আমি থাকবো কোন জায়গায়, এখন বউ থাকবে কোন জায়গায়। ওর আম্মু কি করলো, যাতে ওরা দোষারোপ না পড়ে, আমার নানু বাসা আমার পাঠা দিল সকালবেলা ঘুম থেকে উঠে, যাতে আমার আব্বু আম্মু না বুঝতে পারে যে ওরা যে আমার আনছে, এই ব্যাপারটা যেমন ধরতে না পারে।
ওরা যে মানে মতামত আছে এটা বুঝতে দিতে চাচ্ছে না।
আচ্ছা আচ্ছা, মানে আপনার পরিবারের যে সাপোর্টটা আছে সেটা কোনোভাবে বুঝতে দিতে চাচ্ছে না।
হ্যাঁ, তারপর নানু বাসায় সারাদিন থাকলাম, থাকার পর সন্ধ্যায় যে থাকবো কোথায় ওই জায়গাটা নেই, তো ওদের রান্নাঘর যেটা ছিল ওটাতে একটা চৌকি এনে দেয়, ওই চৌকিতে রান্নাঘরে আমরা থাকি। তো রান্নাঘরে থাকাতে কেমন মানে সমস্যা হইতেছে কি, ওর মা রাত্রে 4টা বাজে আসে রান্না করতে, 4টা বাজে, কোনোদিন 3টা বাজে রান্না করতে আসে, দুপুরে খায়, সকালে খায়, মানে রান্নাঘরে যে বারে বারে আসা যাওয়া আমাদের ডিস্টার্ব হইতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। তো এই সুযোগে আমি বাড়িতে আসতে চাচ্ছি, তো বাড়িতে আসতেছে আমার বান্ধবীর বাসায় একদিন আসলাম আর কি। বান্ধবীর বাসা থেকে আমার মা ফোন দিল যে এই তোমরা আসো, তোমাকে দেখবো, কতদিন ধরে 3 মাস হয়ে গেছে তোমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই।
3 মাস?
হ্যাঁ, আমার মার সাথে কোনো যোগাযোগ নেই, আমার কারোর সাথে আমার যোগাযোগ নেই,
কেউ যোগাযোগ করেও না।
না, আমার বাসা থেকে আমার জন্য খাবার পাঠাইছে, আমার কাপড় চোপড় পাঠাইছে, টাকা পাঠাইছে,
এটা ওর আম্মু পাঠাইছে,
কিন্তু বাবা চাচ্ছে না।
না না না, আমার আব্বু কিছু জানে না, ফোনে কথা হইতো, দেখা হয় না। আমার দাদু গেছে, আমার ভাইয়া গেছে, ওরা মানে আমার ছোট ভাইয়েরা গেছে, তো এইভাবে ই হইতো, আমার আব্বু কিছুই জান না এগুলা। তারপর আমি 3 মাস পর আমগো বাড়িতে যাই রাত্রে, বান্ধবীর বাসা থেকে ও রাস্তায় বসে থাকে, আমি যাই, যাই আমার লগে দুই কথা বলি, অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, কথা টথা বললা বাসা থেকে চলেই। তারপর কয়েকদিন পর আমি আবার যাই বাসায়, যাওয়ার পর ও বলতেছে কি যে আমার একটা মোবাইল সেট দরকার আছে, তুমি নিয়ে আসো। ও আমার দুশ্মনকেও বলছে, তো আমি আবার বাসায় যাইয়া 3 দিনের কথা বললে যে আমি 3 দিন থাকবো, তো আমি যে বাসায় যাই আমার আব্বু জানে না, তো আমার রুমে কোনোদিন আমার আব্বু যায় না।
আপনি বাড়ি গেলেন তাহলে 3 মাস পরে?
হ্যাঁ।
ওকে,
মানে সারাদিন রুমে থাকলেও কোনো খোঁজ খবর জানে না।
আচ্ছা,
আব্বু জানে বাহিরে যায়, তো আমি হই বা এমনিতে গোসল টোসল করতে বেরিয়ে, আশেপাশে কেউ বল না যে আপনার মেয়ে আসতে বাড়িতে, সবাই দেখতেছে আমার চাচার বাসায় যেতেছি, ঘুরতেছি, কথা বলতেছি, কিন্তু আমার আব্বু আসলে ওই আমার রুমে যেয়ে বসে থাকি। আমার দাদু কিন্তু আমার আম্মুরে কোনো দিন দেখতে পায় না, আজও দেখতে পারে না, তারপর আমার কথা বলে নাই, কিছুই বলে নাই, আমার দাদু অনেক হেল্প করতো। তারপর আমি বাসাতে গেলাম, গিয়ে মোবাইলের জন্য টাকা নিয়ে আসলাম, 5,000, তো আইসা মোবাইল কিনলাম, মোবাইল কিনা ওকে রাইখা মোবাইল দেখা, আমি আবার আমগো বাড়িতে একদিন পর গেলাম। 3 দিনের কথা বলছি না যে 3 দিন থাকবো, তো একদিন থেকে চলে আসলাম, দাদার বাড়িতে একবার একদিন থাকলাম, আবার আমগো বাড়িতে গিয়ে একদিন থাকলাম,
আচ্ছা
আরেকদিন গেলাম আমার ছোটবির বাড়িতে, ছোটবির বাড়িতে যে 8 দিন থাকবো, একদিন থেকে চলে এলো। যেদিন ও আমার আনতে গেল ওদিনকে আমরা 2.5 ঘন্টা নদীতে গোসল করি,
ওকে
2.5 ঘন্টা
ব্রহ্মপুত্র নদী
গোসল টোসল কইরা, তারপর আমার ছোট ভাই যায় চাস্ত বন যায়, তো ওইখান থেকে মাঝখান আবার কি করছি আমি আবার বাড়ি যাই, আমার চাচার বাড়ি যাই, চাচার বাড়ি থেকে আবার আমার বাড়িতে এদিন ওই হাঁটতেছি ঘুরতেছি, কিন্তু আমার আব্বুয়ের খোঁজ কিছুই জানে না। তো এমন করে প্রায় 7 মাস চলে গেল।
আচ্ছা
তো আমার আম্মু টাকা টুকা দিতেছে, ওর বলতেছি তুমি পড়ালেখাটা চালাই যাও, আমি তো টাকা দিতেছি। তো ওর আবার একটা জব করার জন্য বলছিলাম যে তুমি একটা পাশাপাশি এই কাজটা শিখো অন্তত, শেখার জন্য তো আমি আবার 2000 টাকা আম্মুর কাছ থেকে কাইন্ডা আমার দিলাম চাচা কিনা একটা লাগে।
এখনো বাবা মেনে নেয়নি বাবার সাথে কথা হয়?
না না জানি না।
আর আপনার আম্মা?
ও জানে,
জানে এবং মেনে নিয়েছে।
ফোন থেকে মেনলে নাই, কিন্তু এমনি কি করবো,
সাপোর্ট করে,
কষ্ট করতে মেয়ে রান্না করে থাকে, কেউ ধর চাকরি নাই তো ওদের পরিবারটা তেমন একটা সচ্ছল না, এই জন্য আমাকে অনেক হেল্প করতো। তো এই ফাঁকে তো আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, আমি তো বাচ্চা নিবো না, আমি তো কিছু বুঝি না, বাচ্চা টাচ্চা কি নিবো, মানে ও যে আমার স্বামী এটাও আমি কিছু বুঝি না, আমি ও যে ও বাহিরের থেকে ও কোন থেকে আসলে আমার আমার নানু বলতো যে এই তোর স্বামী আসে তুই যাস না, ওরা খাবার দিবি না, ওষুধ টুসুধ করুক বা কিছু একটা আসতে থাকো, তাহলে তো কি হয়েছে আমি তো বাচ্চা নিবো না, কি করবো কি করবো। তো ওকে বললাম যে এটা কিভাবে শেষ করবো তুমি জানো, আমি এত কিছু বুঝি না। তো ও বলতেছে টাকা পয়সা নেই, তো আমার আম্মুর কাছ থেকে 5000 টাকা নিয়ে এলাম, 5000 টাকা না আমি যে কান্না করতেছি আমার পাশে একটা মানুষ থাকারও তখন
বলছি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে বেবিটা আসলো এবং তখন তো আপনারা দুজনের কেউই প্রিপেয়ার না, কারণ বেবি আসলে আপনারা নিজেদেরই থাকার জায়গা নেই, আপনারা কি করবেন, বেবিটা চলে আসলো আপনারা নিজেরাও জানতেন না যে এই ফিজিক্যাল ব্যাপারগুলো কেমন হয়, যে কারণে হয়তো বা অজান্তে চলে এসছে, কারোর সাথে শেয়ার করেননি যে বেবি এসছে পরিবারের কারোর সাথে?
আসলে পরিবারের সাথে ওইভাবে আমাদের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, যদিও
আপনার নিজের পরিবারের সাথেও না,
না ওইরকম ভালো ছিল না, মানছে জাস্ট মানার জন্য আমরা কষ্টে আছি, ভালো ছিলাম না এই আর কি, কিন্তু ওইভাবে
সাপোর্ট ছিল না। আমার আম্মু এটা জানে না, জানতে মা অসুস্থ টাকা দিছে, তো যখন যা টাকা চাইতাম যে ওর টাকার প্রয়োজন, ও পড়ালেখা করে কলেজে যায়, টাকার দরকার এটার দরকার সেটার দরকার, ডিগ্রি মানে শেষ হয় নাই, তো যাই তো আমি ওই টাকা দিত, আমার আম্মু ফোনের টাকা দিত, মানে মোবাইল কার্ডটা যে বড় 300 টাকা করে দিত, যা পারতো তা দিত, এইভাবে দিত, অনেক টাকা দিত, অনেক খাবার পাঠাইতো, আমি যে ভালো ভালো খাবার খেতাম, আমি ঘুম থেকে উঠে কি করতাম, ঘুম থেকে উঠেই না বিছানাতে চোখ বুঝে হাত দিতাম, আমার খাবার খেতাম আলগা খাবারটা ঘুম থেকে, মানে আগে ছোটবেলাতে খাবার খাইতাম, তো ওই অভ্যাসটা আমার আম্মু বুঝতে পারছে যে আমার মেয়ে তো এটা পারবে না, ওদের বাসায় ওর তো কিছুই নাই, কিভাবে চলবে, তো ওটা সবাই আমাকে হেল্প করতো, সবকিছু দিত,
অ্যাবর্শনটা করালো।
হ্যাঁ অ্যাবর্শনটা করতে গেলাম, তো ও তো আমার পাশে নাই, একটা লোক আমার দরকার, আমি বুঝতেছি কেউ আমার পাশে দরকার, তো বাইরে দাঁড়ায়
আমাকে বলছে ডাক্তার ভিতরে যাওয়া যাবে না,
আচ্ছা
কোনোতেই যাওয়া যাবে না, সেক্ষেত্রে আমি বাইরে দাঁড়াইছি, তো ওর ভিতরে কি হচ্ছে বা কি করতেছে কিভাবে কি এগুলো আমার জানা নাই, তো ওরা নাকি কোনো সময় দেয় নাই, ওরা সাথে সাথে উঠাই দিছে, মানে বাজে
আমি যে একটা উঠা আসবো না, ওই আমি চোখে তো কিছু দেখতেছি না, শরীরে শক্তি পেতে না, যাই কোনো মতে আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসা ও কিছুক্ষণ পর বলতেছে তোমাকে খুলে নেবো, তখন আমার জিতে চেয়েছে যে আমার আগে কিছু হেল্প করে না, এখন আমাকে খুলে নেবে, আমি কতখানি হাইটে আইসে পড়ছি, তো আমি বললাম যে না আমার লাগবে না, আমি হাইটে যেতে পারবো, এটা বললে আসলাম আইসা আর আম্মুরে বললাম যে মানে মনে অবস্থা এটা করছি, ভালো হয়েছে এত তাড়াতাড়ি, কি বাচ্চা নেওয়ার কি প্রয়োজন, ঠিকই আছে এটা বললো, কাজ ডাক্তার তো না বললো, আমি তো এমনি অসুস্থ, তো আবার ঠিক ওদের বাসায় কাজ করতেছে, ওদের বাসায় তো কোনো কল ছিল না, মানে পানি যে নিজের কলটা নলকূপটা ছিল না, পুকুর ছিল না, অন্যের বাসা থেকে আনতে তো এমন জায়গাতে আনতে তো যে একটা জায়গা উঁচা, উঁচা থেকে নেচাত নামো, নেচা থেকে উঁচা তো উঁচা থেকে আবার নেচাত নামো, মানে এমন একটা অবস্থা, তো আবার আমার কোনো কলস দেওয়া হয় না, বালতি দিয়ে আনতাম, তো এমন করে আমি অসুস্থ,
পুকুরের সংকট, জি পুকুর তো নাই,
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ তারপর আমি এমন কষ্ট করতেছি, তো এমন অবস্থা আমার পেট খালি ব্যথা করতো ব্যথা করতো, ও তো সারে না।
কয় মাস বয়সে আপনারা এই অবসরটা করিয়েছিলেন নাকি, মানে আপনাদের যে বেবিটা অ্যাবর্ট করলেন?
বেবিটা 1 মাস 14 দিন,
1 মাস 14 দিনে অ্যাবর্ট করলেন,
হ্যাঁ
আচ্ছা,
অবশ্যই।
ইট ওয়াজ হেলদি, মানে এই যে আপনারা যেখানে গেলেন, যেখানে কাজটা আপনারা করলেন, এটা কি স্বাস্থ্যসম্মত ছিল, মানে পারফেক্ট ছিল?
না না
না
পারফেক্ট
না
ছিল না, সেটা
পারফেক্ট
কিছু
ছিল
না,
না, কারণ
না
এক
ওইটা
মাস,
কারণে আজ পর্যন্ত আমি অনেক কষ্ট পাই।
এই তো আমি সেটাই বলছিলাম, সচেতন ভাবে এটা পারফেক্ট ছিল না।
না
হ্যাঁ, তারপর
তারপরে এভাবে মনে করেন আমি অনেক কষ্ট করেছি, এক কিলো রান্না করে থাকি, তারপর পোকা, ছার পোকা ভরা, ছার পোকা বিচ্ছা, এগুলো আমি অনেক ভয় পাই,
হুম হুম
ময়লা দুর্গন্ধ। ওদের যে ফ্যামিলি ওরা মানে অপরিষ্কার মানুষ, যে আগে যে কিছুই বুঝি নাই, যে
তাকে
আগে তো
কিন্তু
বের
রেগে
করছি,
যাবে।
হ্যাঁ রেগে যাক তাতে সমস্যা নাই, ওরা আমি নিজে মানে এভাবে গোসল করো, এভাবে এটা মাখো ওটা মাখো, এই করো সেই করো, ওরা আগে কিছুই এইসব ধারণা ছিল না, ওদের সব আস্তে আস্তে বাসার থেকে ধরে সব চেঞ্জ করে দিতাম,
আচ্ছা
যে এভাবে
আচ্ছা, আপনি
সন্তান
রান্নাঘরে
হচ্ছে।
থাকতেন, ও থাকতো আপনার সঙ্গে?
হ্যাঁ
ও
থাকতো,
থাকতো।
তো রান্নাঘরে একদিন ঝগড়া হলো, কি নিয়েছে ঝগড়া, সেটা আমার খেয়াল নাই, তো আমি খাবার খাবো না, খাবারে পানি ঢেলে দিছি,
হ্যাঁ হ্যাঁ,
যে
তারপর
ও খাবার খাবো না, কেন ঝগড়াটা হয়েছে, যে ওরামু রান্না করে গেছে না,
হুম,
ওইখানে একটা চিকা আছে না, চিকা,
চিকা আসলে চিকা এবং ইঁদুরের মধ্যে অনেক পার্থক্য বুঝবে না,
হ্যাঁ
এটা
হ্যাঁ
ইঁদুর প্রজাতিরই একটা প্রাণী, কিন্তু একটু নোংরা হয়।
হ্যাঁ, ওই নোংরা এটা ওদের ইয়েতে মিছে লাগছিল,
হ্যাঁ হ্যাঁ,
তো ওইটা দিয়ে ওর মা খাবার বাসে, ওটা দিয়ে কেন খাবার বললো, ওরা এত নোংরা কেন, আমি খাবার খাবো না, মানে এটা নিয়ে আমার কোনো জিতটা
আচ্ছা
এমন কেন করবো,
আচ্ছা,
আমি এত
এই
কষ্ট
ছোট ছোট
করলাম,
বিষয়গুলো আসলে খুবই স্পর্শকাতর, এটা আসলে একটু হলেও অনেকের মন খারাপ হওয়ার ব্যাপারই। হ্যাঁ,
হ্যাঁ
তারপর
আমি অন্যের বাসা থেকে এত কষ্ট করে পানি এনে দিয়ে সব ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এনে দিয়ে, আমি একটা কাজ করিনি জীবনে কোনো, এত কষ্ট করতেছি, তারপরে নোংরা খাবার, এগুলো পানি ঢেলে দিই, আমি খাই না শুয়ে থেকে, তো ও রাত্রে 10টা বাজে দোকানে যায়, দোকানে যে আলু আনে ডিম আনে ভাত রান্না করে, ভাত রান্না করে এখন না লবণ না মরিচ না,
আমি তো বুঝি না নিজে করে আর কি,
হয়তো কখন এগুলো কি করে আমি জানি না, আমি ঘুমিয়ে থাকি, তো আমি ঘুমাইলে আমি অনেক ঘুমাইতাম, দুনিয়ার কিছু খেয়াল থাকতো না আমার, তো ঘুমিয়ে রয়েছে, তো ও আমার টেন্ডে উঠে বলতো খাবার খাবে না, আমি খাবো না, তো খাবার খাইবা খাবার খাইবা, রাজি না রাজি না, এত খাবার আমি চোখ মেলে তাকায় দেখি প্লেট ভরা ভাত, প্লেট ভরা ভাত, ডিম দা সাথে দুইটা আলু, আমি বলতেছি যে এটা কেমন খাবার, মনে বসতেছি, তো এমনি আমি নোংরা খাবার খেতে পারি না, তারপর আবার এমন খাবার, তো আমি বলতেছি আচ্ছা দাও মুখে দাও, মুখে দিয়ে তো দেখি না লবণ না মরিচ,
আপনাকে রান্না করে খাওয়ানো ওর প্রথম খাওয়াটাই?
হ্যাঁ,
আচ্ছা,
তারপর কষ্ট করে খাইলাম, খাইয়া বললাম যে আর সম্ভব না ওর পক্ষে, আমি এখন ঘুমাবো, তো ঘুমিয়ে থাকলাম, এমন করতে করতে রান্নাঘরে আমরা প্রায় 9 মাস থাকলাম,
9 মাস
রান্না করে থাকলাম, প্লাস আমার বাড়ি কাপড় চোপড় আমি পড়ি, তখন ওদের বাসায় যে বাচ্চা খাই, তো ওদের বাসায় যে কদিন থেকে এর মধ্যে আমি অনেক আমার ওদের বাসায় থাকতাম, অনেক থাকতাম, আমার মনের টাকা দিত, আমার চিকিৎসার টাকা দিত, তো রান্নাঘর থাকতে আমি একটু মানে এমনি শারীরিক আরেকটা অসুস্থ হয়ে যায়, তো ওইটাতে আমার অনেক টাকা খরচ যায়।
আমি একটু জানতে চাই যে আপনি তো লেখাপড়া করতেন, আপনার লেখাপড়া কি বন্ধ হয়ে গেল?
হ্যাঁ
পুরোপুরি লেখাপড়া বন্ধ
হ্যাঁ
হয়ে গেল?
বন্ধ হয়ে গেল,
আমার লেখাপড়া কন্টিনিউ চলছে,
আর
আপনারটা চলছে?
চলছে, ওরা আমি বলছি যে আমি দরকার হয় গার্মেন্টস এ চাকরি করবো, তবে তুমি পড়ালেখা করবো,
বাবার সাথে এই মুহূর্তে এই
না
সময়টাতে কোনো
না
কথা হয়নি?
না তোমার পড়ালেখা যেই ভাবুক, আর আমার আম্মু তো টাকা দিতেছে, আমার সমস্যা কি, আমার সব দিতেছে, তো আমি তোমাদের বাসায় না থাকলে কয়েকটা ভাত খাই, কাজ করি না, আমার কথা দিলে আমি কাজ করি না, কাজ করি না, কয়েকটা আমার ভাত খাই, তো এইভাবে আমি চলে যাবো, যেইভাবে হোক, দরকার হলে তুমি ঢাকা থেকে পড়ালেখা করো, তারপর পড়ালেখা করো,
আচ্ছা,
ওইটা বন্ধ করো না, আমার ধারণা হচ্ছে যদি পড়ালেখা করো ভালো একটা পজিশন যাইতে পারো, একবার একবার মেনে নিবে, তারপর আমি পড়ালেখার প্রতি একটু বেশি ই ছিলাম, আগ্রহ ছিলাম, যেহেতু নিজে করতে পারিনি, তো এইভাবে 9 মাস পর আমার আব্বু ফোন দিল যে আমাদের নিয়ে যাবে, আমার হুপুয়ার আসবে, তো আমাদের বাড়িতে লোক আসলো কয়েকজনই, আসার পর ওরা আবার আমার আম্মু টাকা টুকা পাঠা দিচ্ছে, খাবার পাঠা দিচ্ছে, বাজার সাদা অনেক কিছু পাঠা দিচ্ছে, তো ওরা এই সুযোগে একটা রুম উঠাইবো,
জি
রুম উঠাইলো, উপরে টিন নিচ দিয়ে রুম উঠেছে, দুটো রুম, একটা রুম ক্লিয়ার করলো, তো ওই রুমে আমরা থাকবো, তো আমাদের বাসায় আমি 3 মাস থাকলাম, তারপর যে আমার আব্বু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ও গেল, আমি গেলাম ঈদের পর, রমজান ঈদের
দাঁড়ান
পরে,
দাঁড়ান দাঁড়ান, আপনার বাসা মানে কোন বাসা, মানে
আমার
যে
বাপের
বাসায়
বাড়ি,
তিন, আপনার বাপের বাড়িতে 3 মাস থাকলেন?
হ্যাঁ বাপের বাড়িতে যে 3 মাস,
মানে ও 3 মাস, যে 3 মাস ছিল ওই 3 মাসে আমরা বাড়িতে 2টা রুম তুলছি,
ও
ওই 2টা রুমের মধ্যে একটা রুম কমপ্লিট করছি, একটা করিনি, মানে
আচ্ছা,
টিন বলতে উপরে টিন চারিদিকে ইট, মানে
বাবা কি মেনে নিল ওই সময়টাতে?
হ্যাঁ
ওই সময়টা
কিভাবে
মানে
মেনে
মন
নিল?
থেকে তো হঠাৎ করে কিভাবে জানি, সবাই বলতে বলতে যে একটা
দীর্ঘ
মেয়ে, তোর
9 মাস
মেয়েটা,
চলে এলো, মেয়েটাকে দেখা যায়
এই তোর মেয়েটাকে তুই কোনোদিন দেখাস নাই, জানলি না, তোর মেয়েটা অনেক সুন্দর ছিল, আমি মোটা হয়ে গেছিলাম, আমি অনেক চিকন ছিলাম, তা আমার আব্বু চাই তুমি মোটা হই, এখন দিন মোটা হয় না, তখন মোটা হয়ে গেছিলাম,
ওকে
মোটা হয়েছি এসে কারণ তো ভালোই আছে, সুখে আছে, সুখে না থাকলে কি মেয়ে মোটা হয়েছে, ভালোইতে দেখা যায়, সবাই বুঝে এলো, বুঝানোর পর নিয়ে গেল,
রান্নাঘরে বহুত সুখে আছে।
হ্যাঁ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ও আর আমি আমার আব্বুর পায়ে ধরে মাপ চাইলাম, আমি করলাম, তো আর থাকলো আমাদের বাসায় 8টা দিন, তো চলে এলো, আমি আমাদের বাড়িতে থেকে ওদের বাসায় আইসা, তারপর গিয়ে আমি 3 মাস থাকলাম,
3 মাস,
হ্যাঁ 3 মাস পর আমার আব্বু আবার অনুষ্ঠান করে দিল যে
আচ্ছা,
আপনারা যত জন খুশি আমাদের বাসায় চলে আসতে পারেন, তার
মানে আমরা একটা জিনিস দেখলাম যে আশঙ্কাতে আপনারা মরে যাওয়ার কথা চিন্তা করেছিলেন, যে আশঙ্কাতে দুজন দুজনকে মানে আপনিও চিন্তা করেছিলেন যে বিয়ে তো করেছি এবার পরিবারের কথায় সুইসাইড করবো, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে একেবারেই সব সমস্যার সমাধান কিন্তু সেটা যেন তো কোনো জোর জবরদস্তি কোনো কিছু করেনি। তার মানে আপনারা যেটা ভেবেছিলেন সেটা আসলে বাস্তবে হলো না, একটু একটু আরামসেই জিনিসটা সমাধান হয়ে গেল, শুধুমাত্র সময় লাগলো, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তারপর
তারপর এই অনুষ্ঠান সব মানে বিয়েতে যা হয় সবকিছু হইলো, গালেতে দৈরা সবকিছু হইলো। তো ওদের কাছে টাকা নেই, আমার আব্বু বললো যে যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যান, কিন্তু আমার ওদের বাড়িতে হেমন করে আসতেব, যে আমি যেই অবস্থানে আছি এমন করে আসতেব। তো
ওদের স্টেটাস অনুযায়ী বজায় রেখে সবকিছু করতে হবে।
মানে কিরকম আপনি একটু বলেন তো রাখি।
মানে হচ্ছে ওদের বাড়িতে যেতে হবে, সব প্রাইভেট কাজ যেতে হবে,
ওকে,
গায়ে হলুদে চলনে যেখানে যাই সব ধরনের আনুষ্ঠানিকতা করতে গেলে যা যা করা লাগে একটা ভালো অনুষ্ঠান করতে। নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জে কিন্তু বিয়ের অনুষ্ঠান অনেক গর্জিয়াস হয়, তারা ফ্যামিলিগত ভাবে অনেক
গর্জিয়াস
গর্জিয়াস, তো তারা চাচ্ছে ওইভাবে অনুষ্ঠানটা হবে। তো আমরা সেক্ষেত্রে একটু পিছিয়ে, সেক্ষেত্রে ওর আব্বু বললো যদি টাকা লাগে টাকা ধার নাও, আর যদি এমনি নিতে চাও এমনি নাও, কিন্তু অনুষ্ঠানটা যেহেতু আমি অনুষ্ঠান করবো
ওই সোশ্যাল স্ট্যাটাসটা
মেইনটেইন করতে হবে, যেহেতু আমি অনেক হাই লেভেলে চলাফেরা
করি। সব বাবাই কেন সোশ্যাল স্ট্যাটাস নিয়ে এত বেশি চিন্তা করে ঠিক জানি না। যাই হোক, তারপর কি করলেন আপনি?
তারপর টাকা পয়সা ওদের কাছ থেকে কিছু নিলাম, আমরা কিছু অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে রুমটাও ঠিক করলাম। যদি রুম না হয় সেক্ষেত্রে তো পরিবারের লোকজন আসলে দেখবে কোথায় থাকি কি বিষয়ে, সেই রুমটা কষ্ট করে যেভাবে হোক ঠিক করলাম।
অর্ধেকটা
মানে দুইটা রুম থেকে একটা ঠিক করলাম, একটা কমপ্লিট করলাম। পুরা বলতে কি মানে আমাদের উপরে এই ইয়েটা করা হয়নি,
মানে সেলিংটা ছিল না,
সেলিংটা ছিল না,
রং করা ছিল না,
আর রং করিনি আসলে, কারণ রং তো সবার সাথে করা যায় না, আর সবই করছি।
ওকে,
তারপর ওরা এই জন্য যাতে অন্তত ইটার বাসা আছে এটা দেখাতে হবে,
ওকে,
ওদের ফ্যামিলি
ওকে,
এগুলো হলো। তারপর এগুলো হওয়ার এতে 3 মাস সময় গেল, ওরা ওইদিকে সবকিছু ঠিকঠাক করলো, আমরা ঠিক করলাম, তারপর আমরা যেভাবে করা দরকার অনুষ্ঠান সবকিছু আমরা করলাম, মানে সবকিছু মেনটেন করছি, প্রাইভেট কার দিয়ে গেছি, প্রাইভেট কার আসছি, সবকিছু, একটা লোকও আমরা মানে প্রাইভেট কার
জাপান পাঠিয়ে দিব, যা খরচা লাগে আমি দিব। তো এইভাবে আবার জাপানের জন্য ট্রাই করতেছে, পড়ালেখা করতেছে, ভাষা শিখতেছে, তো যা টাকা খরচ দিতেছে আমার আব্বু দিতেছে। তারপর ভালোই আছি, সুখে আছি, শ্বশুরবাড়িতে একটু কষ্ট হলো সুখী আছি।
আমাদের দিক থেকে আমরা সুখে, পারিবারিক ভাবে একটু মানসিক প্রেসার দেয় মাঝে মধ্যে, কাজ করি না, পড়ালেখা করতেছি, এই আর কি।
ওকে,
তো আমার আব্বুর তো একটাই আশা যে যখন তো যেতে পারবেই, তো আর ওর দিক দিয়ে কোনো চাকরির কোনো সমস্যা নাই। তো
জাপান আমাকে চাইছিল, ওরা
জাপানে পাঠিয়ে দেবেন,
12 লক্ষ টাকা কন্ট্যাক্ট করা হয়েছিল,
আপনাকে জাপান পাঠিয়ে দেবে,
মানে
যে আমার আব্বুর কথা হলো যে ও জাপানে যাব, টাকা কামাইবো, পড়ালেখা করব।
আচ্ছা আচ্ছা,
আর এদিকে আমার পড়ালেখা করাইবো, আমিও কিছু একটা মানে
এরকম একটা প্ল্যান। ওকে, বাবার জায়গা থেকে ঠিকই আছে। ওকে,
এটা এমন করছে তো আর জাপান যাইতে পারে না, পর আস্তে আস্তে আমাদের বিয়ের 2 বছর চলে গেল,
2 বছর
পার হয়ে গেল, 2 মাসের মতো হয়ে গেল। তো এর মাঝখানে একদিন ঘুরতে যেতে চেয়েছি, তো আমরা ঘুরতে যাইতে পারি না, ওইদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে।
ঠিক এই জায়গা থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এরপরে কি হলো আমরা জানবো। আমরা শুরু থেকে এখন পর্যন্ত যেটা পেয়েছি, ছোট 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 স্ট্রাগল, ছোট ছোট গল্প, ছোট ছোট বাক, এবং সেই ছোট ছোট বাকের মধ্য দিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ তা দুজন দুজনকে অদ্ভুত রকম ভাবে ভালোবাসে, এবং সেই ভালোবাসার একটা পরিপূর্ণ রূপ আমরা দেখতে পেলাম। আমাদের ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পরে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো আমরা জানি না, আমরা শুধু বলতে পারি একটাই যে কোনো বিরতিতে অনুমান করার কোনো উপায় নেই যে জীবনের গল্পের বাঘটা আসলে বিরতির পরে কোন দিকে মন নেবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 ABC রেডিও FM 90.2 এ, আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে, এবং আজকে জীবনের গল্প বলছে সুফিয়া এবং রাকিব। তারা খুবই সুইট একটা কাপল এখন পর্যন্ত আমরা আবিষ্কার করেছি, এবং এরপরে এসে আমরা বাকিটুকু শুনবো। আপনি চাইলেই ফাঁকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাদেরকে দেখবার জন্য, তাদেরকে নিয়ে কোনো কমেন্টস বা প্রশ্ন করবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমি রয়েছি সঙ্গে আপনার আরজি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম মেম্বার শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। আপনারা যদি আপনাদের জীবনের গল্প হ্যালো 8920-তে এসে বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি ফোন করবেন, ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে আপনার জীবনের গল্পের মূল যে অংশটুকু, সারাংশটুকু, সেটা দুই মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। যদি আপনি মোবাইল থেকে ফোন করেন তাহলে 02 যোগ করে নেবেন এর আগে। আর প্রিয় শ্রোতা, ফোনটিখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং ফোন করে হ্যালো হ্যালো বলবেন না, কারণ এই পাশ থেকে কেউ আপনার জন্য রেসপন্স করবে না। ফোন করার পরে আপনি অটোমেটিক্যালি কথাগুলো বলতে থাকবেন এবং ফোনগুলো এখানে রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডের ইনস্ট্রাকশনটাও ফোনে দেওয়া আছে। প্রিয় শ্রোতা, আপনাকে আরেকটি কথা বলতে চাই, আমাদের ফেসবুক, সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920 কেন্দ্রবিন্দু, এবং হ্যালো 8920 যারা শোনেন, যারা হ্যালো 8920 মেম্বার হতে চান, তাদের সবাইকে আমরা বলছি হ্যালো 8920 মেম্বার হতে হলে আমাদের ফেসবুকে গিয়ে লাইক দিতে হবে, তাহলে আপনি মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আবার বলি একবার, www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আজকে যে দুজন অতিথি এখানে রয়েছেন, তাদেরকে দেখা থেকে শুরু করে, তাদের সম্পর্কে জানা থেকে শুরু করে, এবং তাদের যে জীবনের গল্প এখানে চলছে, আগামীকাল ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে ফিরতে চাই।
যদি
আপত্তি না থাকে আমরা আপনাদের পরিবারের একটা ছবি দিতে পারি আমাদের ফেসবুকে? ওকে, এদের একটা পারিবারিক ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত একটা সুখের সংসার আমরা পেয়েছি, সন্তান সহ আমরা সুফিয়া এবং রাকিবের একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এক্ষুনি। যেটি বলছিলাম আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920।
বাবু যখন পেটে আসছে তখন একটা জব করতো, তো জবটা চলে গেল। ও আমাদের বাসায় 16 দিন থাকলো। আমার আব্বু বলতেছে যে জাপানে তো যেতে পারলো না, তো আমি ওকে ছেলেদেরও পাঠাবো, ওকে গাড়ি চালানো শিখতে বলো, টাকা দিল। ওরে 2008 মার্চের 7 তারিখ ও সৌদি আরব চলে গেলো। ওর যেদিন সৌদি আরব চলে গেলো ওদিনে আমি আমার বাসায় চলে এলাম যে ওরে ছাড়া আমি এই বাসায় একটা রাতও কাটাতে পারবো না। তো 2 বছর দেশের বাইরে থাকে। ওর বাবা মা বলতো কি যে ও আমাকে টাকা দেয়, অনেক টাকা দেয়। ওর বাবা মা আমাকে সন্দেহ করতো যে আমার বাসায় থাকি কি জন্য, কোন একটা লাভ আছে।
ওকে, মানে আপনি যেহেতু ওর ফ্যামিলিতে থাকতেন না, সুতরাং ওর বাবা মা সন্দেহ করতে এবং সব টাকা পয়সা আপনাকে দিচ্ছে।
আচ্ছা, আমাকে দিচ্ছে। আর আমার বাবা মা বলতো যে টাকা পয়সা মানে ও গয় দেয় তো ওকে দেয় না, ওরা ই করে, মানে দুই দিক
থেকে সন্দেহ
করতে গেলাম। তো আমার বাবুটা 7 মাস যখন হইলো তখন থেকে অসুস্থ, একবার অসুস্থই আমার 40,000 টাকা গেল। তো আমার বিদেশ যাওয়ার 3 মাস পর থেকে 5,000-4,000 এমন করে দিত। যার পরে টাকাগুলো সব বাবুর কাছে ভেঙে যেতাম। বাবুর ভালো ভালো জামা পরাই, ভালো ভালো খাওয়াতাম, ভালো ডাক্তার দেখাইতাম, চিকিৎসা করতাম ভালো মতো। তো আমার নিজের স্বর্ণগয়না ছিল, ওগুলো সব বিক্রি করছি, রূপা ছিল, ওগুলো করছি, নাকের ফুলটা যে ওইটাও বিক্রি করে লেছি। কেন আমার আব্বুর কাছ থেকে এত টাকা আমি চাইতে লজ্জা পেতাম। প্রায় 2,50,000 টাকা লাগলো আমার বাবুর চিকিৎসা করতে।
সমস্যা ছিল
আর মানে টয়লেট করতো, রক্ত পড়তো, তো আবার পস্তাবে সমস্যা হয়ে গেল। তো ওর বাবা মা জানাই যে আমার বাচ্চা তো অসুস্থ, আর তো ই করতে মানে এই যে বলে হ্যাঁ, তো ও এই থাকে একটা মহিলার সাথে কথা বলো, মহিলা বলতে কি বিবাহ হয়েছে সেই মহিলার সাথে কথা বলে মোবাইলে। এটা আবার আমি জানি,
এটা কি আপনি সৌদি আরব থাকা
অবস্থায়? হ্যাঁ, সৌদি আরব থাকা।
আমি এখানে আপনাকে অনেস্টলি বলতে চাই যে আজকে দিস ইজ এ প্ল্যাটফর্ম যেখানে সে মানুষ জীবনের গল্প বলে এবং আমরা বিশ্বাস করি সবাই তার নিজের জায়গাটা থেকে নিজের ভালো মন্দ সবকিছু তুলে ধরে। আসলে ফ্যাক্টটা কি ছিল, আপনি কার সঙ্গে কথা বলতেন?
যখন আমি বিদেশে ছিলাম আমি মোটামুটি বিরক্ত ছিলাম, ওর প্রতি কিন্তু আমার ভালোবাসা ছিল, আমরা দুজন খুবই সুখী ছিলাম। কিন্তু আমি সবসময় ইয়ে করতাম যে আমি বাইরে যাবো না, তা আমাকে জোর করে পাঠানো,
আমি ওদের জোর করে পাঠাই।
সেই জোর করে পাঠানো আমার মনের মধ্যে একটা রিয়েক্ট রয়ে গেছে। যখন আমার কাছ থেকে টাকা চাইতো তখন আমি টাকা কম দিতাম, এইসব নিয়ে সংসারে দ্বন্দ্ব থাকতো, ওই দ্বন্দ্বের মাঝখান থেকে ওর সাথে আমার গ্যাপ তৈরি হয়ে গেছে,
দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। কেন তুমি আমাকে জোর করে পাঠালা, আর কেন আমাকে এত হার্ড ওয়ার্ক করতে হবে?
হলো গ্যাপের মাঝখানে আমার এক ফ্রেন্ড ছিল ওই জায়গায়, সে নেশা টেশা করতে একটু, তো আমাকে একটা নাম্বার দিল, দেখ ওর সাথে কথা বল, তুই যেভাবে বিষণ্ণ বসে থাকা অবস্থা তোর ভালো লাগবে। তো ওর সাথে যখন কথা বলতাম ও বাজে বাজে কথা বলতো, যে কথাগুলো অ্যাকচুয়ালি ছেলেরা চয়েস করে, বুঝলে টুইলে একসময় বলতাম, কিন্তু সেটা আমি একসময় বাদ দিলাম।
আপনার ফ্রেন্ডের পরামর্শে আপনি মেয়েটার সাথে কথা বলছেন? আচ্ছা আচ্ছা, বাদ দেওয়ার আগে আমি আসতেছি, আপনি কিভাবে জানলেন যে মেয়েটার সাথে কথা বলে?
আর এক কলিকে আমার ফোন করে বলছে, তারপর আমি সন্দেহ করতাম, করে কথা বাতি বসতাম, তো আবার বলে ওই দেশের বাইরে গেছি, কিছু সিগারেটটা তো আমি পছন্দ করি না একেবারে প্রথম থেকে, তখন আমার জিতরে ছিল তুমি মহিলার সাথে কথা বলো, তারপর বলো সিগারেট খাও, কাজ করো না ঠিক মতো, তুমি আমার বাচ্চারা বলো মাইডা লেতে না, আমি অন্যদের বাসায় পালক দিয়ে লেতাম কেন, তুমি ইয়াং বয়স হয় না, তোমার হাত আছে পা আছে সব আছে, তুমি কাজ করতে পারো না, তুমি তো একটা শিক্ষিত বলো না, আমি নিজে কাজ করবো, তোমার আমার প্রয়োজন না, এইভাবে আমি অনেককে রাগ করতাম বিদেশ পড়েছি,
একটা ঝগড়াঝাটি হতো আপনাদের মধ্যে, যেটা বুঝি
ঝগড়াঝাটি হইতো, ও আবার আমাকে একটা খারাপ ভাষা বকা দিচ্ছে, ওই মেয়ের সাথে যে সময় কথা হলো যে আমার মাকে তুলে কথা বলছে, তো আমি এটা নিয়ে অনেক কষ্ট পাইছি যে এইভাবে একটা কথা বললো, ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, সবাইকে বললাম যাও তোমার বিদেশ পড়ায় আমি কষ্ট দিচ্ছি, তোমার কষ্ট আমি ই করবো, তুমি যা চাও তাই দিবো দেশে এলে, তো এইভাবে ও দেশে আবার আসলো, দেশের আসার আগে আমি ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে গিয়ে আবার আমার হেসেই কষ্ট, তারপর ওই যে রুমে আগে থাকতাম ওই রুমেই গেলাম, তো ওরা বলতাম ও আবার আবার আমার সাথে এইভাবে মানে
এটা অর্থনীতি আনুকূল্য না থাকলে যে ধরনের সমস্যা তৈরি হয় একটা ফ্যামিলিতে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু ঝগড়াঝাটি হচ্ছে, সেখানে আরো একজন ঢুকে পড়ছে, সন্তানের প্রতি টেক কেয়ার হচ্ছে না, ওকে তারপর
তারপর আমি আমার বাবুর আবার আমাদের বাসায় থাকতে থাকতে আমার 5 লাখ টাকা খরচ যায়, 2 লাখ টাকা আমার আব্বুতে, 3 লাখ
বাবুর পিছনে চিকিৎসার পিছনে খরচ যায়,
চিকিৎসার পিছনে খরচ যায়, তো আমার বাবুর যেমন একটা লাখপতির ছেলে এইভাবে পালতাম, তো ও দেশের বাইরে থেকে আসার সময় ও পুলিশে ধরলো, পুলিশে ধরার পর জেলে রাখলো কদিন, তারপর ও দেশে আসলো,
পুলিশে ধরলো কেন?
মানে এটা ইচ্ছে করে আমি করছি, যদি আমি দেশে লিগাল ভাবে আসতে যাই সেক্ষেত্রে আমার অনেক টাকা খরচ হবে,
আচ্ছা
পুলিশে যদি আমি কিছু টাকা দিই সে আমাকে ইচ্ছে করে দেশে পাঠিয়ে দিবে,
পুলিশে ঘুষ দিয়ে আপনি এই কাজটা করলেন সৌদি আরবে?
মানে আসার পর ওর কাছে টাকা নেওয়া, আমাকে এর আগে 1 লাখ টাকা পাঠিয়েছিল, তো ওই টাকাটা আমার হাতে আমি রেখে দিয়েছিলাম, আমি চেয়েছিলাম একটা ঘর উঠে নিই, তারপর ওখান থেকে ভাঙতে ভাঙতে আমরা 50,000 টাকা, ও আসার পর অসুস্থ হয়ে গেলো, ফক্স ছুটলো ওর, তাও আমার বাচ্চা অসুস্থ হয়ে গেলো, তারপর ও যেহেতু কিছুই নিয়ে আসে নাই বিদেশ থেকে, ওর ই কাপড় চোপড়তে ধরে পড়ায় 50,000 টাকা চলে গেলো, তখন ও আবার একটা জব নিলো, 8,000 টাকা স্যালারিতে একটা জব নিলো, তো ওইখান থেকে ভালোই আমরা চলতেছি, ওরা আবার বললাম কি যে তুমি আমার কথা দিতে, আমি মরে গেলে তুমি সিগারেট খেতে পারবে না, আর কোনো মেয়েদের সাথে কথা বলবো না, ও রাজি হলো, কথাও দিল,
একটা ঝগড়াঝাটি চলতো আপনাদের মধ্যে,
আমি রাগ করে থাকতাম যে মহিলার সাথে কেন কথা বললো, কথা বলতে বলতে একটা মেয়ের সাথে কথা বলতো, মহিলার সাথে কেন বললো,
কেন আপনার এটা মনে হলো যে কথা বললে মেয়ের সাথে বলা ভালো?
না তুমি তো আমার ভালো লাগে নাই, তুমি একটা ভালো একটা মানুষ দাও, তা তুমি একটা খারাপ মহিলার সাথে কথা বললো, মহিলা কি ভালো তোমার সাথে কথা বলছে, এটা আমি ওরকম বললাম, তো এইভাবে ওরে আমি কথা নিলাম, তারপর আমি ওরে বিশ্বাস করি দাও, তো যেখানে জব নিয়েছি ওইখানে 2010-এ জুলাইয়ের 1 তারিখে বাড়িতে যাই, 5 দিন থেকে, 5 দিন পড়াইছি, ও আমার সাথে কথা বলবো কই, আমি 5 দিন পড়াইছি, আমার বাবু আসছে আমাদের সাথে ই করবো না, অন্য একটা মেয়ের কথা বলতেছে যে জীবনে প্রথম একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে ভালো লাগছে, তুমি ওর মোবাইলে ছবি দেখবা, আমি তো অবাক যে আমি আছি তারপর একটা মেয়ে এইবার জীবনে প্রথম কিভাবে পছন্দ হয় দেখবো না, যে ও না সাপোর্ট করতেছে যে তোমার লেগে প্রথম যেমন লাগছে তেমন লাগতেছে, ও দরজার সামনে বসে মেয়েটার ছবি দেখতেছে, তা আমি আবার লুকাই মেয়েটার ছবি আবার মোবাইল থেকে দেখি, তারপর আবার যোগাযোগ করাই যে আর মেয়েটার কাছে বলতে গিয়ে ওর বাচ্চা আছে একটা ছেলে আছে বউ আছে, তো ও আবার বলে মেয়েটার হাত ধরে অফার দিছিল, ও আমার কাছে স্বীকার করছে, ও একদিন খাবার খাইতেছে আর প্লেটটা হাতে নিয়ে বলতেছে, আর এইভাবে হাতটা খালি জায়গায় রেখে বলতেছে যে আমি ওই মেয়েটাকে জীবনে প্রথম আমার পছন্দ হয়েছে,
সৌদি আরবে থাকা অবস্থায়
না না দেশে আসার পর,
দেশে আসার পর জব নিলাম,
জবের সময় কেন
ওই মেয়েটা আসলে কে ছিল কোথায় ছিল এগুলো আমাদের জীবনের গল্পের জন্য ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু ঘটনা এরকম ঘটে যাচ্ছে সেগুলো এদের দুজনের জীবনের
ও যেখানে জব করতো ওই মেয়েটা ওইখানে হেল্পার ছিল
কিছু একটা ছিল, ওকে হ্যাঁ তারপর
এইভাবে ওইটা থেকে ওরে বাদ করলাম, তারপর আমরা
কিভাবে বাদ করলেন ওকে
এই যে ওই মেয়েটাকে বলে দিছি, তারপর ওকে ওর ডিস্টার্ব করতাম ঝগড়া,
এটার জন্য আপনার সাথে বকাবকি হতো না?
হ্যাঁ ওর সাথে রাগ করতাম ঝগড়া করতাম, এই খাওয়াইতে পারো না তুমি, কিন্তু তো আমরা বাচ্চাকে বলতো না, আমার মেয়েদের সাথে কথা হলো, রাগ করার পর আমাদের একটা মানে নিজেদের একটা রুম উঠাইবো, ওর আব্বু দিল ওর 50,000 টাকা আর ওর নিজের আছে 50,000 টাকা, আমি বাইরে থেকে ইটা আনলাম কিছু, নিজে ইটা ভাঙলাম, জীবনে যে কাজ না করছি ইটা ভাঙলাম, তো যেটি পারি না ওর মাকে বললাম একটু হেল্প করেন আমারে, রুমে যে মাটি গুলা দিতে হইব ওই মাটি গুলা দিলাম, তো মাঝে মাঝে ওর আব্বুরে বলতাম যে আমার একটু হেল্প করলে ভালো হইতো, তো ওরা কিছু কিছু দিল, তো মাটি একটু বেশি নেওয়া না, ওর মা কি বললো যে এই জায়গাটা তো কবর বানালে তো আমার মানে ওদের ভাইয়ের যে জায়গাটা বলবো ওরা আগে থেকে এটা সেটেল করে লেছে, তো আমি বললাম যে কিভাবে আমি কবর বানালাম, আপনি যাতামর বিষয় কবর কিভাবে বানালাম, একটু মাটি নেই বেশি নিচ্ছি, তো একটা রুম মোটামুটি ক্লিয়ার করলাম, আবার আগের মতো উপরে রে দিতে পারি না, রং করতে পারি না,
নিজেদের জন্য
এইভাবে আমাদের রুমটা হয়ে গেল। 2012-তে আমাদের রুমে চলে এলাম, তো এই বছর আবার ফিরা মানে ই করতে চান না, আমি কোনো খেতাম না, তো ওকে বলতাম যে ব্যবহার করতে, তো ব্যবহার করে না, তারপর আবার একটা এমন সমস্যা পড়ে গেলাম যে আবার আমার সমস্যা ফেলাইলা সম্পূর্ণ দোষর।
এখন বুঝতাম, বুঝে শুনে
হ্যাঁ তোমার লেগে এমন হইলো, আমি কিন্তু এটা মানে নিতে রাজি না। একটা বাবু আনতে গিয়ে আমার অনেক বাবা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিতে, সম্পূর্ণ আমার বাপ্পা না থাকলে আমি বাচ্চাটা পাইলাম নইলে। ডাক্তার অবশ্য আমার মাকে এটা বলছে যে আপনি আপনার মেয়ে চান না আপনার নাতিপুতি যাই আসো কটা চান, যে আমার মা বলছে যে আমরা দুজন চাই, তো ডাক্তার বলছে না দুইটা পাইতেন না, যে কোনো একটা পাইলাম। যাক এত কষ্টের পর আমি বাবুটা পাইলাম, 3 মাস পুরো অসুস্থ ছিলাম, তো আমি আবার একটা বাবু কিভাবে নিব, সম্ভব না। তো ওটা যে আবার অপারেশন করতে হইব কিছু করতে হইব, ওই টাকাটা ওর হাতে নাই। তো আমি কি করলাম, আবার বাসা থেকে 7,000 টাকা আনলাম, টাকা না আবার ফিরে এটা ঠিক করলাম, তারপর থেকে অলগ আমি ও খালি বলতাম আমি একটা বিয়ে করবো, এটা করবো, সেরকম নানান কথা বলতো। তো ও আমাকে একটু খোসা দিত, তারপর আমি আর বুঝতে পারি না যে ও আমাকে খোসা দিয়ে চাতা দিতেছে। তো আমার তো জিৎ ছিল, তো আমি রাগ করতাম, একটা খাইতে পারে না, পিন যেতে পারে না, বাচ্চাটা পিতে পারে না, বলে মাইরা লেতে পারলাম, তা আবার বিয়ে করবে, আবার কি করবে, হয় এমন করে রাগ করতাম, জিৎ দেখাইতাম, কেন পারো না তুমি মানুষ, এখন তুমি না পারলে কবে পারবা, তুমি তো মরে গেলে আমার কাহনে কাপড় এনে দিতে পারো না, বাচ্চার কাহনে কাপড়টা এনে দিতে পারবো না, তাহলে কেন তুমি এগুলো করতে
চাও, তুমি কেন কথা
দিচ্ছে আর একদিকে আমার বাবা মা রাগ হচ্ছে, আর তারপর আবার আসবার অবশ্যই আমার বিভিন্ন ধরনের কথা হচ্ছে যে তুই একটা সদবা মানুষের বিধবার মতো থাকিস, তোর তো কিছু নেই, তুই একটা ভালো জামা পড়তে পারস না, তোর নাকে একটা ফুল বাঁধে, কানে কোনো দুল নেই, কিনা তোর একটা দুল পড়তে পারস না, হাতে কোনো চুরি নাই, কোনো নাই, গলা নাই,
বিক্রি করা হয়েছিল আর কি,
বিক্রি করা।
প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি, দেখুন এদের জীবনের দুটো প্লট, একটা হচ্ছে যে ওরা যখন বিয়ে করলো দুজন দুজনের মতে, কেউ ছিল না ওদের পাশে, তখন ওরা একটা খালি মেঝেতে ঘুমাতো এবং ওদের ভাত নাই, খাওয়া নাই, কোনো কিছু নাই, এরকম একটা সময়ে ওরা পৃথিবীর সবচেয়ে অসম্ভব সুখী মানুষ ছিল, কারণ ওরা দুজন দুজনের প্রতি একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, দুজন দুজনের অসম্ভব রকমের সাপোর্ট ছিল। এখনকার যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কিছু না কিছু হলো হয়েছে, ঘরে নতুন অতিথি এসছে, পারিবারিক সাপোর্ট এসছে, দুই ফ্যামিলি মেনে নিয়েছে, কিছু না কিছু হলো টাকা পয়সা এসছে, কিন্তু যে জায়গাটিতে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে দুজন দুজনের মধ্যে যে সেই যে ভালোবাসাটুকু, সেই যে অদ্ভুত রকমের যে সাপোর্টটা, সেই সাপোর্টটাতে কিছু না হলেও একটু হলেও এক ধরনের ফাটল তৈরি হয়েছে, এবং এই ফাটলটা দুজনের লাইফটাকে কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা একটু সামনে দিকে যেতে চাই।
আমি ওকে বলতাম যে চলো আমি ঘুরে আসি, যত টাকা লাগে আমি দিব, ও আমাকে কোনদিন ঘুরতে নিয়ে জানে, আমি বলতাম আসুন আমরা একটু ছবি উঠাই, ও কোনোদিন ছবি উঠাইতে রাজি হয় নাই, যেমন বাবুটা হইলো পরে ছবি উঠাইতে রাজি হয় না, ঘুরতে যেতে রাজি, আমার বাবু ঘুরতে চাই, তো ডাক্তার বলতো যে আপনার বাবু মানসিক ভাবে অসুস্থ, ওরে ঘুরাই আনলে ভালো হইব, তো আর আমার কোনোদিন রাজি হয় না, ও আসতো অফিসে, এটা আসার পর তেমন একটা কথা বলতো না, অফিসে যে ফোন করতো না, তো ওটার জন্য আমি রাগ করতাম। করার পর আবার একটা মেয়ের সাথে কথা বলতে শুরু করলো, 2 টাকা কামাইতেছে, 3 টাকা নষ্ট করতেছে, কেন এগুলো করো, এগুলো না করে নিজে কিছু করতে পারো না, নিজে রাখতে পারো না, বাচ্চার জন্য ভবিষ্যৎ করতে পারো না, কেন মানুষের কথা শুনবো, আমাকে একটা লিপস্টিকও কিনে দিতে পারে নাই
ওই সময়টাতে,
না ওই সময়টা না, বিয়ের পর একবার শুধু অনুষ্ঠানের সময় দিছে, 2 মুঠ চুড়ি আর লিপস্টিক, আর কোনোদিন পারে নাই, কোনোদিন একটা আইবুড়ো কিনে দিতে পারে না, কোনোদিন একটা জামা ভালো কিনে দিতে পারে নাই, তো আমার বাবুর কাপড়চোপড় হালকা দিতে পারতো, তো বেশিরভাগ আমার বাবুর কাপড়চোপড় বাইতে জানো, আমার বাবুর জন্মদিনে আর একটা কেক কিনে দিতে পারে নাই, আমি কষ্ট পেতাম। 3 বার আমার বাবুর জন্মদিনে আমি কেক আমার বাসা থেকে আনি যে আর আনবো না, আমার বাবু কান্না করে, 4th বার জন্মদিনে অনেক কান্না করে যে আমি কেক খাবো, কেক খাবো, আমি বিরিয়ানি খাবো, আমি বলছি না আমি তোমার নানুর বাসা থেকে কিছু আনবো না। তো 5th বারের মতো দিতে পারে না দেখে আমি বাড়ি থেকে বাসা থেকে চলে এই, তারপর আবার মেয়েটার সাথে কথা বলে, আমি ঘুমিয়ে গেলে মোবাইল নিয়ে যেয়ে কথা বলে মেয়েটার সাথে, পাশের রুমে যেয়ে কথা বলে, তো আমার বাবু বলতো কি আম্মু তুমি একটু সেজে থাকতে পারো না, তুমি একটু ছবির নায়িকার মতো অভিনয় করতে পারো না, আমার আব্বু জন্মদিনের দিকে তাকায় দেখো না কি সুন্দর করে
কথা বলে, বাবু বলতো এটা,
হ্যাঁ আমার বাবু আমার বুঝাইতো, আমি সবসঙ্গে সাধারণ মতো, কারণ আমার কিছু নাই, কিছু থাকলে তো আমি সাজ, কিচ্ছু ছিল না, ওই বাড়ি থেকে টাকা আনতাম, আমার বাবু কিছু নষ্ট করতো, প্রতি মাসে না হলে 5-6 হাজার টাকা ডাক্তার খরচ যেত বা তো বিভিন্ন খরচ যেত, ওর স্যালারি হইতো না, তো আমি নিজের জন্য কিছু তেমন একটা কেনাকাটা হয় নাই কখনো, তো আমি বলতাম যে আব্বু তুমি যেদিন বড় হবে ওইদিন আমার সব কিনে দেবো। তো আমার বাবু আর কি বলতো যে আমার বউকে দেবো না তোমাকে দিব, এটা বলতো। আমি বলতাম যা পারো তাই দিও, আমার বলতো তুমি তো বুড়ো হয়ে যাবো বুড়াতে গেলে দিও, তাই আবার বাবুকে বুঝাইতাম।
খুব ভালো বন্ধু হয়ে গেল আপনার ছেলে আপনার সঙ্গে।
তো ওকে আবার দেখতে পারেনি যে আমার আব্বু খারাপ, আমার আব্বু ভালো না, আমার আব্বু আমার জন্য টাকা পয়সা কমাইতে পারে না আবার অন্য মেয়েদের সাথে কথা বললে।
আমি যেহেতু বুঝি যে আপনাদের মধ্যে যখন ঝগড়াঝাটি হতো এই ধরনের কথোপকথন হতো, এই ধরনের কথাবার্তা আপনারা দুজন দুজনের সাথে বলতেন, যে কোনো কারণেই হোক ও ছোট মানুষ হয়েও ওই জিনিসগুলোকে ও মাথার মধ্যে নিয়েছে।
হ্যাঁ, তো আমরা রাগ করতাম আমাদের দুজনের মধ্যে হতো, মাত্র 10-15 মিনিট রাগ থাকতো আমার। তাও কতক্ষণ পর আবার আমি মিশে দিতাম, ও কোনোদিন ও বল নাই যে আমি সরি যে আর কোনোদিন কাজ করবো না, কোনো একটা বল নাই। তো আমি নিজে নিজে আবার মিশে যেতাম যে কার সাথে মন করবো, ও এত খারাপই কোনোদিন ভালো হইবে না। তো এমন করতে করতে ওই মেয়েটাও বাদ হয়ে গেলো, তো আবার কথা দিল, তারপরে আমি ওর বিশ্বাস করি না, অবিশ্বাসটা রয়ে গেছে যে উনি করছে আর কত ও আবার বাদ পেয়ে ই করবো। তারপর মাঝে মাঝে ওর মোবাইলে মেসেজ দেখতাম।
আমি এই জায়গাটায় ওকে একটু সুযোগ দিই, রাকিব কে, রাকিব আমি জানি যে আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন, ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং আপনার যে এই যে ভালোবাসার জায়গাটা থেকেও যে পর নারীর প্রতি বা যদি বলি যে কোনো মেয়ের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে বা ভালো লাগাটা তৈরি হচ্ছে, এটা নিশ্চয়ই আপনার জায়গা থেকে এক ধরনের সেটা যুক্তি আছে বা ডেফিনেশন আছে, আপনি কেন করতেন এটা?
অ্যাকচুয়ালি আমাদের মধ্যে বিশেষ কিছু কিছু সময় কিছু ঝগড়া হইতো যেগুলো আমার মাইন্ডে বেশি লাগতো, এবং এই বেশি লাগাটা এক সময় আমার বলা চলে খারাপ পথে চলে গেছি, এবং খারাপ পথে শুধু কথা বলা এর বাইরে কিছু না, কিন্তু
শুধু কথা বলতেন,
কথা বলা এর মাঝখানে সে একটা কথা এখনো বলতেছিল যে আমি এখান থেকে আবার অনেক বেশি স্যালারিতে অন্য একটা ফ্যাক্টরিতে চলে যাই।
না এটা তো পরে বলবো,
চলে আসি সেখানে, আসার পরে এর মাঝখানে আমি আর কারোর সাথে কথা বলি না, কিন্তু ওইখানে যখন চলে আসি তখন আমার 2 দিনের গ্যাপ হয়। গ্যাপ বলতে আমি ওইখানে জব করবো নাকি আগের জায়গায় চলে যাবো, এই ধরনের একটা
ডিলেমা ছিল।
তারপর সেইখানে আমার একটা মেয়ে আগে মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করতো, ফোন করতো, তার করে একদিন পরে ইচ্ছে করে আমি ফোন করি, সে কিন্তু অনেক ফোন করতো, ফোন দিয়ে কথা বলতে লাগলাম। তো আমি তার বললাম তুমি কি আমার ফ্রেন্ড হবা, সে বললো হ্যাঁ হবো, এবং আজকে যে ঘটনা এই মেয়েকে নিয়ে।
ওকে, তারপর?
হ্যাঁ, তারপর 2013 ফেব্রুয়ারি 15 তারিখ এখানে আসে, শুক্রবার ছিল, তো 16 তারিখে জবে যায়। ওনার স্যালারি 26,000, তো ভালো স্যালারি, ওখানে আমরা ভালো চলতে পারবো। আমার নিয়ে তো যদি ও যদি দূরেও থাকে আমার বাচ্চার ভবিষ্যৎ রইব। বলা হয় না আমার বাবুটা স্কুলে ভর্তি হওয়ার জন্য খুবই কান্না করতো, ভর্তি হইতে গিয়ে আমার বাবা মার কাছ থেকে টাকা নিতে হচ্ছে
নতুন মেয়েটাকে নিয়ে। কি হলো?
হ্যাঁ, মেয়েটাকে নিয়ে তারপর এইভাবে ও মেয়েটার সাথে যেদিন আসে ওই দিন রাত্রে আমার সাথে 8টা বাজে কথা বলে, আর পরে কথা হয় না। ও 16 তারিখ মেয়েটার সাথে আবার রাত্রে কথা বলে, 8টা বাজে আবার আমার ফোন দিয়ে বলে আমি ঘুমাই থাকবো, আমি তো অন্য জন্য রুমে আসছি, যেসব করো না, আর আমার কাছে তোমার একটু টাকা টাকা নাই, তোমার সাথে কথা বলো না। তো আর বলে ঘুমে ধরে না, ঘুম আসে না দেখে ওই মেয়েটার সাথে কথা বলে। তো এইভাবে কথা বলতে বলতে ও শুক্রবার আবার বাসায় যায়। যাওয়ার পর 1:30 নামাজ পড়তে যাবে, জুম্মার নামাজ পড়বো, নামাজ তারপরে মেয়েটার সাথে কথা বলে। আমি বলতেছি যে আবার একটা মেয়ের সাথে কথা বলতেছে, আবার একটা মেয়ে বা করলো, এটা কি গার্মেন্টসের বা করলো না, ভালো বা করলো না, আবার একটা হাঙ্গেলে মেয়ে বা করলো, মানে এইভাবে আমি বলতেছি যে কারো বউ নাকি কাজের মেয়ে, এইসব কথা বলতেছি। তো মেয়েটা আসলে কাজের মেয়ে। হ্যাঁ, মেয়ের কথা বলতো, তো এটা নিয়ে আমি রাগ করতাম। তারপর বলতাম যে আমি আগে জিদ্দা হতাম, জিদ্দা না ভালো না, দূরে থাকে আমি জিদ্দা হবো না, দেখি বাউ করে কোনো একটা করতে পারি কিনা। মার্চের 1 তারিখ সকালবেলা দেখি যে একটা মেসেজ যে এখনো তুমি শিওর হয়েছো, এখনো ফোন করো না কেন, আমার তো ভালো লাগছে না, একটু আমার বুকে জড়াই নেও না, আমার ঘুম আসতেছে না, এই ধরনের।
এটা ওর সেল ফোনে আপনি মেসেজটা পেলেন?
ওর ইয়েতে অনেক মেসেজটা আমি দেখে লেখি, অত বুঝে লেবু, তো মেসেজটা কাটছে দিই, মেসেজটা কেটে দিয়ে নাম্বারটা রেখে দিই আমার বাবুর খাতাতে, আজ পর্যন্ত লেখা আছে নাম্বারটা রাখে, সাথে সাথে ওর নাম্বারে ফোন দিই। ফোন দিই পরে ওই মেয়েটা বলতেছে হ্যালো রাকিব, তুমি এতক্ষণ জবৎ কেন মেসেজের উত্তরটা দিলা না আর ফোন করো না কেন। তো আমি লগে লগে কেটে দিই, তো মেয়েটাকে আমি পরে দিন ভোর 5টায় ফোন দিই, পরে একটা ছেলে ফোনটা রিসিভ করে যে ভোর 5টা একটা মেয়ের ঘরে কেন একটা ছেলে আসবে, এই নিচে মেয়েটার হাজব্যান্ড আছে। তারপর রাত্রে 12টায় মেয়েটার ফোন দিই, তারপর ছেলে রিসিভ করে। তো এটা ওকে বলি, ও বলতেছে কি যে শহরের মেয়ে, ওকে মেয়েটা বলছে কি আমি ঢাকা মালিবাগে থাকি, আমার বাবা মা নাই, আমি এটিএম, আমি এখান থেকে পড়ালেখা করি, মালিবাগ প্রীতমদের বাসায় কাজ করে, আর প্রীতম দেশের বাইরে থেকে আসছে, প্রীতম আমাকে বিয়ে করতে চায়, কিন্তু তোমার ব্যাপারটা জানার পর প্রীতম অন্য মেয়েকে বিয়ে করছে, এটা বলে। ওকে, তো এভাবে মেসেজ দেখতেছি, ফোন দেখতেছি, আমার অনেক কষ্ট হইতেছে। কিন্তু তো এপ্রিলের 15 তারিখ মেয়েটা আমার ফোন দেয়, ও আমার নাকি মেয়েটার সাথে শেয়ার করে এপ্রিল মাসে যে আমার বউ আছে, বাচ্চা আছে, তুমি কি আমাকে বিয়ে করবা। ও যাতে ফোন করতো না আমাকে, ওই মেয়ের গল্পটাই বলতো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, এটা সেটা, সে মেয়ে অনেক ভালো, আমার বাচ্চা আছে, জানো বিয়ে করতেছে, এইসবই বলে। আমাকে যা বলো অন্তত তো কথা বলো তুমি আমার লোক, 10টা পর কোনোদিন আমাকে ফোন দেয় নাই, যে যতটুকু কথা বলো এতটুকু কথার মধ্যে তোমার শব্দটা তো অন্তত শুনতে পাবো, যেহেতু তুমি আমার কাছে কল করো না, আমি যদি কিছু ভালো একটা কথা কথা বলতে চাই, ও বলতো যে 9 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আর 3 বছর বেম করছে, তোমার সাথে কি বলবো তুমি পুরান হয়ে গেছো, বিভিন্ন ধরনের খারাপ কথা বলতো। তো ওই কথাটাগুলো শুনতাম আর অনেক কান্না করতাম, সারা রাত জেগে থাকতাম, ওর বাবা মাকে সব শেয়ার করতাম যে আপনার ছেলে এই মেয়েদের সাথে কথা বলছে, এটা কথা সেটা কথা, কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করে না, ওরা আমারই খারাপ বলছে। তারপর 15 তারিখ ওই মেয়েটা আমার ফোন দেয়, আমি নাম্বারটা বলে গেছিলাম, আমি আমার বাবুর স্কুল প্যারেন্টস এর আম্মুরা বলতেছি যে এটা না একটা মেয়ের ফোন, আপনি কিভাবে শিউর এলেন, আমি কি শিউর আপনি ফোন দেন, হ্যাঁ সে উনি ফোন দিচ্ছে, তার বাবি আপনার কথা রাই হাসা একটা মেয়ের কণ্ঠ। তারপর আমি নাম্বারটা শুনে মিলিয়ে রেখে একই নাম্বার এই নাম্বারটা দিচ্ছি। তখন আমার বাবুর এপ্রিলের 20 তারিখ পরীক্ষা, কিন্তু আবার মাঝে মাঝে আমার বাড়িতে যাই নাই, শুক্রবারে ওইখানে থেকে যেত। তো 26 তারিখে আবার আমি 100 টাকা দিই, এই টাকাটা আমি কাজ করে দিই, আমি নিজে একটা কাজ করি, মানে পিসিকারা কাজ করতাম, কাজ করে আবার 100 টাকা মোবাইল দিই, এখান থেকে 10 টাকা ফোন করে কত ফোন বড় বলে কি টাকা নেই ওর মোবাইলে, সে আমার অনেক কষ্ট লাগে না, আমার কাজের টাকাটা অন্তত মেয়েদের সাথে কথা বলে শেষ করে এসেছে। তো পরীক্ষাটা গেল, পরীক্ষাটা আমার হলো স্কুলের মধ্যে ঝগড়া হয়েছিল প্যারেন্টসদের সাথে, ঝগড়া হওয়ার পরে আমি চাইছি আমার বাবুরে সফটির মধ্যে 100-100 নাম্বার আনতে, আমার বাবু বলতো আমি স্কুলে ভর্তি করার সময় পেন্সিল দরকার করে নেই। তো এইভাবে আমি ওর পিছনে অনেক খাটসাখাটি পরে ওর প্রতি যাতে 96 করে নাম্বার আনলাম, 96 উপরে মানে নিচে না, তো নাম্বার আনলাম, তাহলে তো ম্যাডাম গোদার লগে যা বলছি তাতে অন্তত পাইছে, তো আমি অনেক আনন্দ আছি। তো এইভাবে এপ্রিলে মেয়েটার সাথে আর কথা আমার হয় না, তেমন একটা মেয়েতে আমি মেয়েটার সাথে কথা বলি, বৃহস্পতিবার তো যাই, তো যাওয়ার পর বাহির থেকে বলতেছি আমার শাশুড়ি মোবাইল থেকে কথা বলি আমি, আবার যাতে না আমি এই ধরা না খাই, বাহিরে থাকতে বলতেছি কি যে একটা মেয়ের না আমার কাছে ফোন করছিল, আমি আমার শাশুড়ি খালা বলতাম যে খালা মোবাইল থেকে ফোন দিছি, ফোন দিয়ে কথা বলছি ওর ইচ্ছে করে জানানোর জন্য। তো এইভাবে আমি জানাই যেতাম প্রতিটা ফোন ওই মেয়ের, একদিন ওরে আমার বাইয়ের বিয়ের কথা বলতেছি, ওকে আবার টাকা দিলাম যে তোমার জামা কাপড় কিনে নিয়ে আসো, জামা কাপড় নিয়ে আসে আবার অনুষ্ঠান যায় ওইখানে ও মেয়েটা ফোন দিত, ওর সামনে ইচ্ছে করে আমার বাইয়ের নাম্বার দিই, ওই মেয়েটাকে বলে দেয় যে আমার শালা নাম্বার দিছে তোমার, আমার বাইরে একবার ফোন দেয়, দেওয়ার পরে বলে
মেয়েটা জানতো যে আপনার ওয়াইফ এবং আপনি
বলে দিছিলেন,
মানে মেয়েটাকে বলে দিছিলেন যে অন্য কেউ ফোন দিলে যাতে কোনো সন্দেহ না করে, সেই জন্য আপনি কোথায় কোথায় নাম্বার দিচ্ছে সেটাও বলে দিচ্ছিলেন,
আমার বাইরে নাম্বার ওরা দিচ্ছে ইচ্ছে করে ওর সামনে দিচ্ছি নাম্বারটা, দেওয়ার পর কথা বললে আমার
মেয়েটাকে বিবাহিত ছিল
না, না
কাজের মেয়ে ছিল,
আর বিবাহটা ছিল নাকি জানাই না, বলে দিল, দেওয়ার পর ওই মেয়েটা আমাকে ফোন করে বলতেছে আপু তোমার ভাইয়েরা তো আমার ফোন দিছে এই জন্য আমি নাম্বারটা পাল্টা নিচ্ছি, ওই নাম্বারটা কিনে দেয় ওই মেয়েটাকে একটা ঘড়ি কিনে দেয় 300 টাকা দাও, ওসব আমার বাবু প্রতিদিন কান্না করতো যে আমার আব্বু আইসলে আমার কিছু নিয়ে আইবো, একবার আমার
ভাইয়ের জায়গাটা আমরা বুঝতে পারছি। তারপর
ওই মেয়েটা আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে এত ভালোবাসে এটা সেটা মানে নানান কথা, ও মেয়েটা আমি বলতেছি যে দেখো তুমি যার এত ভালোবাসো তার জীবনে তো একজন আসছে, আমি যে
মেয়েটা জানতো যে আপনি বিবাহিত, জানতো জানার পরেও সেইভাবে
জানার পর আবার ডিস্টার্ব করতে শুরু করে দিই, ডিস্টার্ব করতে এমন সময় যখন আমি স্কুলে প্যারেন্টসদের সাথে বসে থাকতাম তখনও ফোনটা দিত, তখন তো আমি উত্তর দিতে পারি নাই কারণ এইসব কথা তো সবাই আমি জানাইতে পারি না, তখন আমি লুকাই যেতাম ফোনটা কাটিয়ে দিতাম। তো এইভাবে তো একদিন স্কুলে সাথে বসে 2 ঘন্টা কথা বলি, দেখো এটা সম্ভব না কোনোদিনও, আর আমি ওরে বলছিলাম মারছে যে তুমি যদি বিয়ে করো কাউকে আমার মরার পর করবা, কিভাবে মরবো ওই প্যারেন্ট ওকে বলছি,
এগুলো আপনি ওকে বলেছেন?
ওকে বলতাম সব সময় বলতাম।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি বুঝতে পারছি যে আপনি প্রচন্ড এক্সাইটেড এবং সেটাই হওয়া স্বাভাবিক কারণ আমাদের
আমার বাচ্চাটাকে মেরে ফেলবো, আবার আমার বাচ্চাটাকে রাত্রে 2টা বাজে ঘুম থেকে উঠে বলছে আসো আব্বু আমরা দুজনে মরে যাবো, আমার বাচ্চাটা সাথে সাথে আমার সাথে উঠে গেছে, ও কান্না করছে যে আমার আম্মুর সাথে মারা যাবো, তো মানে ওকে আব্বু বলে আমি ডাক দিই,
আপনাদের মধ্যে প্রচন্ড ঝগড়া
মানে ঝগড়া কি এতটুকু কতটা ভালোবাসে এটা সেটা সব
বলতো,
হ্যাঁ এগুলোই বলতো, বললো আমি বলতে চাইলাম এত কথা যে আমার কথা শুন না, তারপর আমি বললাম দেখো এটা সম্ভব না কখনো না, আমি বেঁচে থাকলো না আমি মরে গেলো না, আর আমি যা যা কষ্ট করছি আমি কষ্টগুলো এখন তো সবার বলি নেই, আমি অনেক কষ্ট করছি এই কষ্টগুলো তোমাকে আমি সব দিব, তুমি মেনে নিতে পারবা এই কষ্ট করে ওর সাথে 9 বছর থাকতে পারবা, তারপর আমি নিজে ইচ্ছা করে চলে দেবো যে মানে, তারপর এইভাবে কথা কথা অনেক দিন চলে গেল, সবার রাতে আসলো, সবার রাতে ওদের কি হলে জানি না, ও রাতে অনেকদিন বলতো যে রাত্রে ঘুম বাংলা ফোন করবো, সারা রাত জেগে থাকতাম, ও যেদিন বাসা যেত ওদিন অসুস্থ হয়ে যেতাম গা, তারপর ও কথা বলতো, আমি মাঝখানে একদিন অনেক অসুস্থ হয়ে যেগা এমন অসুস্থ হয়ে আমার জীবনে কোনোদিন এমন অসুস্থ হয় না, অথচ আমার লোক কথা না বলে আমার মেয়েটার সাথে কথা বলে, আমাকে একবার জিজ্ঞেসও করে না কেমন অবস্থা, আমার বাচ্চারা অসুস্থ আমি অসুস্থ জানতেও চায় না একবার। তবে এটা আবার আমি একটা সিম কিনে অন্য লোক দিয়ে ফোন করে যে মেয়েটা কেমন জানতে, তারপর আমার দাঁড়ানো হলো যদি সুখে থাকতে পারো আমার জীবন থেকে আমি চলে যাও। তো এর মধ্যে আমার আব্বুর কাছ থেকে 15 লাখ টাকা চাই।
15 লাখ টাকা
কেন চাই? আমার বাচ্চাটার নামে ব্যাংকে রাখা, আমি নিজে আমার বাচ্চাটা তো মারতে পারবো না, তো বাবুরে কিভাবে মারবো? তো আমার বাবুর অনেক টর্চার কথা মরার জন্য নামাজ পড়ে কান্না করতো, আমার বাবুরে বলতাম ওরে হাত তুলে বলাইতাম যে আল্লাহ তো আমাকে মরণ কর, আর খাবার খাইতাম আর বলতাম যে আল্লাহ এই খাবারের পরে যে আমরা খাবার না খেতে পারি, হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে বলতাম, ওকে সব বলতাম যে আমরা এই কাজটি করতেছি, ও এটা বিশ্বাস করে নাই। তারপর মেয়েটার সাথে কথা বলতোই বলতো আমার সামনে, আমি যে অসুস্থ না অসুস্থ অবস্থায় ওর কাপড় চুপড় দিতেছি, ওর বাসায় আসতে 15 দিন পর দুইটাছি, ও আমার কাছে যাই, আমি রাত করে কাপড় চুপড় দিতেছি, ওদের কলে আমি না এই করে ঘাটে যাই ওর মাকে নিয়ে যাই, অথচ ও মেয়েটার সাথে কথা বলছে আমাকে একটু হেল্প করে না, আমার পাশে ওর যায় না। তো এমনি ওর বুকে একদিন মাথা রেখে আমি শুয়ে রয়েছি, ও মেয়েটার সাথে কথা বলতেছে রান্না করতেছে, ও বলে বুঝতেই পারে না, ও সেদিনও বলছে যে আমি এই ঘটনাটা বুঝতেই পারি না তুমি যে রান্না করতেছো, তুমি কি জানতে পারতো? তো এইভাবে কথা বললে যে তোমার পুরো অনেক কথা বলছে মা, আব্বু কিন্তু বিয়ে করে লেছে, এইবার বিয়ে করছে করছে। তো আমার বাবুটা একদিন স্কুলে রাইখা ম্যাডামের কাছে দিয়ে আসি যে ম্যাডাম আপনার বরকাটা দেন আর ই দেন আমি ওর কাছে যাবো, ও কোন জায়গায় থাকে এটা দেখে আসবো, ও কি সত্যি বিয়ে করলো নাকি। তো আমি এই রিজার্ভ সিএনজি নিয়ে আমি এখানে আসি, ও যেখানে থাকে আইসা ওরা দেখে সবকিছু জানে যে বিয়ে করছে না, কিন্তু এটা দেখে যাই। তো এইভাবে অনেকদিন চলে যায়। তো আমি অনেক বলি যে একদিন নদীতে আসছি, নদীতে লাভ দেওয়ার ইচ্ছে আছে, তারপর আমার এতটুকু বাচ্চার সামনে মারা যাবো, ও না পাইবো মা না পাইবো বাপ, ও বড় হলে বললো তোর কারণে আমার মা মারা গেছে আমি তোকেও চাই না। এখন এমনি তো আমার বাবু ওরা দেখতে পারে না, আর আব্বু সব মানে নিতে চায় না, তারপরে যদি এই কাজটা করি তো খারাপ দেখা যায়। তো আমি রাতে অনেকবার নিজের কষ্ট দিতাম, তো নিজের ক্ষতি করার জন্য নিজের যতদিন কিডনি নষ্ট হয়ে যায় শরীরে ব্যথা হয়ে দিতাম, অনেক ভারী দিতাম, আমার শরীরে অনেক কাকাতে দাগ আছে, এখন পিঠটার মধ্যে কোনো দাগ নাই কিন্তু পিঠের ব্যথা আমি সহ্য করতে পারি না এখন, যে তুমি কি চাও আসলে, আমাকে চাও না ওই মেয়েটারই চাও। এরপরে দিন আমি ওটা জোর করবো, তো ওই নিজে ইচ্ছে করে মেয়েটার কথা বলে, ও মেয়েটার কথা বলতে বলতে মেয়েটার জন্য ও কান্না করে, তো আমি যে কান্না করতেছি সেই যে কান্না করতেছি, ও আবার বলতেছে যে আমি মরে গেলো তো এত কান্না করলাম না, ও তো যে তখন ও মেয়েটাকে বুঝাইতেছে একদার মতো মেয়েটার সাথে কথা বললো, যাই হোক গেছে, ও বলছে যে সেদিন ওর মার মাথায় আবার হাত দেওয়া বলে কি আমি যে আর কোনো মেয়ের সাথে কথা বললাম, কিন্তু ওর মার মাথায় হাত দেয় না, হাত সাত ঠিক মতো দেওয়া হয় না, ওর কথায় আমি পাপে বুঝি যে মন থেকে আবার দেয় না। আমি বলতেছি যে যাই হোক এইবার মনে হয় ভালো হয়ে যাইবো, আবার ওরা বলছে তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলো তো আমি বিনা তালাকে তালাক হয়ে যাবো। ওদিনও বলছি যে আমি তোমার তো বউ না।
আমি যেটা বুঝতে পারছি যে আপনি অনেক ভাবে ওনাকে বাধার চেষ্টা করছেন, কখনো শপথ দিয়ে কখনো মায়ের হাতে।
তারপর আবার কি করছি, এই যে ওর যে বাজার ছিল না, ঘরের রুমে কিছু ছিল না, ওর মার সাথে আমি খাইতাম, খাইলে কি বনে কিছু আমার একটা, কিন্তু যেহেতু আমার বাবু ভালো ভালো খাইতো বাড়ি থেকে, মা বাড়ি থেকে টাকা আনলাম, টাকা এনে বাজার টানো, তো ইতিমধ্যে ওর মেয়েটার সাথে যখন কথা হলো তখন আমি 30,000 টাকা বাড়ি থেকে এনে ভাঙ্গি, আবার তো খাবার তো কত সপ্তাহে সপ্তাহে পাঠাইতেছি,
সংসারের সাথে তার কোনো জড়িত নেই, সে ওই মেয়েটার
তারপর এই ঘটনার পরে ও বললো যে মেয়েটার সাথে আর কথা বলবো না। তো পরের সপ্তাহে আমি ওদিন অনেক বকা টোকা দিই, অনেক 26 তারিখে রাতে অনেক বকা দিই, তো ওই কথাগুলো রেকর্ডিং করে, তো ওই শুক্রবারে আসে 27 তারিখে বৃহস্পতিবার শুক্রবারে 28 তারিখ এরপর আমি ওরা বলতেছি যে আমি একটু শোনাও তো আমার এইটা রেকর্ডিংটা, ও জানে আমি কোনো রেকর্ডিং হতে পারি না, কোনো অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারি না, কিভাবে কনফারেন্সে কথা বলে এগুলো কিছুই জানি না, মেসেজ পড়তে জানি না, ওটা
আপনার কথা ও রেকর্ড করে
আর গল্প করলে ওই মেয়েটার গল্পই বলতো, ঝগড়া করিনি আমি তখন, ঝগড়া করিনি ওর সাথে কোনো রাগ নেই, খালি বলতাম যে মারা যাবো, আমি যে কি করতাম চাইতাম ওর গুলা বলতাম, আরে কিন্তু রাগ করি নাই তখন, আমি চাইছি যে জীবনের শেষ দিন গুলো ওর সাথে ভালো মতো থাকতে, আমার কাছে ওদিন নিজে আমার পায়ে ধরছে, ও আমার স্বামী হইয়া পায়ে ধরছে, তো আমি ওর থেকে কিভাবে যাই গিয়া কিভাবে আমি আত্মহত্যা করি, তো আমি এটা আর পারি না করতে, যে এটা আমার পক্ষে সম্ভব না, ও মনে হয় মেয়েটার কাছ থেকে আসতেছে ফেরত আসবে। তো আবার ওদিনে একটা কথা বলছে যে একবার হলে মেয়েটার সাথে আমার কথা বলতে দেবো, আমি কথা মনে আস্তে আস্তে শেষে যে মেয়েটাকে আমি অনেক বুঝে মেসেজ পাঠাই, কথা কন্টিনিউ বললে যায়, তারপর আমার বাচ্চার আবার পরীক্ষায় পড়ে, আবার এই জুলাইয়ের 20 তারিখ
বারবার ফেরাতে যাচ্ছেন, বারবার একইভাবে এরকম কাজ করছে।
তারপর এই পরীক্ষার পর আমি রমজানে ঢাকায় চলে আসি, আয়েশা ওর সাথে থাকতে চাই, যাতে নিয়ে আমি কাজ কাছাকাছি থাকলে ও মেয়েটার সাথে কথা বলে, ওই মেয়েটার সাথে রাস্তায় তো কথা বলতে গাড়িতে,
মানে আমি সাভার থেকে শান্তিনগরে আসতাম, সে শান্তিনগরে থাকতো ওর ভাইয়ের বাসায়।
ওকে,
এইভাবে কথা বলতে বলতে ঈদ গেল, ঈদের মেয়েদের তো কথা বলতে আসছি, তো ওর মাকে প্রতিদিন বলি, ওর মা আমাকে অপমান করবো যে তুই খারাপ আমার ছেলে ভালো, তো আমি বুঝাতে পারি না ওগো যে আপনার ছেলে খারাপ, আমি এখানে খারাপ না আর মেয়েটা খারাপ। তো ঈদের দুদিন আগে বুধবারে মেয়েটার সম্বন্ধে বলি, মেয়েটা কিন্তু অনেক খারাপ, ও ফার্স্ট ফার্স্ট আমার কাছে বলে যে তুমি যত খারাপ বলো মেয়েটা কিন্তু তত খারাপ না। ঈদের পর 17 তারিখে চলে আইলো, কেন আসার পর আমার বাবুর জ্বর আসলো, আমিও অসুস্থ, রাত্রে 10টা বাজে আমি আমার বাবুরও বলতেছি আমার বাবু এত অসুস্থ, 104 ডিগ্রি জ্বর, আমি বলতেছি আব্বু আমার না মারা যেতে ইচ্ছে করতেছে, তোমার আব্বুর সাথে আমার কথা বলতে ইচ্ছে আছে, তোমার আব্বু আমার একটু ফোন দেন, আমি কান্না করতেছি, তো আমার বাচ্চাটা কান্না করতেছে, মা একটু ফোন দাও না আব্বুরে, আমি কই না আমি ফোন দিব না, তোমার আব্বু তো সারাদিন জার্নি করছে, মেয়েটার সাথে কথা বলে একটু ঘুমা, তো এটা বলতেছি ওকে। তো সারা রাত আমরা দুজনে কেউ ঘুমাইলাম না, আমাদের রুমে একটা আমরা ছটফট করতেছি, রাত গেলো সকালে আমরা শুয়ে আসছি, তো এমন সময় মেয়েটা আমাকে ফোন দিল, আমার মন ভালো না, সেদিন আমি মুখটা না ধুইছি, ধুয়ে পর মুখটা আমার অনেক সুন্দর দেখতেছে, আয়নার দিকে তাকায় আমার বাবুর সাথে বলতেছে তোমার আব্বু যদি থাকতো না আমার মুখটা দেখলে না একটা কিস করতো, এটা আমি আমার বাবুকে বললাম, তো আমার বাবু আবার হাসতেছে যে তুমি কি বলো, এটার পর আমি শুয়েছি আমার মন খারাপ, আমার তো কিছুতে ভালো না, একবার 7টা বাজে আমার ফোন দিছে পর ওর কণ্ঠে বুঝতে পারছি যে ও কান্না করছে, কণ্ঠ খারাপ, কিছু একটা হয়েছে মনে হয় মেয়েটার লেগা, তো আমি মন খারাপ ওর আমি ফোন দিব, কিছু পরে ফোন দিই, এমন করতে করতে 9:30 বাজে, তো মেয়েটার আমি মেসেজ দিই, ফারহানা আমাকে ক্ষমা করে দিও, সরি আমি ভুল করছি, যে আগে একবার ফোন করছিল ঈদের মধ্যে ওর ওর ঈদের সময় রাখবে, এর আগে সবসময় তুমি করে বলতাম ভদ্রভাষা মেয়েটার সাথে কথা বলতাম, তারপর আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার পর মেয়েটা আমাকে অন্য মেয়েদের ফোন দেওয়াইছে, ফারহানা মারা গেছেন, তো ফারহানা এতদিন পর কেন মারা যাবে, এতদিন পর তো ভালোবাসা থাকতে পারে না, ওকে ভালোবাসা তো এই 26 তারিখে শেষ হয়ে গেছে, এতদিন পর কি হয় 1 মাস 21 দিন পর এটা বললা, তোমার ফাইজদারানি করো না, তো আমি বিশ্বাস করি না, ও মহিলা গেলে এই মানুষ আবার আরেকজনটা দিয়ে ফোন দেওয়াতে পারে না, তোমার আমার নাম্বার কিছু করতে, আমি যে রাখিবের ও তুমি জানো কিভাবে আমি রাগ হইতেছি, তো এইভাবে আমার বাচ্চা অসুস্থ, আমি এর খেয়াল করতে পারতেছি না, ওই দিকটা তো পরে আমি এক সময় বললাম কি যে দোকানে যাই আমার মোবাইলে টাকা পড়ি, টাকা পড়ে আমি ফোন দিচ্ছি, ওর ফোন দিয়ে দেখি ওর ফোন অফ, ওর ফোন অফ, মেয়েটা আবার ফোন দেওয়াইতেছে আমার মাই ছেড়ে দিয়া, তো ওর এক রুমমেন্টের ফোন দিই, জিজ্ঞেস করি ভাই আপনি কোন জায়গায়, তো বললো আমি ব্যাংকে আসছি, তো ওই মেয়েটা বলছে ও আবার ব্যাংকে আসছে, তো আমি দুজনের কথা এক হয়ে গেল, তার মানে রাখি পগল হয়ে আসছি, এটা বললা আমি বাসায় যাইয়া টাকা নিচ্ছি, আমার শাশুড়ি বললাম যে আমার বাবুরা দেখছেন আপনার আমি এক জায়গায় যাইতেছি, আমার বাবুরা দেখছেন আপনার আমি এক জায়গায় যাইতেছি, সে বলতেছে কি হয়েছে, আমি মেয়েটা বললাম মারা গেছে কি, আমি এটা বিশ্বাস করি না, তো আপনি বললো তো বিশ্বাস করি, এখানে গেছে ওরা বলছে কি, ওরা বলে পুলিশে ধরছে, এটা করছে সেটা করছে, বিভিন্ন ধরনের আমার ভয় দেখছে, এটা আমি বিশ্বাস করিনি, আমি যদিও ভুল কারণে যাই, আমি তারপর আমাদের মানে এলাকায় যাই, যাইয়া আমার দেবরে নিয়ে আবার আসি, আমার বাড়িদের এখানে আইসা ওরে ফোন করি বারবার ফোন করি যে তুমি মেয়েটার সাথে কথা বললো, কোনো কন্ট্যাক্ট করে না মেয়েটার সাথে, তুমি এটা বিশ্বাস করো মেয়েটা মরে নাই, মেয়েটা মিথ্যা কথা বলছো, তোমার কাছে কিছু খায় নাই কিছু করে নাই, তুমি আমার কাছে চলে যাও, তো ওর এই কনফিডেন্স ওর বাইয়ে ওই মেয়েটা কথা বলে, কিন্তু ওরা আমার কোনো ফোন দেয় না, তারপর এখান থেকে নিয়ে জিদ্দে যে এত কিছু পরে তোমার আমি ভালো করতে পারি নাই, আজকে আমি আত্মহত্যা করবো, তো আমার বাবু আমার কাছে আসে বারবার মামা বলে ডাকে, আমি আর ওর দিকে ফিরে তাকাই না, ওর দিকে তাকাই না, ওর দিকেও তাকাই না, কেউ অবস্থা ছিল আমি বুঝাতে পারবো না, তারপর আমি অনেকক্ষণ কান্না করি যে আগে তো অনেক বুদ্ধি করছি, এই বাবু মরু এই বাবু মরু যেমন ওর দোষটা পরে যা আজকাল কোনো করবো না, আমি যে বলছিলাম যে চেহারাটা জ্বালাই দিব, ওরা আবার আরেকদিন এই কথাটা বলছিলাম যে দুষ্টুমি করে বলছি যাই বলছি আজকে এই কাজটাই করবো, এটা বললে ওই তারপর আমি এই মাথায় কেরাসিন তেল ডাইলা আগুন ধরাই দিই, আমি গোসল করতে যাবো, এটা না বললে পাশের রুমে যেয়ে আগুন ধরাই দিই, আগুন ধরাই দিয়ে পরে ও আবার ওই আমার হাত থেকে যে বোতলটা পড়ে না আগুনে একটা তাপ আছে না, আমি কোনো শব্দ করি না কিন্তু বোতলটা পড়ে যাচ্ছে আমার হাত থেকে, তখন একটা শব্দ হয়, তো ওই শব্দের কারণে আবার আমি আসতেছি যে কয়ে যায়, ওরা দেখে আমি একটু সরে যেতে চাই, আমি ভাবছি একটা আওড়তরে লাগিয়ে গেলে হয়তো আমি পুড়ে যাবো, তুমি অনেক
আগুন
আগুন হ্যাঁ ইয়ার আগে ধরাই দিচ্ছি, ধরাই দেওয়ার পর ওই আমার পাশে যায়, ওই আমার পাশে যাওয়াতে আমি আবার হারিকেন চালাইতাম মাঝে মাঝে, তো হারিকেনটা আমার হাতে নিয়ে রাখবো, সবাই ভাববো কি হারিকেন আমি কিছু একটা করতে গিয়ে আমার এমন হচ্ছে, ওর দোষ পড়তো না, ও গিয়া থাপাতে গিয়ে আগুনটা ধরে লেগেছে, তো আমি বলতেছি তোমার হাতে লাগবো, তো আমি অনেক নড়াচড়া করি, তারপর ধরার পর ওই আগুনটা নিভাইতে পারে না, পাশের এদিক দিয়ে দরজা খোলা ছিল, ওইদিকে তো আমার খেয়াল ছিল না তখন, দরজা খোলা আগুনটা কি না কি, তো ওদের উঠানে আবার পানি ছিল, ওই পানিতে নিয়ে আমার ডাক্তার ফেলাই দেয়, তো আগুনটা নিবে না। তারপর আবার ফিরাও আমারে যাতা দেওয়ার পরে আগুনটা নিবে। তারপর আমার এখান থেকে আমি অনেক কান্না করতেছি, মরতে পারলাম না কি হইলো, এটা মরতে পারলাম না কেন। তো আর আম্মু জোর জোরতে বলতেছে কি তুই এই কাজ কেন করলি, আমার বলে যা করছে করছে। আমি তো কারো জানতে দেয়নি এই ঘটনাটা, কেউ জানে না, তো আর আম্মুর কারণে কিছু একটা কেউ জেনে গেছে।
আচ্ছা আমি একটু এখানে আপনাদের থামাচ্ছি, কিছু কোশ্চেনের মাধ্যমে কিছু অ্যান্সার চাই। এই যে আগুনটা আপনি গায়ে দিলেন এবং আপনি এই যে কাজটা করলেন, কত তারিখে আপনি করেছেন, এটা কোন সময়, কত সালে? 2013 সালের কত কোন মাসে এটা?
আগস্টের 18 তারিখ।
তার মানে এরপরের 3 মাস।
হ্যাঁ।
এই ঘটনা ঘটার পরে রাকিব কি করেছে? যে মেয়ের সাথে আবার যোগাযোগ করেছে?
না।
রাকিব এই ঘটনা ঘটার পরে আপনি যোগাযোগ করেননি। এই ঘটনা ঘটার পরে আপনাদের এখন বর্তমান অবস্থাটা কি? আপনারা এখন ভালো আছেন, একসাথে সংসার করছেন?
হ্যাঁ।
কোনো ঝামেলা আছে আপনাদের মধ্যে এখন আর?
না।
ওই মেয়েটার কি হয়েছে?
ওই মেয়েটা আমারে ফোন মানে
সে অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।
মেয়েটাকে আদৌ মারা গেছে?
আদৌ কিছুই করেনি,
মানে একদম একদম মিথ্যা কথা ছিল,
নাটক
ছিল। আমি রাকিব আপনার কাছ থেকে কিছু ছোট্ট করে কিছু জিনিস জানার চেষ্টা করছি, আপনার প্রসঙ্গে আমি আসবো একটু পরে। সেটা হচ্ছে যে আপনি এক ধরনের প্রচন্ড রকমের ইলিউশন, যেটাকে বলেন, এই ধরনের ইলিউশনের মধ্যে আপনি ছিলেন।
হ্যাঁ, এরকমই ঘোরের মধ্যে ছিলাম।
কিন্তু আপনার মনের মধ্যে প্রচন্ড রকম ভাবে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল, যে আমার মনের মানুষটা কেন এরকম হয় না, কেন সে এরকম হয় না, কেন এরকম ভাবে আমাকে বুঝায় না, কেন আমাকে জোর করে, কেন আমাকে এভাবে জোর করে এই জায়গায় পাঠালো, এই ক্ষোভগুলো আপনার মনের মধ্যে সবসময় ছিল। সেই ধরনের একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে তৈরি হয়েছে। আর এই জায়গাটায় আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছেন, কখনো সন্তানের মাথায় হাত রেখে, কখনো নিজের মাথায় হাত রেখে, কখনো ভালোবেসে, কখনো যেভাবে
আমি বিষ খাইতে চাইছি, ফাঁসি দিছি, সত্যি সত্যি মন থেকে দিছিলাম।
আমি এই জায়গাটাই শুধু আপনাকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সুফিয়া, আমি যতটুকু বুঝি আপনাদের বয়স আমার বয়স খুব বেশি পার্থক্য না, কিন্তু যতটুকু বুঝি আমার এই হেলুইট 920 জীবনের গল্পগুলো শুনে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমি আপনাকে কোনো সাজেশন দিচ্ছি না, একজন মানুষ যখন এই ইলিউশনের মধ্যে থাকে, বিশেষ করে একটা ছেলে, যেহেতু আমিও নিজেও একজন ছেলে, তো যখন এই ধরনের ইলিউশনের মধ্যে থাকে, একটা প্রেমের সম্পর্কের মধ্যে থাকে, তাকে জোর জবরদস্তি করে ওই জায়গাটা থেকে কখনোই ফেরানো যায় না। এটা হচ্ছে প্রথম, ও হয়তো চরমভাবে আঘাত পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে দেখেছে যে আমার মানুষটা তো আমার কাছ থেকে চলে যাচ্ছে, সে হয়তো সুইসাইড করতে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, তখন তার একটা মোহ ভেঙে গেছে। কিন্তু আপনি চিন্তা করে দেখতে পারেন যে আপনি যদি সত্যি সত্যি মারা যেতেন সেদিন, ওর মোহ তো একদিন না একদিন ভাঙত, তাহলে ওর সন্তানের কি হতো এবং আপনার সন্তানটার কি হতো? সে তো মারা যেত না। আপনারা দুজনেই কিন্তু মানে আপনি ওপারে গিয়েও না পারতেন সুখে থাকতে, এবং সে কিন্তু সারাটা জীবনের জন্য অসুস্থ হয়ে যেত।
মারা যেতাম না, ও আমার বাচ্চারা কোনোদিন শুইতে পারলো না।
যেটাই হোক না কেন, ছুতে পারুক বা না পারুক, ওর তো একটা অনিশ্চিত ভবিষ্যৎ, ও তো বাবার কাছে আসতে পারতো না, ও কিন্তু একসময় ওর কিন্তু মোহটা ভেঙে যেত এবং ওই মোহ থেকে কিন্তু সে বের হয়ে আসতো। তো সেই জায়গাটা থেকে আমার যেটা বলার ছিল, কিন্তু পারেননি আপনি, শেষ মুহূর্তে গিয়ে যে কাজটা করলেন সেটা আমি মনে করি সেটা কোনো বেস্ট ওয়ে না, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি।
না, আমি তো বহুত চেষ্টা করছি, আমি ওর বয় দেখাচ্ছি, আমি যে ফাঁসি দিতে গেছি না, সত্যি
ফাঁসি
দিয়ে কিছু করছি, ভালোবাসা দিয়ে চেষ্টা করছি।
হ্যাঁ, সেটা
আমি এটার সাথে কথা বলতো, আমি ওর বুকে শুয়ে রইছি, ও আমার সাথে ডাইরেক্ট এমন এবারে ও আমার ফিজিক্যাল ই করতেছে, ওই সময় মেয়েটার মেসেজ দিচ্ছে, আমি কিচ্ছু বলিনি, শুধু তাকায় রয়েছি, কিচ্ছু বলিনি।
এগুলো প্রচন্ড ক্ষোভের
তো, তারপর আমি তো অনেক ই করছি।
আমি আপনাকে 100% সমর্থন করি যে যতটুকু জায়গা ততটুকু জায়গা হচ্ছে যে আপনি ভালোবাসা
দিয়ে চেষ্টা করছেন। আমি এটা কোনো বাধা দেই নাই, ওকেও কোনো বাধা দেই, মানে দুজনের চাইছি ওরা মিলুক। সবরাতে দিন কান্না করছে, আমার বাবুটার হাত আল্লাহর কাছে তুলে বলছে যে আব্বু বলো যে তোমার আব্বু যারা পছন্দ করে তার সাথে মিল হোক, আমরা দুজন মারা যাই, সবাতে নামাজটা পড়ছি আর দুজনের জন্য এই কথা বলছি।
তবে এটা কিন্তু ঠিক,
ও সব জানে, ও সব
আপনি যদি ভালোবাসা দিয়ে তাকে সরাতে চেষ্টা করে থাকেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সমস্ত দায়িত্বটা
না, আমি অনেক চেষ্টা করছি ভালোবাসা দিয়ে সরানোর জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়ে আমি এই কাজটা করছি। আমি অনেক ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু অত অদিকটা সময়টা নিয়েছি, আমি এদিকটা সময়টা নিতে চেয়েছিলাম, কারণ সবাই জানতো যে আমি কি করতে চেয়েছিলাম, বহুত কিছু করতে চেয়েছি, আমি বিভিন্ন ধরনের ট্যাবলেট খেয়েছি, ওরা বলছে যে আমি ট্যাবলেট খেয়েছি, আমি নিজে আত্মহত্যা।
আমি আমি শুধু একটা জিনিস আপনাকে বলবো, দেখুন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে যদি শুধু এই মানুষটা আপনার জীবনে থাকতো, তার একটা কথা ছিল, আপনার জীবনে আপনার সন্তান আছে, আপনার জীবনে আপনার ফ্যামিলি আছে,
এই সন্তানের জন্য ফ্যামিলির জন্য তো আমি ডাইরেক্টলি আগে কিছু করিনি।
হ্যাঁ, এবং সেজন্যই যদি কোনোদিন, আজকে আপনারা খুব ভালো জায়গায় আছেন আমরা জানি, এবং সেই জায়গাটা থেকে আপনাকে বলবো, ভবিষ্যৎ কি হবে না খুব উপরওয়ালাই ভালো জানেন, কোনোদিন যদি কখনো এরকম সিচুয়েশন আসে, আপনি কোনোদিন নিজেকে এই জায়গাটায় কখনো চিন্তা করবেন না যে আপনি সুইসাইড করবেন বা আপনি মারা যাবেন, বা আপনি একটু চিন্তা করতে পারেন ওই কাজটা আপনি করতে গেলেন, ধরেন আপনি কেরোসিনে গায়ে আগুন দিয়েছেন, আপনার আগুন ধরেছে, আপনি পুরো শরীর মরলেন না, আপনার চেহারাটা বিকলাঙ্গ হয়ে গেল, আপনার সন্তানের কাছাকাছি আপনার থাকতে হচ্ছে, আপনি যে প্রতি মুহূর্তে মরতেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরতেন, তারপরে আপনি এটা চিন্তা করতে পারেন? মৃত্যু তো আল্লাহর হাতে। হ্যাঁ, সেই জন্যই আপনাকে বলছি আপনি কোনোদিন এটা চিন্তা করবেন না, কারণ আপনার কিন্তু একটা অবলম্বন আপনার সাথে এখন আছে, আপনার সন্তান, আপনার ফ্যামিলি আছে, আপনি রিচ, আপনার কোনোদিনও আর্থিক কোনো সমস্যা হবে না। সুতরাং সেই জায়গাটা থেকে আপনি যদি ছোটবেলায় যে দিয়েছিলেন ওই জায়গাটা থেকে আপনার সারাটা জীবনের জন্য বের হয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার জায়গা থেকে আপনার বলা। আর রাকিবকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানুষটাকে ভালোবাসলেন, যে মানুষের ঘর সংসার আছে, সবকিছু আছে, আমি জানি আপনারা এখন ভালো আছেন, আপনারা এই জায়গাটাই থাকেন, কোনো পরামর্শ নেই, শুধু একটা কথা বলার আছে, গাছ একটাই, হ্যাঁ, মানুষ যদি একটা গাছ হয় সেই গাছের উপর কিন্তু অনেক পরাগাছা হয়, সেই পরাগাছা কখনো কখনো অনেক বড় হয়ে যায়, কিন্তু গাছ কিন্তু গাছে, ওই পরাগাছের কাছ থেকে সেই পানি নিয়ে ইয়ে নিয়ে বেঁচে থাকে। আপনার যদি এই মানুষটির প্রতি আপনার ভালোবাসা নাও জেগে থাকে, তবু এই মানুষটি আপনার সারা জীবনের জন্য সত্য। আর বাকি যদি অন্য কোনো মানুষের কাছে আপনার কিছু দিনের জন্য, একটা সময়ের জন্য, কিন্তু একটা বড় সময়ের জন্য তাকে ওই বাবু বলে ডাকা, তাকে ওই বউয়ের মতো করে ট্রিট করা, সেটা একটা ইলিউশন মাত্র, একটা সময় আপনি সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য। সুতরাং এই মানুষটার প্রতি কোনো অবিচার করা, অন্যায় করা, কিন্তু নিজের প্রতি অন্যায় করা, অবিচার করা। এবং মনে হয়, আমার মনে হয় যেটা আপনি সেটা খুব ভালো করেই বোঝেন। আল্লাহ আপনাদের দুজনের প্রতি অনেক বেশি সহায়, উপরওয়ালা সৃষ্টিকর্তা, যে কারণেই এই ছোট একটা ঘটনার মধ্যে দুজনকে এক করে দিয়েছে। এবং আমি তো বলবো ছোট না, অনেক বড় ঘটনা। আমার মনে হয় না যে আপনারা দুজন জীবনে ভবিষ্যতে দুজনই দুজনের প্রতি অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে কোনো ভুল আর করেন। আমার মনে হয় আপনার এই প্রমিসটাই তাকে দেওয়া উচিত।
আমি তো অনেক চেষ্টা করছি, মানে আমি ভালো সবসময় জিদ্দা আসছি তা কোনো কথা না, যখন বেশি দেখতাম খারাপ তখন একটু জিদ্দা খাইতাম। অতিরিক্ত
ও আপনাকে ব্যক্তিগতভাবে সরি বলেছে না?
না, ও আমাকে আগে কিছুই
বলে না, কিন্তু এই ঘটনার পরে সরি বলেছে না, মাফ চেয়েছেন আপনার কাছে?
হ্যাঁ, এই ঘটনার পরে ই করছে, কিন্তু ইয়ার আগে ও অনেকবার চাইছি যে ও ইচ্ছে করে।
আমি শুধু বলবো যে দুইজন মানুষকে যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, যদি জীবনে বিপদ আসে, আশঙ্কা আসে, ভুল আসে, কখনো আপনার এই ধরনের ঘটনার কাছে যেন না, দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচেন।
আমি ওর কাছে পরবর্তীতে অনেক সরি বলছি, এখন আমি সবার সমর্থন নিয়ে বলতেছি যে আমার পক্ষ থেকে এমন কিছু হবে না যার মাধ্যমে সে কষ্ট পাবে, আমি সেটুকু করবো।
প্রিয় শ্রোতা, আমরা ওদের জীবনের গল্পটা এখানেই শেষ করতে চাই, এবং সেই সাথে লাখো মানুষের দোয়া নিয়ে শেষ করতে চাই।
আমার এখানে কিছু একটা কথা আছে সবার উদ্দেশ্যে, যে এমন মেয়েদের পাল্লায় যেন কোনো পুরুষ না পড়ে।
জি, আমি প্রিয় শ্রোতা,
এইভাবে কারো বউ যদি এত বাধা দেওয়ার পরও, যদি এত ভালোবাসা, এত টাকা পয়সা তাদের সম্পূর্ণ দেওয়ার পরও যদি এই কাজগুলো করে, ওই স্বামীর সাথে যে কোনো বউ থাকে না, আর থাকলেও যে ওই স্বামী যে এই কাজগুলো না করে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করছি ওদের জীবনের গল্প, সেই সাথে লাখো মানুষের দোয়া নিয়ে শেষ করতে চাই। ওরা ভবিষ্যতে ভালো থাকুক, ওদের কোল জুড়ে যে সন্তানটা আছে সেই সন্তান অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হোক। মা বাবার মধ্যে খারাপ সম্পর্ক সন্তানের উপরে অনেক বড় প্রভাব ফেলে, আমরা চাই সেই সন্তানটি সুস্থ একটি পরিবেশে বড় হোক, ওর পার্সোনালিটি বিকাশের জন্য সেটা খুবই জরুরি। আর আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, হ্যালো ইট 920 কখনোই এমন জীবনের গল্প প্রচার করে না যেটাতে কোনো লেসন নেই। আজকের হ্যালো ইট 920 আমি মনে করি প্রত্যেকটি বিবাহিত মানুষের জন্য অনেক বড় একটা লেসন, প্রত্যেকটি ভালোবাসার মানুষের জন্য অনেক বড় একটা লেসন। আপনি যাই করেন না কেন, যেটাই করেন না কেন, ওই ভালোবাসার মানুষটি যাকে বিয়ে করেছেন বা যার প্রতি আপনার ভালোবাসা এখন ক্ষয়ে গেছে বলে মনে করছেন, ওই মানুষটিই আপনি এবং ওই মানুষের মধ্যেই আপনার অস্তিত্ব। যদি সাময়িকভাবে আপনি আনহ্যাপি হয়ে থাকেন তার প্রতি বা লম্বা সময়ের জন্য, আপনি মনে রাখবেন ঘুরে ফিরে আপনার তার কাছে ফিরে আসতে হবে। আর যার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, অনুরাগ জন্মাচ্ছে, এটা একটা ইলিউশন মাত্র, এটা একসময় কেটে যাবে। এবং কেটে যাবার পরে যদি দেখেন যে যে মানুষটি আপনার অস্তিত্ব ছিল সেই মানুষটির অস্তিত্ব আপনি বিনাশ করে ফেলেছেন তার জন্য, তাহলে সারা জীবনের জন্য যে কষ্ট বা সারা জীবনের জন্য যে পেইন, সেটা যে কি সেটা অনেক মানুষই জানেন, আমি বিশ্বাস করি হ্যালো ইট 920 তারা শুনছেন। আমরা শেষ করতে চাই তাদের জীবনের গল্প, কিন্তু হ্যালো ইট 920 শেষ হচ্ছে না, আমরা একটু পরেই ফিরে আসবো। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাদেরকে দেখবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনারা যদি অতিথিদেরকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন এখানে।
This track was downloaded from FusionBD.com.